This track was downloaded from FusionBD.com.
তাই শুরু হয়ে গেল অন্ধকারের গল্প। শুনছেন ঢাকা এফএম 90.4 মাই সিটি মাই টিউন। জুয়েল আপনার সঙ্গে আছে এবং আজকে একটু ঠান্ডা জনিত কারণে আমি আমার নিজের গলাটাই চিনতে পারছি না। এনিওয়ে, সবাইকে স্বাগত জানাই অন্ধকারের গল্প। এবং আজ রবিবার রাত 10:30 মানে আপনার জন্য আমাদের এই বিশেষ আয়োজন অন্ধকারের গল্প। এবং আজকে অন্ধকারের গল্পে যিনি অতিথি, যারা ফেসবুকে রয়েছেন তারা নিশ্চয়ই জেনে গেছেন কে আজকের অতিথি এবং কি বিষয় নিয়ে আজকের এই অন্ধকারের গল্প। স্বভাবতই যেটা হয় যে অন্ধকারের গল্পে বিশেষ বিশেষ বিষয়গুলি তুলে আনা হয়। গত পর্বে আপনারা সেটা দেখেছেন, একজন আইনজীবী ছিলেন, তিনি শেয়ার করেছেন তার কথা। আজকে আমাদের সঙ্গে যিনি রয়েছেন তাকে আমরা একটু পরে পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আজকে যিনি রয়েছেন তার নামটি জানাই, তার নাম অনন্যা বণিক। আমাদের সমাজে দুটি লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, পুরুষ লিঙ্গ, এরপরে আরেকটি লিঙ্গ রয়েছে যেটার নাম তৃতীয় লিঙ্গ, যাদেরকে আমরা হিজড়া বলেই জানি, বৃহন্দলা, শিখণ্ডী। তাদের মধ্যে থেকে একজন আজকে আমাদের সঙ্গে, তিনি অনন্যা বণিক। আমরা তার সঙ্গে একটু পরিচিত হয়ে নিই। অনন্যা কেমন আছেন?
জি ভালো,
অনেক ধন্যবাদ আপনি আমাদের অন্ধকারের গল্পের স্টুডিওতে এসেছেন। কেমন লাগছে আসলে আপনার?
আসলে ঢাকা এফএম 90.4 কে অশেষ ধন্যবাদ আমার জন্য এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য। আমাদের কথাগুলো আসলে কেউ শোনে না। আবার বলছি ধন্যবাদ আপনাদেরকে এমন একটা অনুষ্ঠান আমাকে রাখার জন্য। আমি আজকে আমার গল্পগুলো বলবো, আমাদের না জানা গল্পগুলো বলবো।
রাইট, এবং অন্ধকারের গল্প আসলে সেই বিষয়গুলি তুলে নিয়ে আসে যেগুলি সকলেরই অজানা, অনেকেরই অজানা, যে গল্পগুলি ওইভাবে উঠে আসে না। আমরা চেষ্টা করি সেই গল্পগুলি তুলে আনতে। আশা করব আপনি আপনার একেবারে ছেলেবেলা থেকে, শৈশব থেকে শুরু করে আজকের দিন পর্যন্ত সবকিছু আমাদেরকে জানাবেন। কেমন আছেন আপনি, কিভাবে কেটেছে এতটা দিন, কি কি করলেন, হ্যাঁ সবকিছু আমরা আপনার জানতে চাই। বাবা মায়ের কথা, ছেলেবেলার কথা সবকিছু জানবো। তো আজকে আজকে যে বিষয়টি রয়েছে, শুরুতে জানাই আমাদেরকে লিখবার ঠিকানা। অনন্যাকে যদি আপনারা কিছু বলতে চান, যদি কোনো প্রশ্ন থাকে, সবকিছু আমাদেরকে লিখে পাঠান 16260 এই নাম্বারে। এছাড়াও আপনি ফেসবুকে লিখতে পারেন facebook.com/dhakafm90.4 এবং facebook.com/og90.4, দুটি ফ্যান পেজ, যেকোনো একটিতে লিখলে আমরা পেয়ে যাবো আপনার কথাগুলি। এবং অন্ধকারের গল্পের যে বিষয়টি থাকে সবসময় যে প্রত্যেকটি এপিসোডের উপর ভিত্তি করে তৈরি হয় একটি প্রতিবেদন, যেটা তৈরি করে আমাদের অন্ধকারের গল্পের টিম মেম্বার ক্রাইম রিপোর্টার তারেক আহমেদ। আজকে আমরা সেটা দিয়ে শুরু করছি। চলুন শুনি তারেক আহমেদের এই প্রতিবেদনটি। আর অনন্যা তো রয়েছেন আমাদের সঙ্গে, ফিরে আসবো, তারপরে শুনবো অনন্যার কথাগুলি। সো কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ঢাকা এফএম 90.4, চলছে অন্ধকারের গল্প।
রাস্তায় চলার পথে কিছু মানুষকে দেখা যায় যাদের হাঁটার ধরন, কথা বলার ধরন, আচার আচরণ একটু অন্যরকম, স্বাভাবিক নারী বা পুরুষের সাথে যাদের ঠিক মিলানো যায় না। সমাজে এরা খুব অবহেলিত। স্বাভাবিক মানুষরা এদেরকে বলে বৃহন্নলা বা হিজড়া। গ্রামাঞ্চলে বা শহরে কোনো বাচ্চার জন্ম হলেই এরা দলে দলে এসে ভিড় করে, বলে দেনারে তোর বাচ্চাটাকে একটু নাচাই, এই বলে নবজাতককে কোলে করে নাচিয়ে বকশিস নেয়। অনেকেই অভিযোগ করে তারা বকশিসের নামে বেশি টাকা চায়, যার কারণে সৃষ্টি হয় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির। জানতে চেয়েছিলাম সম্পর্কের নামে সেতুর সভাপতি জয়ার কাছে।
নতুন বাচ্চা হলে বেবি বর্ন ড্যান্সিং, মানে নতুন নবজাতক শিশুকে নাচ করে আশীর্বাদ করে, এই অপশনগুলি তোমরা করে থাকে। আমি এই নবজাতক শিশু নিয়ে যখন আশীর্বাদ করি, আসলে এখানে কোন ডিমান্ড বলতে কিছুই নেই, বাট ওনারা যা দেয়। কিন্তু তারপরে এখনকার কালের পরিধে এই পেশায় এখন অনেক ধরনের পরিবর্তন আছে। পরিবর্তনের কারণ হলো যে অনেক সময় ডিমান্ড করে আর্থিক অবস্থা দেখে, যে আমাদেরকে এইটুকু দিতে হবে বা আমরা এতজন লোক আছি,
কথিত আছে যখন কারো বৃহন্নলা বা হিজড়া বাচ্চা হয়, তখন তা যদি হিজড়ারা জানতে পারে তবে তারা ওত পেতে থাকে তাকে নিজেদের দলে ভেড়ানোর জন্য। একসময় ঠিকই তাকে বৃহন্নলা বা হিজড়াদের দলে নিয়ে যায়, আর যদি না নিতে পারে তাহলে তারা দলবদ্ধ ভাবে এসে হাতে তালি বাজাতে থাকে। আর এই হাতে তালিতে নাকি কি এক অমোঘ আকর্ষণ আছে যা শুনে অন্য হিজড়ারা আর ঠিক থাকতে পারে না। সেও এসে হাততালিতে যোগ দেয়, যদিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। বৃহন্নলা বা হিজড়ারা মূলত শিশু জন্ম নিলে সেখানে গিয়ে নাচ গান করে আয় রোজগার করে, কিন্তু বর্তমানে তা প্রায় বিলুপ্তির পথে। এদের বেশিরভাগই এখন বাড়ির কাজ, পতিতালয়ে, নৃত্যে জলসায়, যৌনকর্মী, সিনেমার এক্সট্রা প্রভৃতি কাজ করে থাকে। বিভিন্ন ধরনের কাজ করলেও এদের আয়ের মূল উৎস মূলত বিভিন্ন দোকান থেকে চাঁদা তোলা। বিভিন্ন দোকান থেকে সংগ্রহকৃত অর্থকে তারা তোলা বলে থাকে। প্রতিদিন যেই পরিমাণ টাকা উঠে তা তারা তাদের গুরুর কাছে জমা দেয়। টাকা তুলতে গিয়ে পড়েন বিভিন্ন সমস্যায়, বলছিলেন ববি।
খাইতে গেলে তো অনেক কথা শুনে নিতে হয়, দেখা গেল দুইজন দিলে তিনজন দেয় তো দুইজন দেয় না, কেউ দিতে চায় কেউ দেয় না, দিতে চায় না, সমস্যা হয়, হইতেই থাকে। থাক বিষয় বলে আমাদেরকে কে এরকম কাজ দিবে, ওরা বলে যে কে কাজ দিবে, কে কে করবে, আমরা ইসলাম মানুষ, আমাদেরকে তো সবাই কাজও নিতে চায় না। ওরা তোমাদেরকে দেখলে আরো দুইটা চারটা ভালো মানুষও চাকরি ছেড়ে দিয়ে চলে যাবে, তোমাদের দিকে চেয়ে থাকবে, তাকিয়ে থাকবে। তখন বলি যে আমরা এখন আমাদেরকে কে কাজ দিবে, আমাদেরকে এখন আমাদের জন্য তেমন কোনো ব্যবস্থা হয় নাই যে একজন আমাদেরকে ভালোবেসে
গুরু হচ্ছে হিজড়াদের দলের নেতা বা অভিভাবক। হিজড়ারা বিভিন্ন দলে ভাগ হয়ে দলবদ্ধভাবে বাস করে। প্রত্যেকে দলে থাকা গুরুকেই তাদের অভিভাবক মানে, সেই তাদের সব। তারা যখন দলে যোগ দেন তখন গুরু তাদের আগের পোশাক থেকে শাড়ি পরিয়ে দেয় এবং তাদের কপালে আশীর্বাদ স্বরূপ আঁচল ছুঁয়ে দেয় আর মন্ত্র পড়ে পুক দেয়। এটাকে তারা বলে রাখি বন্ধন। রাখি বন্ধনের চেয়ে একজন হিজড়ার কাছে তার রক্তের সম্পর্ক বড় নয়, তার কাছে গুরুই সব। দলে ভিড়ে সে গ্রহণ করে বয়স্ক বৃহন্নলা বা হিজড়ার শিষ্যত্ব। রাখি বন্ধনের ব্যাপারটি বৃহন্নলা বা হিজড়াদের কাছে খুবই পবিত্র। গুরু তার শিষ্যদের সবকিছুর হর্তাকর্তা, অন্যায় অবিচার বিরোধের বিচারক। বৃহন্নলা বা হিজড়ারা কঠোরভাবে নিজস্ব সমাজের নিয়মকানুন মেনে চলে। হিজড়াদের শাসন পদ্ধতি ভিন্ন প্রকৃতির। ঢাকা শহরে হিজড়াদের এলাকা ভাগ করা আছে। বিভিন্ন এলাকায় পাঁচজন গুরুর আওতায় প্রায় 15,000 হিজড়া আছে। প্রত্যেক গুরুর এলাকা আলাদা। গুরুই শিষ্যদের এলাকা ভাগ করে দেন। প্রতিটি গুরুর অধীনে 8-10 দল থাকে। একজন বৃহন্নলা বা হিজড়া কিভাবে বৃহন্নলা বা হিজড়া সমাজে অন্তর্ভুক্ত হয় জানতে চেয়েছিলাম হিজড়াদের নিয়ে কাজ করে এমন একটি সংগঠন সম্পর্কে নয়া সেতুর সভাপতি জয়ার কাছে। তিনি বলেন,
যখন সে বয়সন্ধি কাল বা তার ফ্যামিলিতে সে অনেক কিছুতে দেখে যে সে অ্যাকসেপ্টেবল না, যে সে দেখে আমি ভাইয়ের মতো না, আমার বোনের মতো না, আমার বোন আমাকে অ্যাকসেপ্টেবল করে না, আমার ভাই আমাকে অ্যাকসেপ্টেবল করে না, মা আমাকে অন্যভাবে দেখে, তখনই সে কিন্তু সমগোচর মানুষের সঙ্গে মিশে একটা সময় ফ্যামিলি ছেড়ে দেয়, ছেড়ে চলে আসে। এটি লো পরিবার থেকে ম্যাক্সিমামই চলে আসে, কিন্তু আপার লেভেল পরিবার সে যখন থাকে ফ্যামিলিতে, কিন্তু সেখানেও তার জন্য এতটা ভালো কিছু হয় না, এতটা ভালো
সুখে রাখে না। হিজড়াদের জীবন ধারণের আলাদা নিয়ম কানুনের পাশাপাশি আছে তাদের নিজস্ব ভাষা, যা তারা কেবলমাত্র নিজেদের মধ্যে কথোপকথনের ক্ষেত্রে ব্যবহার করে থাকে। বৃহন্নলা বা হিজড়াদের এই যে নিজস্ব সাংকেতিক ভাষা, এই ভাষা সম্পর্কে জিজ্ঞেস করতেই জয়া বললেন,
আমি যদি বলি এই ল্যাঙ্গুয়েজ কবে কোথায় তৈরি হয়েছে, এই ল্যাঙ্গুয়েজের এখন পর্যন্ত ইতিহাস খুঁজে পাওয়া যায় নাই, তবে এটা আসলে এক ধরনের ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা বাংলার সাথে মিল রেখেও তৈরি হয়েছে, হিন্দিতে আমি দেখেছি হিন্দির সঙ্গে মিল রেখে তৈরি হয়েছে, অন্য কোনো কান্ট্রি থেকে আমি এরকম খুঁজে পাইনি এখনো, শুধু বাংলাদেশ এবং ভারতে খুঁজে পেয়েছি। এটা আসলে প্রত্যেকটা জনগোষ্ঠীর একটা, যদি বলে না যে যদি কোনো জনগোষ্ঠী এই এই প্রফেশন বা এই মানুষ কেন গড়ে উঠছে, আজকে সমাজ তাদেরকে আলাদা করে রাখছে, সমাজ তাদেরকে বিতাড়িত করছে, পরিবার তাদেরকে গ্রহণ করেনি, যার কারণে কিন্তু তারা আলাদাভাবে একটা জায়গায় ছিটকে পড়ে গেছে, ছিটকে পড়ে সেখানে কিন্তু আলাদা সমাজ ব্যবস্থা গড়ে উঠছে, আলাদা ল্যাঙ্গুয়েজ এবং আলাদা সবকিছু বিচার ব্যবস্থা গড়ে উঠছে। এই ল্যাঙ্গুয়েজ তারা কথা বলে, তাদের মনে ভাব প্রকাশ করে, যাতে সাধারণ মানুষ তাদের এই ল্যাঙ্গুয়েজটা না বুঝে।
সমাজে অবহেলিত এই মানুষেরা স্বাভাবিক মানুষের মতো কাজ করতে পারে না, কারণ তাদেরকে কেউ কাজ দিতে চায় না। তারা কোথাও বাসা ভাড়া নিতে চাইলে কেউ তাদেরকে বাসা ভাড়া দিতে চায় না, এমনকি অনেক ক্ষেত্রে ডাক্তারও তাদেরকে চিকিৎসা দিতে চায় না। প্রতিনিয়ত তারা সম্মুখীন হচ্ছেন বিভিন্ন সমস্যার। কথা হয় কথার সঙ্গে,
আসলে আমাদের সমস্যা তো অনেকই। আমরা এক সময় দেখা যাচ্ছে আমরা একসাথে ঘর পাচ্ছি না, তারপর দেখা যাচ্ছে অনেক সময় এদিকটা ঘর না পাওয়া একটা ব্যাপার, রাস্তাঘাটে চলার পথে আমরা অবশ্যই অনেক ধরনের সমস্যা হয়। যেমন আমি খুব স্বাভাবিক একটা মানুষের মতো করে চলি, শাড়ি পরে চুপ করে ঠান্ডা মাথায় যাই, কিন্তু তারপরও অনেকে অনেক ধরনের টিচ করে, তারপরে সে বাসে উঠতে গেলে আমরা অনেক সময় উঠতে পারি না, আবার যদি উঠি কোনো মেয়েরাও লাফিয়ে উঠে যায়, বা একটা ছেলে থাকলে ছেলেও সরে যায়, বা ছেলে আমার ঘাড়ের উপরে হাত রেখে দিল, কোনো ই না, মানে এই ধরনের আমরা নির্যাতিত হই। তারপর আরেকটা বিষয় যেটা ডাক্তার, ডাক্তারের বিষয়টা আমরা খুব খারাপ অবস্থা, সেখানে আমাদের হুট করে ডাক্তার দেখি না। এমন কোন ক্লিনিকে, ভালো ক্লিনিকে গেলে পরেও সেখানে আমরা ভালো মতো ইন করতে পারি না, আমাদের বিভিন্ন ধরনের কথা বলি, এখানে না ওখানে, ওখানে না ওখানে, এরকম করে। অনন্যার আমি একদিন গেলাম, অনন্যার ডাক্তার দেখানোর কথা, সেখান থেকে বলছিল যে আপনি কি কে এমন করতেছিল, তারপর ওখান থেকে পাঠিয়ে দিল কলাবাগান, আরেক জায়গায়
কাজ করতে পারছেন না, শিক্ষা গ্রহণ করতে পারছেন না ইত্যাদি কারণে তারা সমাজে পিছিয়ে পড়া মানুষ। আর এই সব কারণে হিজড়াদের অনেকে জড়িয়ে পড়ছেন অপরাধমূলক কর্মকাণ্ডে। হিজড়াদের মধ্যে কেউ কেউ আবার প্রেমের সম্পর্কেও জড়ান, ঘর বাঁধার স্বপ্ন দেখেন, এদের মধ্যে কেউ কেউ আবার বিয়েও করে থাকেন। সমাজে একটা কথা প্রচলিত আছে যে হিজড়াদের কবর দেওয়ার বিশেষ ব্যবস্থা রয়েছে, তা হচ্ছে কেউ মারা গেলে সে যে বিছানায় থাকে তার নিচেই তাকে দাফন করা, কবরে প্রথমে লবণ, তারপরে লাশ, তারপরে ফুল ও লবণ দিয়ে কবর দেওয়া। তাদের বিশ্বাস এতে তারা পরবর্তীতে পূর্ণ পুরুষ অথবা নারী হয়ে জন্মাবে। এই বিষয়ে জানতে চেয়েছিলাম জয়ের কাছে, তিনি বলেন,
এক সময় আমি জানি না অতীতের কথা, এখন যতটা জানা যায় যে মারা যাওয়ার পরে নিজেরাই নিজেদের সৎকারের ব্যবস্থা করে, তারপরে হয়তো কোন মৌলবীকে ডেকে জানাজা পড়ানো হয়। মুসলমান হলে তাকে মাটি দেওয়া হবে, হিন্দু হলে তাকে দাহ করা হবে, খ্রিস্টান হলে তাকে কফিনে দেওয়া হবে, না এরকম। উনি যেখানে গ্রহ তা খাটে হচ্ছে তাকে কবর দিবে কেন? আসলে কি বিষয়টা নিয়ে মানুষের যে যত ধারণা বা মানুষ ততটা জানে না বলি আজকে বা কমিউনিটিও মানুষকে জানাতে পারেনি।
মানুষ সে কি পুরুষ হবে নাকি নারী হবে নাকি বৃহন্নলা বা হিজড়া, এটা নির্ধারণ করেন সৃষ্টিকর্তা। এটার উপর মানুষের নিজের কোনো হাত নেই। অথচ একজন মানুষ যখন হিজড়া হিসেবে জন্ম নেয়, তখন জন্মের পর থেকেই সে সম্মুখীন হয় নানা সমস্যার। সে যখন রাস্তায় চলাফেরা করে, যখন বাসা ভাড়া নিতে চায়, তখন তাদেরকে পড়তে হয় নানা সমস্যায়। তাদের না আছে ভোটাধিকার, না আছে জন্ম নিবন্ধনের অধিকার। তারা চাইলে হিজড়া হিসেবে কাজ করতে পারেন না, কথা হয় ভবিষ্যতে।
হিজড়া জানলে বাসা ভাড়া দিতে চায়, না তোমাদের হিজড়াদেরকে বাসা ভাড়া দিব না। ভোট আইডেন্টি কার্ড কেউ করতে পারছে, কেউ করতে পারে না। এবার শুনছি সরকার আমাদের জন্য করবে, দেখি সবাই তো হয়তো কেউ নারী হিসাবে ভোট দিতে আছে, কেউ পুরুষ হিসাবে ভোট দিতে পারতো, আলাদা কোনো ই নেই। এবার দেখি কি হয়। হ্যাঁ, আমি আমার ভোট করছি, পাসপোর্ট করছি, বাইরে গেছি, ব্যাংকক দিতে ওই দেশে গেছি, আমি ইসরায়েল হিসাবেই করছি ডিজিটাল, এটা আমার নামের পাশে বসায় দিচ্ছি পদ্ধতি। তাদের কোন আমাদের ওঠা না, এটা আমার নামের পিছনে এটা পদ্ধতি দিয়ে দিতে, আমাকে মানুষ জানে যে নারী ও না পুরুষের ইসরায়েল, এটা আমি নিজের ঠিক আমরা যারা যারা একটু বুঝি দিয়ে নিচ্ছি, সেটা তো স্বীকৃতি না, সেটা তো আমরা বসায় নিচ্ছি। আমরা চাই আমরা ইসরায়েল হিসাবে স্বীকৃতি, আমরা আলাদা কোথা চাই, আলাদা সবকিছু চাই, যে আমাদের জনগোষ্ঠী আমাদের যারা মতো বাঁচবে আমাদের মতো করে চলাফেরা করবে, কারণ আমরা একটু মানসিক প্রতিবন্ধীর মতো সবাই একটু কিছুটা হইলেও মানসিক থাকে।
ট্রান্সজেন্ডার বলতে এমন এক লৈঙ্গিক অবস্থাকে বোঝায় যা দৈহিক বা জেনেটিক কারণে মেয়ে বা ছেলে কোনো শ্রেণীতেই পড়ে না। বাংলা অভিধানে বলা হয়েছে হিজড়া শব্দটির আগমন হয়েছে হিন্দি থেকে। সাধারণ অর্থে হিজড়ার আভিধানিক অর্থ বলতে আমরা বুঝি একই দেহে নারী ও পুরুষের চিহ্নযুক্ত মানুষ। বৃহন্নলা বা হিজড়া শব্দটি মূলত পুরুষবাচক। বৃহন্নলা বা হিজড়া, তারাও মানুষ, তাদেরও রয়েছে স্বপ্ন, বেঁচে থাকার ক্ষেত্রে মানুষ হিসেবে বাঁচার জন্য সকল সুযোগ সুবিধা পাওয়ার অধিকার, বলছিলেন সম্পর্কের নয়া সেতুর সভাপতি জয়া।
এই মানুষগুলি হচ্ছে সম্পূর্ণ নাগরিক অধিকার নিশ্চিত করে তাদের স্বীকৃতি প্রদান করা দরকার, এবং তার যেন সে সকল অধিকার ভোগ করতে পারে, এটাই হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্রের কাছে এটুকুই আমার বলা যে সকল অধিকার ভোগ করার জন্য, যেমন আপনি যদি বলেন যে বাংলাদেশের সংবিধানে কত অনুচ্ছেদে জানি বলা আছে যে সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামনে নিয়ে আসা দরকার, তো যারা যে কারণে মাইনরিটি হয়ে গেছে, মার্জিনালাইজ হয়ে গেছে, তাদের সেই বিষয়গুলি ফিরিয়ে দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসা দরকার। এটাই হচ্ছে রাষ্ট্রের নৈতিক দায়িত্ব এবং সমাজ পরিবর্তনের জন্য রাষ্ট্রের আরো বেশি বেশি করে কাজ করা দরকার।
বিশ্বে প্রতি 15,000 নবজাতকের মধ্যে অন্তত একজন ইন্টারসেক্স ডিসঅর্ডার অর্থাৎ বৃহন্নলা বা হিজড়া হয়ে জন্মগ্রহণ করছে। তাই আমাদের উচিত তাদেরকে মানুষ হিসেবে মূল্যায়ন করা, যেমন নারীকে নারী, পুরুষকে পুরুষ, মানুষ হিসেবে মূল্যায়ন করা হয়।
এই ছিল আমাদের আজকের প্রতিবেদন, তৈরি করেছেন তারেক আহমেদ। আজকের এপিসোডের উপর ভিত্তি করে এই প্রতিবেদনটি তৈরি করেছেন। অন্ধকার গল্পের টিম মেম্বার তারেক আহমেদ। অনেক ধন্যবাদ যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, আমাদেরকে শুনছেন আর আমাদেরকে লিখছেন। অনেক এস এম এস অলরেডি আমি পেয়ে গেছি, অবশ্যই আপনাদের এস এম এস গুলি আমি পৌঁছে দিব আমাদের আজকের অতিথির কাছে। আর যারা লিখতে চান 16260 এই নাম্বারে পাঠিয়ে দিন আপনার এস এম এস, 16260 এই নাম্বারে। এছাড়া ফেসবুকে লিখতে পারেন। এবং আজকে অনন্যার ছবি কিন্তু আমরা পোস্ট করেছি আমাদের ফ্যান পেজটিতে www.dhakafm904.com এ। অনন্যা, আমরা প্রতিবেদনটি শুনছিলাম, সেখানে আমরা আপনাদের বিভিন্ন বিষয় জেনেছি, তো আস্তে আস্তে সেগুলি তো আমরা জানবই এবং এগুলি মাঝে মধ্যে আমরা জানি পত্রপত্রিকাতে উঠে আসে এই ব্যাপারগুলি। আজকে যে কারণে আপনাকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানানো, সেটা হচ্ছে সম্পূর্ণ আপনার বিষয় আমরা জানতে চাই, আপনার ছেলেবেলা থেকে শুরু করে এখন পর্যন্ত জানতে চাই কেমন কাটছে। আর সবার আগে তো আপনি একজন মানুষ বটে, অবশ্যই একজন মানুষ। এই যে একটা ব্যাপার থাকে, মানুষ হিসাবে কেউ শুরুতে কেন জানি এটা মানতে চায় না। আমরা দেখেছি আমাদের সমাজে ব্যাপারটা বিদ্যমান, আজও উভলিঙ্গ একজন মানব আপনারা, সো আপনাদেরকে সবসময় আলাদা করে দেওয়া হয়। এই ব্যাপারটি আপনার কাছে অত্যন্ত কষ্টের বিষয় আমি জানি, তারপর আপনি ব্যাপারটিকে কিভাবে দেখেন?
ধন্যবাদ জুয়েল ভাই। একদম শুরু করতে যদি বলেন আপনি আমাকে ছেলেবেলা থেকে, আমার ছেলেবেলা কেটেছে পুরান ঢাকার মিলবারেক এলাকায়।
আচ্ছা।
আমার জন্ম হয়েছে শ্যামপুরে, তো পড়াশোনার কারণে বা আমাদের পারিবারিক কিছু কারণে আমরা পুরান ঢাকায় চলে আসি শ্যামপুর থেকে। 1975 জানুয়ারির 15 আমার জন্ম।
আচ্ছা আচ্ছা।
আমার বাবা ছিলেন একজন ব্যবসায়ী।
আচ্ছা।
আমরা চার ভাই পাঁচ বোন।
আপনি কততম?
আমি সবার ছোট।
সবার ছোট?
জি।
আচ্ছা আচ্ছা, ভীষণ আদরের তাহলে সবার।
ছিলাম আদরের, ছিলাম, এই জন্যই বলছি। যখন একটু একটু করে বড় হচ্ছিলাম, স্কুলে পড়তে যাচ্ছিলাম, আমি পড়তাম হচ্ছে গিয়ে ফরাশগঞ্জ প্রাইমারি স্কুলে।
আচ্ছা।
তো ওই স্কুলে যাওয়ার পথে পুরনো অনেক, তখন আজ থেকে 75 বা 80 লম্বা একটা সময়, তখনকার ঢাকার দৃশ্য আর এখনকার ঢাকার দৃশ্য অনেক বিস্তর তফাত হয়ে গেছে। তো আমি যে স্কুলটা পড়তাম, আমাদের বাসা থেকে খুব বেশি দূরের ছিল না, ওই রাস্তা দিয়ে যখন যেতাম কিছু ফুল গাছ ছিল, যেটা পুরান ঢাকার ঐতিহ্য, বাড়ির সামনে সবাই ফুল গাছ লাগাতে পছন্দ করত।
এবং 40 বছর আগের ঢাকার কথা কিন্তু অনন্যা বলছে, অনেকের কাছে সেটা হয়তো অবাস্তব মনে হবে, 40 বছর আগের ঢাকা শহরটা আসলে অসাধারণ ছিল। জি বলুন।
অসাধারণ ছিল এবং প্রত্যেকের বাড়ির সামনে ফুল গাছ ছিল। আমরা করতাম কি, প্রায় মেয়েরা, আমি মেয়েদের সাথে বেশি মিশতাম ছেলেবেলা থেকে, ছোটবেলা থেকে আমার পছন্দের মানুষ ছিল মেয়েরা, ওদের সাথে খেলতে পছন্দ করতাম, ওদের সাথে গল্প করতে পছন্দ করতাম, ওদের সাথে পুতুল খেলতে পছন্দ করতাম। তো ওই কারণেই যখন আমি ওই রাস্তা দিয়ে স্কুলে যেতাম, যাওয়ার পথে সকাল সকাল সময়টা, সকাল শিফট আমার স্কুল ছিল এবং আমরা ছেলে মেয়ে একসাথেই পড়তাম, তো মেয়েদের সাথে যেহেতু আমার সম্পর্কটা ভালো ছিল, মেয়েদের সাথে ফুল তুলতাম, রাস্তা থেকে ফুল তুলে ব্যাগে করে নিয়ে যেতাম। ব্যাগ বলতে আমাদের বাবা, আমাদের যেহেতু আমরা হিন্দু এবং আমাদের পরিবারটা সে তখন থেকে বনিদি পরিবার ছিল, ওই 40-45 বছর দেশভাগের পরবর্তী সময় থেকে কলকাতার সাথে আমাদের একটা ভালো সম্পর্ক, আমাদের কিছু আত্মীয় স্বজন দেশভাগের সময় কলকাতাতে চলে যান, তো সেই পারপাসে বাবা প্রায় কলকাতাতে যেতেন, তো আমাদের জন্য স্টিলের বক্স নিয়ে এসেছিলেন বাবা, আমরা যে কয়টা ভাই বোনের স্কুলে পড়তাম প্রত্যেকের জন্য স্টিলের বক্স নিয়ে এসেছিলেন। তো ফুলগুলো অনেকক্ষণ সতেজ থাকতো ওই বক্সের মধ্যে রাখলে পরে, বইয়ের পাশে ফুলগুলোকে রাখতাম। তো এটা একটা শখ ছিল এবং আমি ফরাশগঞ্জ প্রাইমারি স্কুলে পড়াকালীন সময়ে নাচটা ভীষণ পছন্দ করতাম, নাচতে পছন্দ করতাম। তখন এত সিডি বা এত টেলিভিশন এত চ্যানেল ছিল না, তখন রেডিও ছিল, অনলি রেডিও, একটাই চ্যানেল ছিল, সেখানে সরকারি একটা চ্যানেল ছিল। তো ওই রেডিওতে যখন সুরেলা কোনো গান বাজতো আমি নাচতাম, এবং একটা সময় পর স্যারেরা বুঝে গেল, আমার স্কুলের টিচাররা তখন বুঝে গেল যে আমি আসলে নাচতে পছন্দ করি, আমি মেয়েদের সাথে খেলতে পছন্দ করি, আমি আসলে ছেলে পোশাক পরা ছেলে হয়েও ছেলে না।
রাইট, আমি এটা জিজ্ঞেস করতে চাইছিলাম যে আপনি তখন ছেলেদের পোশাক পরে নিশ্চয়ই স্কুলে যেতেন,
কারণ
এবং বাসা থেকে আপনি তখন তো ছেলে হিসাবেই ছিলেন। আমি ঠিক এটা জানতে চাই যে কবে আপনি বুঝলেন যে আপনি আসলে উভলিঙ্গ একজন মানব?
একটু বলি আমি গল্পটা, ছেলেবেলার গল্প বলতে গেলে যেটা হয়, ছেলেবেলায় তখন কেউই বোঝেনি, আর আমার আমার পরিচিত অনেকেই আছেন, যেমন আমি যে বাসায় বর্তমানে থাকছি ওই বাসায় একটা ছেলে আছে, ওর নাম শ্রাবণ।
আচ্ছা।
ও কথা বলতে পারে না, ওকে যাকে চেনে না বা ওকে যাকে জানে না, হঠাৎ করে যখন ওকে দেখে তখন সবাই প্রশ্ন করে, ও কি বোবা? কথা বলতে না পারলে তো আমরা স্বাভাবিক সমাজে বোবা বলি, যে দেখতে পারে না তাকে অন্ধ বলি বা খুব বাজে ভাবে বলি কানা। তো আমার আমার বাবা মা, আমার জন্মটা যেমনই হয়েছিল, আমার বাবা মা কারো কাছে প্রকাশ করতে চাইতেন না, বাবা মা চাইতেন ছেলে হিসেবে যাক, সমাজ জানুক এটা আমার ছেলে, আমার 4টা ছেলে 5টা মেয়ে। তো সমাজের এই যে সমাজের একটা ব্যারিয়ার, সেই ছোটবেলা থেকে জন্মের পর থেকে শুরু হয়েছে আমার সাথে সমাজের একটা প্রতিবন্ধকতা, সমাজ তারপর পরিবার, সমাজের কারণে আমার পরিবার যেটা করেছে আমাকে ছেলে হিসেবে ছেলের পোশাক গুলো পরাতো, কিন্তু কখনোই আমার কাছে ছেলেদের পোশাক ভালো লাগতো না। আমার ইমিডিয়েট যে বড় বোনটা ছিল আমি প্রায় করতাম কি ওই বড় বোনের ফ্রক পরতাম, এবং এটা আমার একটা পছন্দের জিনিস ছিল, সুযোগ পেলে আমি ফ্রক পরতাম।
আচ্ছা, তারা কখনো কেন এটা চিন্তা করেনি যে আপনাকে একজন মেয়ের পোশাক পরিয়ে স্কুলে পাঠানো?
মজার ব্যাপার হতো কি, আমার বাবা খুব চাইতেন জিনিসটা,
ছেলে হয়ে সে বড়
না, আমার বাবা চাইতেন আমি যা পড়তে পছন্দ করছি, আমি যা করতে পছন্দ করছি আমি যেন সেটাই করি, এবং আমার পরিবারের সবাই যেন সেটা করতে আমাকে সাহায্য করে।
আচ্ছা আচ্ছা।
সমস্যা হচ্ছে আমার দাদারা স্কুলের তরফ থেকে, ওরা তখন আমার চেয়ে বড় ক্লাসে পড়তেন, হাই স্কুলে পড়তেন, কেউ কেউ ওরা ফুটবল খেলতে বিভিন্ন টুর্নামেন্টে যেত, কেউ ক্রিকেট খেলতো, তখন মাত্র ক্রিকেট খেলা শুরু হয়েছে অনেক আগের সময়, তখন ক্রিকেট অতটা পপুলার ছিল না, পপুলার ছিল ফুটবল খেলাটা, কাবাডি খেলাটা ছিল খুব পপুলার। তো আমার দাদারা বলতো যে ও তোমাদের ছোট ভাই, তোমরা যদি ভাই বলো ছোট ভাই তাহলে ও কেন মেয়েদের পোশাক পরে ঘরে বসে থাকবে, মেয়েদের সাথে খেলা করবে, ও আমাদের সাথে ফুটবল খেলতে যাবে, আমরা বল মাঠের বাইরে চলে গেলে আমাদেরকে বল কুড়িয়ে দেবে, এগুলো করতে করতে একসময় ভালো প্লেয়ার হবে, ও ভালো খেলোয়াড় হবে, আমরা ছোট ভাইকে একটা ভালো খেলোয়াড় হিসেবে দেখতে চাই। ডমিনেটিং একটা অ্যাটিটিউড ছিল তখন দাদাদের, বাট বাবা যেটা বলতেন, বাবা ছিল টোটাল ঘোর আপত্তি ছিল বাবার, বাবা বলতেন যে না ও কেন ওর মতো করে পোশাক পরতে পারবে না, তোমরা কেন ডমিনেট করো। তো তারপরে যেটা হয়েছে কি, যে দশ জনের কণ্ঠস্বর আর একজনের কণ্ঠস্বর কিন্তু মেলে না, চাপা পড়ে যায়, ওই চাপার পড়ার মাধ্যমে যেটা হতো কি সবকিছু মিলে আমি ছেলেদের পোশাকই পরতাম, কিন্তু আমার চিন্তা চেতনায় মননে আমার কল্পনার অভাবে সবকিছু ছিল নারীত্বের একটা স্পষ্ট ছাপ, মা বুঝতে পারতেন, মা তো উনি বোঝেন ওনার কোন সন্তানটা কি সমস্যা। সো মা নীরবে অনেক সময় দেখতাম কি মা খুব কষ্ট পাচ্ছে, বা মা বোঝানোর চেষ্টা করছে না তুমি এরকম করো কেন, এরকম করবা না, মাও বলতো অনেক সময় রেগে যেত, তারপরে বলতো যে আচ্ছা ঠিক আছে করো, তোমার দাদারা যখন বাসা না থাকে তখন করো, তোমার দাদাদের সামনে এটা করো না, ওরা তো পছন্দ করে না, ওরা তোমাকে মারবে, এবং মানে সত্যি কথা বলতে কি প্রচন্ড মারধর করতো।
আচ্ছা,
ওদের কাছে ছিল এটা অস্বাভাবিক জীবন আসলে, মানে ও বিধাতা যে আমার জীবনের গল্পটা এরকম করে লিখেছে সেটা ওরা মানতে পারতো না, ওরা কোনোভাবে, ওরা বলতো আমরা চারটা ভাই ও আমাদের ছোট ভাই আমার আদরের, কিন্তু না আমি তো ওদের ভাই ছিলাম না। জীবনের এতগুলো বছর পর যখন পরিবার থেকে আমি টোটাল ডিটাচ হয়ে গেছি, বাবা মাকে হারিয়েছি, অনেক কাছের আত্মীয় স্বজনকে হারিয়েছি, এখন মনে হচ্ছে তাদেরকে দেখে বলি দেখো আমি আসলে তো ছেলে ছিলাম না, তোমরা কেন আমাকে তখন অত্যাচার করেছো, তখন তোমরা কেন আমাকে ডমিনেট করেছো, তখন কেন আমার কণ্ঠস্বরটাকে চাপা দিয়ে রেখেছো, কি লাভ হয়েছে বলো তো, মনে হচ্ছে তখন থেকে যদি তোমরা আমার মতো করে আমাকে বড় হতে দিতে তাহলে মানে এতগুলো বছর পর আমাকে নতুন করে শুরু করতে হতো না।
এবং ওই সময় যে কষ্টগুলি পেতে হয়েছে, মানসিক যে যন্ত্রণাগুলি পেতে হয়েছে, সেগুলি হয়তো বা পেতে হতো না,
তখন পেতাম না, আমি আমার মতো করে বড় হতে পারতাম।
এবং বয়সের যে ব্যাপারটি, ওই সময় বেড়ে ওঠাটা অনেক চাপের মধ্য দিয়ে, ভীষণ কষ্টের মধ্যে দিয়ে বেড়ে ওঠার যে ব্যাপারটা,
প্রচন্ড রকম
ছেলেবেলাটা এক প্রকার চাপের মধ্যে দিয়ে গেছে।
শুধু ছেলেবেলা কেন, আজকে পর্যন্ত তো চাপের মধ্যে আছি, এখনো পর্যন্ত আমরা চাপের মধ্যে আছি, আমরা একে একে সব গল্প করব।
জি অবশ্যই।
তো হতো কি, স্কুলে স্যাররা যেটা করতেন, আমি যেহেতু মেয়েদের সাথে খেলতাম, ছেলেরা আমাকে তো ওদের পাশে বসতে দিত না, বলতো কি তুমি তো মেয়েদের সাথে খেলো তো তুমি ওদের রোতে গিয়ে বসো, আমাদের রোতে কেন আসছো, তো মেয়েরা বলতো তুমি তো ছেলেদের পোশাক পরে আসছো, তুমি ছেলেদের রোতে বসো। টিচাররা আমাকে একটু টিপ্পনি কাটতে, মানে তখন আমার নাম, স্কুলের নাম ছিল গৌতম, তখন বলতো কি যে তুমি এই রোতে কেন আসছো, তুমি ওই রোতে যে বসো, টিচাররাও টিপ্পনি কাটতো, টিচাররাও একটু মজা করতো, তখন হয়তো বুঝিনি কিন্তু এখন মনে হচ্ছে সেটা ছিল একটা ফান, আমাকে হাইট করা, আমাকে ছোট করে দেখা, আমার ওই অজানা অজানা জগতে আমাকে ধাক্কা দিত, প্রতিনিয়ত আমাকে ধাক্কা দিত। তো এভাবে কেটে গেল, প্রাইমারি পাশ করে গেলাম, প্রাইমারি পাশ করে ভালো করে পাশ করলাম, প্রাইমারিতে আমি বৃত্তি পেলাম, তখন বৃত্তি পাওয়া মানে বিরাট বিষয়,
অসাধারণ।
তখন একটাই পত্রিকা ছিল, ইত্তেফাক, আমার মনে পড়ে, ইত্তেফাক পত্রিকাটাই দৈনিক পত্রিকা ছিল, আমাদের বাসায় তখন পত্রিকা রাখতো না, বাবা ব্যবসায় ছিলেন, তো বাবার সময় ছিল না, মানে সময় ছিল না পত্রিকা পড়ার, বাবা হয়তো বাবার ব্যবসায় প্রতিষ্ঠানে রাখতো, সেটা আমরা দেখতে পারতাম না, বাবা বাসায় পত্রিকা রাখার প্রয়োজন মনে করতো না। তো যাই হোক, পাশে বাসায় এক আঙ্কেল আমাকে ডেকে দেখালো, পত্রিকা তোমার ছবি আসছে, তুমি বৃত্তি পাইছো, দেখো তোমার ছবি আসছে। ক্লাস ফাইভ কমপ্লিট করলাম, সিক্সে উঠলাম, সিক্সে ওঠার পর সিক্সে, ওই সময়টা সিক্স মানে হচ্ছে বারো তেরো বছর, জীবনের অন্য একটা সন্ধিক্ষণ, মানে বাল্যকাল পেরিয়ে বয়সন্ধিকাল যেটা বলে। তো আমি অনেক ছোটবেলায় ক্লাস ফাইভ পাস করেছি, আমার তখন নয় বা দশ বছর। তো যাই হোক, যখন সিক্সে উঠলাম, হাই স্কুলে গেলাম, হাই স্কুলে সিক্স এর সময়টা কেউ বোঝেনি, খুব সুন্দর করে মা খুব সুন্দর করে ইং করিয়ে দিত, খুব সুন্দর করে চুল আছড়ে দিত, খুব সুন্দর করে বাবা সেলুন থেকে চুল কাটাতো ছেলেদের মতো করে, বাট চলার যে একটা ধরন ছিল সেটাকে তো লুকানো সম্ভব না। আর যেমন আমার দাদা বলতো তুমি ঠিক করে হাঁটো, তুমি এমন করে হাঁটো কেন, তো আমি একদিন কান্না করতে করতে মাকে বসতি, মা আমি ঠিক করে হাঁটবো কিভাবে বলো তো, আমি তো এইভাবেই হাঁটি, এটাই তো আমার ঠিক হাঁটা, তাহলে আমি আর কিভাবে ঠিক করে হাঁটবো? তাহলে বলো আমাকে তোমরা কিভাবে হাঁটতে হবে, আমাকে একটা কাজ করো, একটা হাঁটার স্কুলে ভর্তি করে দাও। ইন দ্য টাইম আমাকে যেটা করা হয়েছে, পুরান ঢাকার বুলবুল ললিত কলা একাডেমিতে ভর্তি করে দেওয়া হয়েছে। আমার বাবা ভর্তি করিয়েছে তার উৎসাহে। বাবা বলতে যাও, এত ভালো নাচ করে, রেডিওতে মিউজিক শুনলে ও নাচে, এত সুন্দর নাচে, তো ওকে একটা নাচের স্কুলে ভর্তি করিয়ে দিই। তো বাবার যে বিজনেস পয়েন্ট ছিল সেখান থেকে ওই বুলবুল ললিত কলা একাডেমি খুব কাছে ছিল। বাবার বিজনেস ছিল শ্যামবাজারে, কাঁচামালের আড়ত ছিল আমাদের, আর বুলবুল ললিত কলা ছিল ওয়াইজঘাটে। শ্যামবাজার থেকে ওয়াইজঘাট খুব বেশি দূরে না, অনেকটা কাছে, তখন তো যানজট ছিল না। তো বাবা দিয়ে আসতো, বাবা নিয়ে আসতো। তো যেহেতু নাচ করতাম, হাই স্কুলে যাওয়ার পর স্কুলের টিচাররা জেনে গেল আমি নাচ করি, তো বাৎসরিক যে প্রতিযোগিতাগুলো হতো সেখান থেকে আমি নাচ করতাম, উপস্থিত বক্তৃতা দিতাম, আবৃত্তি করতাম। দেখা গেল কি, একটা স্কুলে যে কয়েকটা বিষয় হতো, খেলাধুলা ছাড়া, খেলাধুলা পছন্দ ছিল না আমার, কোনো কালে খেলাধুলা পছন্দ করতাম না, একেবারেই বিরক্ত লাগতো।
যখন ভাইদের সঙ্গে ফুটবল খেলতে যেতাম,
আমি দাঁড়িয়ে থাকতাম,
যেতে চাইতাম,
আমি যেতে চাইতাম না, অনেক 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 রাগ করতো দাদা। তো যাই হোক, নাচ করতে ভীষণ পছন্দ লাগতো, সাজতে ভীষণ পছন্দ করতাম। সেই মুহূর্তটাই, সেই আজ থেকে কত বছর আগে, 86-85 কথা বলতেছি আমি, তখন আমি চোখে মাস্কারা দিয়ে বসে থাকতাম ঘরের মধ্যে, তখন মাস্কারা হয়তো অনেকে চিনতো না, 30 বছর আগে। সো যাই হোক, নাচ করতাম, স্কুলের হেডমাস্টার আমার এই প্রতিভাটাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করতো। ওনাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। উনি আমাকে কখনো প্রাইমারি স্কুলের টিচাররা যেমন করে আমাকে ঝাঁকুনি দিত, এখন যেটাকে ঝাঁকুনি মনে হচ্ছে আমার কাছে, সে 30-35 বছর আগের ঘটনাটাকে, আমার হাই স্কুলের হেডমাস্টার আমাকে যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করতো এবং উনি আমাকে বলতো, তুই নাচটাকে চালিয়ে যেতে, তুই ভালো নাচ করিস। তো নাচের সুবাদে যেটা হতো, হাই স্কুলে একটা পরিচিতি পেয়ে গেলাম, আমি খুব সহজে একটা পরিচিতি পেয়ে গেলাম এবং প্রত্যেকটা টিচার আমাকে ভীষণ আদর করতো। তখন ব্যাচে পড়তে মাত্র 70-80 টাকা, বড় জোর 100 টাকা নিত, অঙ্কের স্যার 100 টাকা নিত। তো আমাকে বলছিল যে তোর কখনো টাকা লাগবে না, তোর যতদিন ইচ্ছা আমার কাছে পড়বি। ইংরেজি স্যারও সেরকম, ইংরেজি স্যারের নাম হচ্ছে কাশেম স্যার, আমার এখনো মনে পড়ে, আমার সব মনে আছে। অঙ্কের টিচারের নাম ছিল ডক্টর লুৎফর রহমান স্যার, উনি ডক্টরেট করা ছিল অঙ্কের উপরে, ওই সময় উনি ডক্টরেট করা, রাজশাহী ছিলেন উনি। সো এটা আমার সৌভাগ্য বলতে পারি, স্কুলের টিচাররা আমাকে ভীষণ আদর করতেন। হাকিম স্যার ছিলেন, উনি আমাদের সমাজ পড়াতেন,
এবং এই কারণে আপনি নামগুলি
আমাকে তারা যথেষ্ট আদর করতেন এবং আমার শ্রদ্ধার জায়গাটাতে, আমি যতদিন পৃথিবীতে বেঁচে থাকবো ওনারা আমার শ্রদ্ধার জায়গাটাতে সারা জীবন থাকবেন। এবং ওনারা আমাকে কখনো হাইট করেননি, ওনারা আমাকে কখনো ঘৃণা, বরঞ্চ আমাকে যদি স্কুলে কোনো ছেলে আমাকে টিচ করতো, আমি এখন টিচ বলতে পারছি, যেমন নর্মাল ভাষায় মাইগা বলে, হ্যাঁ মাইগা এরকম করে টান দিয়ে বলতো সুরেলা কণ্ঠে, যদি কোনো ছেলে বলতাম, যদি স্যারের কাছে যে বলতাম, স্যার দেখেন এরকম করে, ওরা বলতো, স্যার এসে বোঝাতো যে ও তো এরকম না, ও তো একটা শিল্পী, ওকে তোর এভাবে চিন্তা করিস না কেন। তো হাই স্কুলের শুরু হলো, ক্লাস 8 পাস করলাম, 8 এ যে যখন 9 উঠলাম, রেজিস্ট্রেশন হলো, তখন অন্তত আমার মেধার প্রমাণ তাদেরকে আমি দিয়েছি, আমি তখন তৃতীয় ক্লাসের মধ্যে। আমাদের ক খ গ তিনটা শাখা ছিল, তিনটা শাখা মিলে আমি তৃতীয়, থার্ড হয়েছি। থার্ড হওয়ার পরে যেটা হয়েছে, আরো বেশি পরিচিতি, আরো বেশি গ্রহণযোগ্যতা, যে কোনো কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়ে আসছি, থানা পর্যায়ে থেকে জেলা পর্যায়ে যাচ্ছি কম্পিটিশনে, সেখান থেকে প্রাইজ নিয়ে স্কুলে ফিরছি, স্কুলটা হাইলাইট হচ্ছে। এর মধ্যে নতুন কুড়িতে প্রতিযোগিতা গেলাম 87-এ, তখন নতুন কুড়িতে সাধারণ নিতে সেকেন্ড প্রাইজ পেলাম। সো হাই স্কুলটা খুব ভালো কেটেছে আমার, ম্যাট্রিক পাশ করলাম খুব ভালোভাবে 1991 সনে।
আচ্ছা, ওই সময়টাতে কি আপনার স্কুলের বন্ধুরা, টিচাররা কি বুঝতে পেরেছিল যে আপনি আসলে তৃতীয় একজন লিঙ্গ, তৃতীয় লিঙ্গের একজন?
না, তৃতীয় লিঙ্গের তখন তো আসলে এত মিডিয়া ছিল না, ইন্টারনেট ছিল না, এত চ্যানেল ছিল না, যার কারণে বোঝার কোনো অবয়ব ছিল না। একদম খাস বাংলা যেটা বলতো, পুরান ঢাকার যেটা, মাইগা বলতো, হিজড়া বলতো, ও তো হিজড়া, গৌতম তো হিজড়া, ও কি করবে, ও তো হিজড়া।
মানে তারা আপনাকে ছেলে হিসাবেই দেখতো
না,
কিন্তু আপনার আচরণটা হিজড়ার মতো, এরকম বলতো।
আসলে যেটা বলতে হয়, আমরা যেমন নারী বা পুরুষ ডাক্তার যখন দেখে, প্রেসক্রিপশন লিখে, তখন সেক্সের জায়গায় লিখে ফিমেল বা মেল, সে কি পুরোপুরি দেখে তারপরে লিখে? আমি যা বলছি সেটাই তো লিখছে। সেক্সের জায়গায় ডাক্তার আমাকে শাড়ি পরা দিচ্ছে, সে লিখছে ফিমেল। যেমন পাসপোর্টে ফিমেল, আমাকে পাসপোর্টের কাউন্টার অপোজিটে যিনি ছিলেন ব্যাংকে, উনি জিজ্ঞেস করেছেন আপনি কি, আমার সাথে কেন, আপনার কি মনে হচ্ছে, বলে আপনি শাড়ি পরেছেন, আপনি তো মেয়ে, তাহলে আপনি ফিমেল, সে ফিমেলের কোটাতে টিক চিহ্ন দিয়েছে। সো এইভাবে আমাদের আইডেন্টিটি এভাবেই হয়। সো ওইখানে তখন আমি সেটা বলবো না, তারা আমাকে পুরুষ হিসেবে দেখতো না, হিজড়া, তারা হিজড়া বলতো। তো তাদের কথা মতো সমাজ আমি তখন থেকে হিজড়া হিসেবে পরিগণিত হয়ে গেছি, তখন পুরুষ না নারীও না। সেই ক্লাস 8 বা 7 বা 6 এর কথা বলছি,
তখন পর্যন্ত তো আপনি ছেলেদের পোশাকে স্কুলে যেতেন?
হ্যাঁ, এক্স্যাক্টলি, তখন আমি ছেলেদের পোশাকে যেতাম। ছেলেদের পোশাক মানে তথাকথিত ছেলেদের পোশাক, আমার কাছে ভাল লাগতো না, আমার কাছে কখনোই ভাল লাগতো না। তো যাই হোক, 8 গেল 9 গেল 9 এর পর রেজিস্ট্রেশন হলো। রেজিস্ট্রেশন হওয়ার পর মজার বিষয়, ক্লাস 9 মানে তখন হচ্ছে গিয়ে 1989 সন 1989 সনে আমি যখন রেজিস্ট্রেশন করি, আমার কাছে এখনো সেই পরিচয় পত্রটা আছে, ম্যাট্রিকের পরিচয় পত্র, সেখানে আমার ভ্রুটা সুন্দর করে প্লাক করা। তখন সেই আমলে আমি ভ্রু প্লাক করি, তখন আমি প্রমিনেন্ট নৃত্যশিল্পী ছিলাম, বাংলাদেশে তখন অত নৃত্যশিল্পী ছিলেন না, আমরা তখন দাপিয়ে কাপিয়ে নাচ করতাম। তো নাইনটা কমপ্লিট করলাম, ম্যাট্রিকটা ভালোভাবে পাশ করলাম, স্যাররা ভীষণ মিস করলো, স্যাররা যখন আমাদের ফেয়ারওয়েল হয় তখন তো খুব ফেয়ারওয়েলটা খুব মজা করে হতো, অনেক বড় করে হতো, ফেয়ারওয়েল মানে বিরাট একটা অনুষ্ঠান, খুব কান্নাকাটি হলো, সবাই একজন একজনকে জড়িয়ে ধরে কান্না করলাম, ফ্রেন্ডরা খুব কান্না করলো, মন খারাপ হলো। তারপর
স্কুলের শেষ দিন,
এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের, আমি পড়তাম ফরিদাবাদের হাই স্কুলে, পুরান ঢাকার ফরিদাবাদ উচ্চ বিদ্যালয়টার নাম, ওইখান থেকে সিট পড়লো, তখন তো সিট পড়তো অন্য স্কুলে, এখন যেটা হয় এখনকার মতো জিএসসি, এখন যেগুলো হয় কি কি হয় এতটা পিএসসি প্রাইমারি লেভেল যেগুলো হয়, এত কিছু ছিল না, প্লেন ছিল সবকিছু, অনেক কঠিন ছিল, আমাদের 100% লিখে পাশ করতে হতো, অবজেক্টিভ ছিল না। তো যাই হোক, আমার পরীক্ষার সিট পড়েছিল গ্যান্ডারিয়া স্কুলে, আমার স্কুল থেকে খুব কাছে, বাসা থেকে খুব কাছে, আমার জন্য আমরা একই দিনে দুটো করে পরীক্ষা হতো, ফার্স্ট বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার ইংরেজি ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার। তো ওই সময় যখন বাংলা ফার্স্ট পেপার সেকেন্ড পেপার পরীক্ষা হলো, মাঝখানে যখন এক ঘন্টার ব্রেক ছিল, আমাকে 19 জন লোক দেখতে গেছিলেন স্কুলে, এবং 19 জনে আমার জন্য খাবার নিয়ে গেছিলেন, আমার আমার বেঞ্চের সামনে 19টা ডাব পড়েছিল, আমি এতগুলো ডাব কি করে খাবার, তখন আমার তখন ওজন ছিল মাত্র 35 কেজি, আমি তখন খুব মানে রোগা পটকা ছিলাম।
যারা নাচ করেন তারা তাদের ফিটনেস কিন্তু এরকমই থাকে, শরীরটা ভারী হলে কিন্তু তারা নৃত্যশিল্পী হতে পারে না, কষ্ট হয় আর কি, আমি যতদূর জানি
সেটাই। পরে যাই হোক, 19 জন লোক দেখতে গেছে আমাকে, ডাব কি কি নিয়ে গেছে, তো আমি একটা বোধহয় খেয়েছিলাম টেনশনে, অতটুকু বয়সে আমি তখন মাত্র 13+, তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিই, এবং মজার বিষয় আমি হাফ প্যান্ট পরে পরীক্ষার হলে প্রথম দিন গেছি, যাওয়ার পর পুলিশ আমাকে ধরছে, কোথায় যাও, আমার বাবা আমার সাথে, আমার বাবা ভীষণভাবে প্রোটেস্ট করছে, বলে কি কেন ও পরীক্ষা দেবে, আমার ছেলে পরীক্ষা দেবে, হাফ প্যান্ট পরে পরীক্ষা দিতে আসছে, ম্যাট্রিক পরীক্ষা, দুদিন পর কলেজে ভর্তি হবে, এটা কোন ধরনের কথাবার্তা, বলে কি দেখি পরিচয় পত্র দেখি, সে কনফিউজ হয়ে গেছে। তারপর আমি একটু বিরক্ত হয়েছি, আপনি কি বিশ্বাস করেন না যে পরীক্ষার্থী, বলে কি বাচ্চা কি বলে, বাচ্চা বলে ম্যাট্রিক পরীক্ষা দেবে,
এমনিতেই তো একটু
রোগা টাইপের, তারপরে হাফ প্যান্ট পরছি,
আরো ছোট দেখাচ্ছে,
সে একদম বিশ্বাস করতো, তখন পরিচয় পত্র দেখার পর সে আমার পিঠে দুটো থাপ্পড় দিচ্ছে, বলে খুব ভালো, যাও পরীক্ষা ভালো করে দাও। তো যাই হোক, ম্যাট্রিকটা কমপ্লিট করলাম, ম্যাট্রিক কমপ্লিট করে যখন আমি কলেজে ভর্তি হলাম, কলেজে যে নতুন একটা পৃথিবী, নতুন একটা এলাকা, নতুন একটা জগৎ, অনেক বড় একটা জগৎ, কাউকে চিনি না, ঠিক মতো হাঁটতে পারি না, তখন আমার মধ্যে একটা পরিবর্তন চলে এসছে অলরেডি, তখন আমার মধ্যে পরিবর্তন চলে এসছে। আমি কলেজে যেদিন প্রথম ঢুকলাম, আমি ঠিক মতো হাঁটতে পারছিলাম না, কারণ স্কুলের স্পেস আর কলেজের স্পেস, আমি সরার্দি কলেজের স্টুডেন্ট ছিলাম, সরার্দি কলেজটা অনেক পুরনো আমলের একটা কলেজ, করিডোরটা অনেক বড়, একটা রুম থেকে আরেকটা রুমে, একটা ক্লাসরুম থেকে আরেকটা ক্লাসরুমে যেতে হলে অনেকটা লম্বা স্পেস পার হয়ে যেতে হতো, এবং আমার যে হাঁটার একটা দোলা ছিল মেয়েদের মতো, সেই দোলাটা টের পেত, এবং প্রথম দিন ব্যাপারটা কেউ টের না পেল, প্রথম 15 দিনটা এরকম ছিল যে শ্রেণীকক্ষ চিনতে, কার কোনটা ক্লাসরুম, কে ক্লাস টিচার, রোল নাম্বার কত, অনেক কিছু করতে করতে 15 দিন কেটে গেছে, তখনও কেউ বোঝেনি, বাট 15 দিন পর যখন
মোটামুটি সব ফিক্সড হলো,
তখন কোশ্চেন চলে এসছে আমার দিকে, এ কে, এইভাবে হাঁটে কেন, এর প্রবলেম কি, এ তো ইনকোরে শার্ট প্যান্ট পরেছে, তাহলে এরকম করে হাঁটছে কেন, এর প্রবলেম কি, সবাই কনফিউজড। তো ইন দ্য টাইম ঘোষণা হয়ে গেল নবীনবরণের অনুষ্ঠান, নবীনবরণ অনুষ্ঠান, কে কে নাম দিতে চাও, যার যার যেভাবে প্রতিভা আছে যদি করতে চাও তোমরা করো, না তোমরা বাইরে থেকে আর্টিস্ট আনবো। তো আমার কেন মনে হলো যে এত বছর ধরে নাচ করছি, তখন আমি স্টুডেন্ট, তখন আমার মানে কোর্স কমপ্লিট হয়নি, সার্টিফিকেট কোর্স কমপ্লিট হয়নি বুলবুল স্কুল একাডেমিতে, তো আমি করলাম কি, আমি নাম দিলাম যে আমি নাচ করবো, এবং যেটা হলো রিহার্সালের দিন যখন আমি নাচ করলাম, তখন সব আমার যারা সবাই হয়তো ছিলেন না, যারা যারা ক্লাসমেট ছিলেন, টিচাররা ছিলেন, তখন আমাকে দেখো তুমি কি নাচ করো, নাচ শেখো, আমি দেখি হ্যাঁ আমি তো নৃত্যশিল্পী, তখন ওরা এই যে একটা দূরত্ব ঘুচল, নৃত্যশিল্পীর জন্য একটা দূরত্ব থেকে ডিস্টেন্স কমে গেল, কমে যাওয়ার পর তুমি তাহলে কোথায় তোমার বাসা, কোথায় পড়াশোনা করছো, কোথেকে পাশ করছো, আস্তে আস্তে পরিচিতি পর্ব বাড়লো। পরে একটা ছেলে বংশালে বাসা, ওর নাম সেলিম, মনে আছে আমার, ও একটা মানে খুব তীক্ষ্ণ একটা প্রশ্ন, আই তুমি কোমর দিলে আটকে লেখা হিজড়া কোমর, তো তুমি পুরুষ না, আমার তখন খুব নিজের খুব অসহায় মনে হয়েছে, মানে এত লোকের মাঝখানে রিহার্সাল রুমে প্রশ্নটা করছে, আমি মানে আক্রমণ করে প্রশ্নটা করছে, বংশালের লোকজন পুরান ঢাকার লোকজন একটুখানি এইভাবে কথা বলে। তো যাই হোক, আমি বুঝতে কি হ্যাঁ, তো কিভাবে হাঁটবো আসলে, আচ্ছা আমি এখন বাসা যাবো, আমার রিহার্সাল শেষ, তো বাসা যাবো, আমি বাসা যেতে হবে, পাশ কাটিয়ে চলে আসছি। পরে আমার অপশনাল ছিল জিওগ্রাফি, আমি স্টুডেন্ট ছিলাম সায়েন্সের, ম্যাট্রিকও সায়েন্স ছিল, ইন্টারমিডিয়েটও সায়েন্স ছিল, আমার অপশনাল ছিল জিওগ্রাফি, ম্যাথমেটিক্স নেই, ম্যাথমেটিক্স অত ভালো ছিলাম না, খুব বাজে ছিলাম, ভয় পেতাম, যেটা হয় মেয়েরা যেটা মেয়েদের সেই 99 বা 95 বা 97 আর এখনকার মধ্যে কিন্তু তফাত, অনেক তফাত। তো যেটা হয়েছে তখন ভয় পেতাম, সত্যি সত্যি ভয় পেতাম, ভয় পাওয়ার কারণে আমি ম্যাথমেটিক্স নেই নাই, আমি জিওগ্রাফি নিয়েছিলাম অপশনাল। তো জিওগ্রাফি টিচারের এক চাস্তো ভাই ছিল আমাদের মতো, উনি ব্যাপারটা বুঝতে পারছে, বুঝতে পারার পর উনি আমাকে বলছে জিওগ্রাফি তো নিশ্চয় পড়তে হবে, আমার ব্যাচে পড়তে হবে, তো তুমি এক কাজ করো কোন ব্যাচে পড়বা, উনি সপ্তাহে তিন দিন করে পড়াতো, উনি বললো যে রবি সোম মঙ্গল না বুধ বৃহস্পতি শুক্র তুমি কোন ব্যাচে পড়তে চাও, এই ব্যাচে এই ছেলেগুলো আছে, এই ব্যাচে মেয়েগুলো আছে, তুমি কাদের সাথে পড়তে চাও। তো ইন দ্য টাইম ঝুম্পা নামে একটা মেয়ের সাথে আমার খুব ভালো সম্পর্ক হয়ে গেছে আল্লাহর তরফ থেকে। ঝুম্পা আমার ক্লাসমেট ছিলেন, অনেক লম্বা, ওর মা ছিল বাংলা বাজার স্কুলে টিচার, টিচারের মেয়ে হিসেবে, এবং ওর বাবাও ছিল টিচার, ওর একটু অ্যাডভান্টেজ ছিল চিন্তা ভাবনার দিক থেকে, ও আমার ব্যাপারটা বুঝতে পারছে, ও আমাকে যথেষ্ট কোম্পানি দিত,
এবং সাপোর্টের যে বিষয়,
সাপোর্টের বিষয়টা আমি পাইছি। 93 সালে আমি ম্যাট্রিক পাস, আই পাস করছি, তার মানে 91, 92, 93 অনেক বছর আগের কথা বলতেছি, প্রায় 20 বছর আগের কথা, 21 বছর আগের কথা বলতেছি, তখন ঝুম্পা আমাকে হেল্প করছে। তো যাই হোক, আমি আমি মেয়েদের সাথে ব্যাচে পড়া শুরু করলাম, এবং তখন স্যার প্রথম দিন আমাকে বললেন যে আমি তোমার ব্যাপারটা বুঝি, তুমি যেটা করবা তুমি ইজিলি চলাফেরা করবা, তুমি যেমন তুমি তোমার মতো করে থাকবা, তুমি অন্য কারোর মতো হওয়ার চেষ্টা করো না, এতে করে তোমার বৈশিষ্ট্য নষ্ট হবে। তো ওই স্যারটা আবার কি করলেন, ওই স্যারটা আমার কাছ থেকে ব্যাচে পড়ার টাকা নিতেন না, লাকিলি ওই স্যারটাও টাকা নিতেন না, উনি ছিলেন ডক্টর এনামুল হক স্যার, জিওগ্রাফি তিনি ডক্টরেট করা। তো কলেজটা শুরু হলো, ফাইনাল ইয়ার প্রমোশন হলো, প্রমোশন টেস্টে পাশ করে সেকেন্ড ইয়ারে গেলাম। এর মধ্যে একটা ছেলে আমাদের সাথে কলেজে পড়তো, ওর নাম ছিল মাহবুবুর রহমান রাজা, ওর বাড়ি ছিল কুমিল্লাতে, ওর বাবা ছিল বাংলাদেশ কৃষি ব্যাংকের এক উচ্চ পদস্থ কর্মকর্তা। ওই ছেলের কি কারণ যেন আমাকে ভীষণ পছন্দ হয়ে গেল, আমার ছিল 1286 রোল নাম্বার, ওর ছিল 1283।
আপনার অসাধারণ স্মৃতিশক্তি, আমি যেটা লক্ষ্য করছি যে কত মানে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলি আপনার স্পষ্ট মনে আছে, এবং সেটা আপনি আমাদেরকে বলছেন, রোল নাম্বার সহ আপনার মনে আছে।
আমার জীবনের সুখের স্মৃতিগুলো খুব কম, আমাদের মতো মানুষের জীবনের সুখের স্মৃতিগুলো খুব কম, তাও তো আমি সুখের অনেকগুলো ঘটনা আপনাদের কাছে বলতে পারছি, বাট আমার মতো যারা আরো অনেকে আছেন যারা পড়ালেখার সুযোগ পান নাই, বা সমাজ থেকে আরো বেশি অবহেলিত, আরো বেশি বঞ্চিত পরিবার থেকে, তাদের কাছ থেকে আপনি কোনো সুখের স্মৃতি পাবেন না, তারা হয়তো আমার মতো করে কথাই বলতে পারবে না, তারা হয়তো আচলে মুখটা লুকায় কান্নায় করে দেবে। আমরা সেই প্রসঙ্গে পরে আসি, দৃশ্যের নাটকের প্রথম দৃশ্যটা আমরা একদম কান্নায় ঢেকে না দিই,
অবশ্যই না।
তো যাই হোক, ওই ছেলেটা যেন কেন আমাকে পছন্দ করলো আমি ঠিক জানি না, তো যাই হোক, সে আমি যদি কোনো কারণে ক্লাসে না আসতাম, ও ও খুঁজতো আমি কোথায়, আমি কেন আসিনি, আমার কোনো প্রবলেম হলো কিনা, আমার কোনো শরীর খারাপ হলো কিনা। আমি 91 সালে ম্যাট্রিক পাশ করার পর 91 শেষের দিকে এডমিশন নিলাম কলেজে, 92 শুরুতে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মের 18 তারিখে আমার বাবা মারা গেলেন। বাবা মারা গেলেন কেন বলছি, আমি যখন কলেজে ভর্তি হলাম, কলেজে শুরু থেকে প্রায় দিনই বাবা আমাকে কলেজে দিয়ে আসতেন এবং নিয়ে আসতেন, তখন আমার যারা সহপাঠী ছিলেন তখন আমাকে প্রশ্ন করতেন কি ব্যাপার এত বড় হয়ে গেছো, কলেজের পর দুদিন পর ইউনিভার্সিটিতে ভর্তি হবে, এখনো বাবা নিয়ে যায়, বাবা দিয়ে যায়, কারণ কি, সমস্যা কি তোমার, ওরা আমার সমস্যা জানতে চাইতো। কিন্তু বাবা তখন বুঝতেন আমার মধ্যে পরিবর্তনটা আরো বেশি দেখা যাচ্ছে, যে পরিবর্তনটা ছোটবেলায় গলিতে বোঝা যেত না, আমি যে গলিতে বড় হয়েছি মিলবাড়ি কালীচরণ শহরে, গলিতে যেটা বোঝা যেত না, কারণ গলিতে তখন মনে থাকে সবাই আমার আত্মীয়, আমি সবারই সন্তান। এখনো পর্যন্ত ওই গলিতে ঢুকলে পরে পুরান ঢাকার গলিটা ঠিক তেমনই আছে, দুটো মাত্র হাইরাইজ বিল্ডিং উঠেছে গলিতে, তাছাড়া ওই গলিতে প্রত্যেকটা বাড়ি প্রত্যেকটা মানুষ তেমনই আছে, ওই গলির প্রত্যেকটা বাড়ির লোক আমার আত্মীয় ছিল, এখনো আছে। তো বাবা মনে করতেন ওই পরিবেশ, পরিবার ছেলে, পরিবেশ ছেড়ে আমার বাচ্চাটা যখন নতুন একটা পরিবেশে গেছে ও কি করে সবকিছু ফেস করবে, বাবা জিনিসটা বুঝতে পারতেন, এবং মা খুঁটায় খুঁটায় বলতেন তুমি একটু যাও ওকে দিয়ে আসো, দেখো ওর কোনো প্রবলেম হচ্ছে কিনা, তুমি একটু যাও ওরে নিয়ে আসো, দেখো তোর কোনো প্রবলেম হচ্ছে কিনা, ওরা কেউ কিছু বলতেছে কিনা। বাবা মা তখন আস্তে আস্তে অসহায় বোধ করতেন, কিন্তু ওটা আমাকে বুঝতে দিতেন না। তো 1992 সালে যখন বাবা মারা গেল তখন আমি ভীষণ একা হয়ে গেলাম, প্রথম ঝাঁকুনিটা আসে পরিবার থেকে, আমার দাদা বড়দার মেজদা আমাকে তখন একটা ঝাঁকুনি দিয়ে বললো পড়াশোনা যদি করতে হয়, আমাদের পরিবারের থেকে যদি আমাদের পরিবারের সাপোর্ট তোমাকে পেতে হয়, আমরা যা বলবো আমরা যেভাবে বলবো তোমাকে তাই করতে হবে। আমি তখন ঠিক বুঝি না কেন এই কথাটা বলছে, আমার কাছে বলছে হালকা একটা ব্যাপার। দুই মাস তিন মাস পর যখন আরো আরো কিছু ঘটনা ঘটতে শুরু করলো, তখন মনে হলো যে আমার বাবা আমার জন্য ভীষণ ইম্পর্টেন্ট ছিলেন,
কি কি ঘটছিল ওই সময়টা?
যে কোনো কারণেই হোক, আমার রেজাল্ট প্রমোশন টেস্টের সময় একটু খারাপ হয়ে গেল। ইয়ার ফাইনালের সময় ফিজিক্সে খারাপ করলাম। খারাপ করার পর মানে ফিজিক্যাল টর্চার বলতে যা বোঝায়, অনেক টর্চার করলো যে কেন খারাপ করলা, নাচ বেশি করো, নাচটা ছাড়তে হবে। নাচটা বাবার পছন্দের জায়গা ছিল, দাদাদের পছন্দের জায়গা ছিল না। দাদাদের পছন্দের জায়গা ছিল ফুটবল খেলা, আমি প্রথমে বলে গেছি। দাদারা চাইতেন দাদাদের সাথে মাঠে যাই, দাদাদের বন্ধুদের সাথে গল্প করতে, দাদাদের মতো ছেলেদের মতো পোশাক পরি, ছেলেদের মতো হিউম্যান হয়ে যাই। আমার কাছে খেলাধুলা কখনোই প্রিয় ছিল না, আমি প্রথমেই বলেছি এখনো বলছি। আমার কাছে নাচটা প্রিয় ছিল, সাজতে পছন্দ করতাম, মেয়েদের সাথে গল্প করতে পছন্দ করতাম, মেয়েদের মতো থাকতে পছন্দ করতাম। বাবা মারা যাওয়ার পর যেটা হলো, ওরা খালি মাঠে আমাকে একা পেয়ে গেল এবং তখনই আক্রমণ করলো। তো ওদের প্রথম কন্ডিশন হচ্ছে এরকম করা যাবে না, ভ্রু প্লাক করা যাবে না, মেয়েদের মতো করে চোখে মাস্কারা দেওয়া যাবে না, কেন এরকম করো? আমার বন্ধুরা আমাদেরকে প্রশ্ন করে, মেজদা মেজদার মতো করে আক্রমণ করতেছে, বর্দা বর্দার মতো করে আক্রমণ করতেছে। আমার সাপোর্টের জায়গায় তখন শুধুমাত্র মা। আর বাংলাদেশের তখনকার আমলে মহিলারা একদম মহিলারা চাকরি করতো না। আমার মা টোটালটাই ফুলি হাউস ওয়াইফ ছিলেন। আমার অনেকগুলো ভাই বোন ছিলাম, তাদেরকে মানুষ করতে করতে আমার পুরো বয়সটা চলে গেছে। সো মাও অসহায় ছিলেন। তখন হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিল আমার দুই দাদা, বর্দা মেজদা। তো মা চেষ্টা করতেন ব্যাপারটাকে হ্যান্ডেল করার জন্য। আসলে ততদিনে সবকিছু হ্যান্ডেলের বাইরে চলে গেছে। তখন আমার জন্য যেটা প্রাপ্ত ছিল প্রচন্ড রকম ফিজিক্যাল টর্চার, মেন্টাল টর্চার তো ছিলই। সাপোজ আমি যদি কোনো কারণে টেলিভিশনে প্রোগ্রাম করতে যেতাম, টেলিভিশন থেকে চেক আসলে পরে সেটার চেকের খাম আমি খুলতে পারতাম না। বর্দা বাইরে থেকে এসে চেক দেখতো, চেকটা কি খোলা যাবে কিনা, চেকটা খোলা যুক্তিযুক্ত হবে কিনা বা আমাকে দেখানো যুক্তিযুক্ত হবে কিনা চিন্তা করে আমার হাতে দিত, অথচ চেকটা কিন্তু আমার নামে। তো যাই হোক, চলছিল 92-93 ইন্টারমিডিয়েট কমপ্লিট করলাম। কমপ্লিট করার পর আর ভাল লাগছিল না, আমি আর পারতেছিলাম না পড়ালেখা না, এতটা চাপ। এর মধ্যে হলো কি, আমার সাথে যে মেয়েগুলো পড়তো, অনেক বছর আগের ঘটনা যেহেতু, অতটা কি বলে অতটা সচেতন ছিল না তখনকার মানুষজন। 14-15 ম্যাট্রিক পাশ করলে পরে বিয়ে দেওয়ার জন্য সবাই পাগল হয়ে যেত, কারণ উঠতি বয়সে যেটা বলতো পুরান ঢাকার মানুষজন, উঠতি বয়সে বিয়ে দিয়ে দেয় ভালো, বেশি বয়স করলে বিয়ে হবে না, ভালো পাত্র, এত শিক্ষিত মেয়েদের জন্য পাত্র পাবো কোত্থেকে। বাংলাদেশের দৃশ্যপটটা তখন, ঢাকার দৃশ্যপটটা তখন ওইরকমই ছিল, অত বেশি আপ টু ডেট ছিল না। তো আমার আমার সাথের বেশ কিছু মেয়ের বিয়ে হয়ে গেল। ইন্টারমিডিয়েট পাশ করার পর আমার সাথে দু একটা বন্ধু বিয়ে করে ফেলল। আমার ইমিডিয়েট যে বড় বোনটা, তার জন্য প্রপোজাল আসা শুরু করলো। আমার ওই বোনটা অনেক সুন্দরী ছিল দেখতে, আমার পরিবারের সবাই যথেষ্ট সুন্দরী,
আপনি নিজেও দেখতে অনেক সুন্দর।
থ্যাংক ইউ। তো যাই হোক, ওই 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 মহল্লার, যে মহল্লার সবাইকে আমি আত্মীয় বলছি, তাদের মধ্যে থেকে কেউ কেউ মাকে এসে প্রশ্ন করত, তোমার এই ছেলেটাকে কি করবা, বিয়ে করাবা না বিয়ে দিবা, ও তো বড় হয়েছে, কিছু একটা করো। তা আমার বলতে, ও পড়াশোনা করতেছে, নাচ করে, ওর তো সামনে লাইফ আছে, ওগুলো কমপ্লিট করুক, তারপর ওর মতো করে যা ডিসিশন নেবার নেবে। ওই যে নিন্দুকের কিছু কথা থাকে না, ওরকম মাকে প্রায় বলতো। মা যখন বিকেলে হাঁটতে বের হতো, মাকে প্রায় বলতো, ওর তো সমস্যা আছে, তোমরা তো বলো না, কেমন যেন, ও তো ঠিক ছেলেদের মতো হচ্ছে না, দাড়ি গোফ কই, ওর তো দাড়ি গোফ ঠিক মতো হচ্ছে না, ও যেন কেমন, ওর সুরটাও ঠিক মতো চেঞ্জ হলো না, ও যেন কেমন। মা আমাকে বলতো প্রায় যে কি করবো তোমার নিয়ে, আমি দেখো তো তোমার দাদারা তোমাকে মানতে পারতেছে না, ওই বাড়ির ওই মহিলা কথাটা বলছে, ওই বাড়ির ওই লোকটাই কথাটা বলছে, আমার এগুলো সহ্য হয় না। তখন আমার মধ্যে ওই মেয়েদের পোশাক পরার প্রবণতা আরো বেড়ে গেছে, বেড়ে গেছে। বলতে বর্দার মেজদা কখন বাসায় থাকতো না আমার জানা ছিল। ওই সময়টা আমি কি করতাম, প্রায় মা শাড়ি পরতাম, ছোট বোনের তখন আর ফ্রক ছিল, তখন কামিজ পরতাম। আমাদের গলির শেষ মাথায় আমরা যে গলিতে থাকতাম, যদি পুরান ঢাকার কেউ থাকেন, মিলবাড়িয়াকে শেষ মাথায়, কালীচরণ সাহরের শেষ মাথায় একটা খালপাড়ে একটা হোমিওপ্যাথি ডাক্তারখানা ছিল, ডক্টর কাজী হোমিও হল। উনি আমার বাবার বন্ধু ছিলেন, উনি আমাকে যথেষ্ট আদর করতেন। তো আমার আমার হাতে যদি একটা ছোট কাটা ফুটতো, আমি করতাম কি, একদম কাছেই তো বাসা থেকে কাছে, এবং গলি কোনো বড় হাই রোড না, শুধু রিক্সা চলতো গলিটার মধ্যে, এখনো রিক্সায় চলে। তো ওই গলিতে শেষ মাথায় ডাক্তার কাকু ছিলেন, বসতেন। আমি করতাম কি, ডাক্তার কাকু যখন বিকেলে বসতেন না, আমি করতাম কি, আমার দিদির কামিজ পরে সালোয়ার পরে মাথায় ঘুপটা দিয়ে সুন্দর করে কাকুর দোকানে যেতাম। তো কাকু ভুল করে বলতো কি, কি ভারতী বসো, আমার দিদির নাম বলতো। আমি বলতাম কাকু আমি ভারতী না, দেখেন তো আমি কি। ও কাকু ও বলতো তোমাকে আমি চিনতেই পারি নাই, বসো বসো বসো। প্রথমে হোমিওপ্যাথি ওই যে কতগুলো দানার ওষুধ দিত, বসে বসে খেতাম। পরে কাকু দেখেন এখানে কাটা লাগছে, আমার কাটার ওষুধ দেন। মানে ওই যে একটা সফট একটা নরম মানসিকতা ছিল আমার মধ্যে। তো দিনে দিনে এই জিনিসটা আরো বেড়ে যাচ্ছিল। আমার পুরুষদের পোশাক ভালো লাগতো না, মনে হতো শাড়িটা কেন পরে থাকবো না, কেন দিদির কামিজটা আমি পরবো না। ততদিন আমার দিদির বিয়ে প্রায় ঠিক।
আচ্ছা,
দিদির বিয়ে ঠিক, তো দিদির বিয়ে ঠিক, এর মধ্যে হলো কি দিদিকে যখন ফাইনাল দেখা দেখতে আসলো আমাকে টেকনিক্যালি বাসা থেকে সরাইয়া দেওয়া হইলো। যদি সরাইয়া দেওয়া হলো এখন বুঝি কেন সরাইয়া দেওয়া হয়েছিল, ওই সেন্সে যে যদি কোনো কারণে প্রপোজালটা রিফিউজ হয়ে যায়, আমাদের হিন্দুদের পরিবারে যোগ্যতা সম্পন্ন ছেলে পাওয়া যথেষ্ট টাফ, যথেষ্ট টাফ এই সেন্সে ভালো আমাদের গোত্র বংশ প্রফেশন শিক্ষাগত যোগ্যতা সবকিছু, মানে বর মিলে তো ঘর মিলে না, ঘর মিলে তো বর মিলে না, এরকম একটা ব্যাপার ছিল হিন্দুদের মধ্যে। এখন এই টানা পড়েনটা আছে যেহেতু হিন্দুদের সংখ্যায় কম বাংলাদেশে, সো ওই প্রপোজালটা আমার দিদির জন্য যথেষ্ট মানে একসেপ্টেড ছিল, আমার বাবা মা চাচ্ছিল যে ওই প্রপোজালটা একসেপ্ট করে। দিদির বিয়ে হয়ে গেল, দিদির বিয়ের মধ্যে তো আমাকে আর কেউ আটকায় রাখতে পারে না, আমাদের হিন্দুদের মধ্যে দুটো বিয়ে, বিয়ের দুটো পার্ট আছে, একটা আসল বিয়ে একটা বাসি বিয়ে। তো বাসি বিয়ের দিন আমার দিদির একটা লেহেঙ্গা ছিল, আমি পরে খুব সুন্দর করে নাচ করছি, নাচ করার পর যেটা হয়েছে সেটাই হইল, মানে বাবা আমার মা বললো কি মা দাদারা বলতেছিল যে এত কষ্ট করে রাখলাম, ওরা লুকায় রাখলাম ভেকে রাখলাম, সেই তো হইলো, ওদের সামনে গেল এবং ওরা ভিডিও করলো, তখন ভিডিও করা মাত্র শুরু হয়েছে। ভিডিও করতে তখন অনেকগুলো টাকা লাগতো এবং ওইটা আমাদের দিদিদের শ্বশুরবাড়ির তরফ থেকে করা হয়েছে, এবং এখন ওই জিনিসটা দেখানোর পর ওরা হাসাহাসি করে এবং বলে যে যা করতে চাইছিল তাই হয়েছে শেষ পর্যন্ত। আর একটা কথা না বললি না, আমার পাঁচটা বোন, আমার পাঁচটা বোনের কাছে, পাঁচটা বোনের হাজব্যান্ডের কাছে আমি যথেষ্ট কৃতজ্ঞ, এবং ওদের ছেলে মেয়েদের কাছে, ওরা যথেষ্ট শিক্ষিত হয়েছে, ওরা প্রত্যেকে মাস্টার্স কমপ্লিট করেছে, কেউ ইংরেজিতে অনার্স মাস্টার্স করেছে, কেউ জিওগ্রাফির উপরে করেছে, কেউ ইংরেজির উপর বাংলায় করেছে, কেউ ম্যাথমেটিক্সের উপরে করেছে, ওরা সবাই আমাকে অ্যাপ্রিসিয়েট করে, আমার এই লাইফটাকে অ্যাপ্রিসিয়েট করে এবং ওরা ওরা আমাকে অনার করে, আমার অনেস্টিকে অনার করে, আমার যোগ্যতাকে অনার করে, আমার চাকরিকে অনার করে, এবং ওরা আমাকে বলে আজকে যখন আমি এফএম এ এসেছি তখন আমার এক ভাগ্নে আমাকে ফোন করে উইশ করেছে যে হ্যাভ এ নাইস প্রোগ্রাম।
নিশ্চয়ই তারা আমাদের সঙ্গে রয়েছেন, তারা আমাদেরকে শুনছেন, আমি আশা করব তারা কিছু লিখবেন আমাদেরকে। আর সেই সঙ্গে আরো একবার জানিয়ে দিই আমাদেরকে, যারা শুনছেন চাইলে লিখতে পারেন আমাদের সঙ্গে। আজকে অনন্যা বণিক, অনন্যা অলরেডি তার ছেলেবেলা তার কৈশোর আমাদের সঙ্গে শেয়ার করছেন, আশা করছি আরো অনেক কিছু আমরা তার কাছ থেকে জানতে পারবো। আমাদেরকে লিখুন 16260 এই নম্বরে। সোমা ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন যে আজকের এপিসোডটা খুবই আমার কাছে গুরুত্বপূর্ণ, নিশ্চয়ই অনেক কিছু জানতে পারবো অনন্যার কাছ থেকে। থ্যাংকস সোমা সহ যারা আমাদেরকে শুনছেন।
তো যেটা হলো দাদারা খুব টেনশনে পড়ে গেল, জেনে গেল নাচ করলো, ও তো একটু অন্যরকম, ওরা জেনে গেল ছেলে পক্ষ জেনে গেল কি হবে, তো যাই হোক মানে ওইরকম কোনো কিছু হয়নি। ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পরে যখন ডিগ্রিতে ভর্তি হব তখন যে সমস্যাটা হলো, আমার তখন আর ইচ্ছে করতেছিল না যে ছেলে হিসেবে পড়াশোনা করি।
আচ্ছা,
ততদিনই বাসার মধ্যে আমাদের পারিবারিক একটা টানাপোড়েন তৈরি হয়ে গেছে, টানাপোড়েন তৈরি হয়ে গেছে বলতে এরকম, বড়দা বলতেছে যে না বাংলাদেশে থাকবো না আমরা, আমরা ইন্ডিয়াতে চলে যাই, ওর এখানে যে ট্রিটমেন্ট করাবো, ওকে ভালো করবো, ও সুস্থ হবে। তো এর মধ্যে কলকাতা গেলাম, ডাক্তার দেখানো হলো, ডাক্তার বললো যে দেখেন ওর তো এখনো 18 বছর বা 20 বছর কমপ্লিট হয় নাই, তো যেহেতু এটা হরমোনাল ট্রিটমেন্ট আমরা হুট করে হরমোন দিতে পারবো না, ওকে এখানে স্টে করতে হবে লম্বা একটা সময়, আমার কলকাতা শহরটা ভালো লাগে নাই তখন, ওই সময়টাতে কলকাতা শহর ভালো লাগে, নিজের পরিচিত গন্ডি ছেড়ে কে কে যেতে চায় কত দূরে। আপনাকে যদি বলা হয় ঢাকাতে আপনার জন্ম, আপনি বড় হয়েছেন ঢাকাতে, আপনাকে বরিশালে রাখতে হবে, প্রথম 1 মাস বা 2 মাস বা 6 মাস আপনার অ্যাডজাস্ট করতে চলে যাবে, ভালো লাগবে না। প্রফেশনালি যদি কেউ যায় সেটা অন্য কথা, প্রফেশনের কারণে ব্যাপারটা অন্যরকম, বাট উইলিংলি কেউ থাকতে যাবে না নিশ্চয়ই, এটা ইচ্ছেও করে না। তো আমার 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 একদম ভালো লাগে না কলকাতাটা, কলকাতায় যে আঙুর খাইছি খুব বেশি করে, তখন ছোট ছিলাম 50 পয়সার আঙুর খাইছি, 1 টাকার আঙুর, এক মুঠ আঙুর ভরে গেছে 1 টাকার আঙুর খেতে, ওখানে আম সত্য খাইতে খুব পছন্দ করছি ওই সময়টাতে, খুব খাইছি। তো যাই হোক, ট্রিটমেন্ট করাতে নিয়ে গেছে, আমার ভালো লাগে না কোনো কিছু, আমি 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 জানতাম যে আসলে কি প্রবলেম, কি প্রবলেম, কাজী কাকুর কথা বললাম না যে হোমিওপ্যাথি ডাক্তার, উনি প্রায় বাবার সাথে বিষয়টা নিয়ে আলোচনা করতো, বাবা বলতো এটা তোমার মেয়ে, আমার 6টা মেয়ে 3টা ছেলে, এবং খুব বাবার প্রিয় ছিলাম, বাবার প্রিয় ছিলাম, বাবা যে কোনো দাওয়াতে গেলাম কোনো ভাই বোনকে নিত না, আমাকে নিত, কেন নিত আমি ঠিক জানি না, এবং সে বুঝছে যে এই সমাজে বা এই দেশে বা এই পরিবেশে আমাকে আমাকে বাঁচতে হলে আরো বেশি অনেক ফাস্ট হয়ে বাঁচতে হবে। বাবা ওই সময়টাতে যখন বাবা বিজনেস করতেন শ্যামবাজারের মতো একটা জায়গায়, বাংলাদেশে এত কোনো এত এত কোনো কোনো আড়তই ছিল না, বাদাম তুলি ছিল ফলের আড়ত, শ্যামবাজার ছিল কাঁচামালের আড়ত, তো কারণ বাজার ছিল না, যাত্রাবাড়ি ছিল না, কিচ্ছু ছিল না। আমার মনে পড়ে বাবা ওইসব পার্টিগুলোতে, এখন আমরা পার্টি বলি, বাবা ওইসব প্রোগ্রামগুলোতে আমাকে নিয়ে যেতেন, বড় বড় ব্যবসায়ীদের সাথে কথা বলাতেন এবং বলতেন ওর হাতের লেখা, বাবা আমাকে আমার পজিটিভ দিকগুলো ওদের কাছে তুলে ধরতেন। ওর হাতের লেখা দেখেন, ওর হাতের লেখা অনেক সুন্দর, ও ভালো হবে, ও ভালো স্টুডেন্ট, ও বৃত্তি পাইছে, ও ভালো রেজাল্ট করছে, একটা লেটার মার্ক পাইছে, বাবা পজিটিভ দিকগুলো খুব তুলে ধরতেন। তো এটা নিয়েও আমার ভাইদের সাথে আমার সাথে হিংসা করতো, আপনার একটাই ছেলে, এই সে বাবা বলতো ওটা আমার ছেলে না, এটা আমার মেয়ে, তোমাদের সমস্যা আছে, এটা আমার মেয়ে। ওই যে ডাক্তারের সাথে আলোচনা করতেন মাঝে মধ্যে, কাজী ডাক্তার তখন বলতেন, উনি তো একদম তখনকার আমলে পাশ করা, পাকিস্তান আমলে পাশ করা ডাক্তার, কাজী ডাক্তার হোমিওপ্যাথির উপরে, উনি বলতেন যে দেখো মনোরঞ্জন এত চিন্তা করো, এক কাজ করো, ও যেভাবে মানুষ হচ্ছে ওইভাবে মানুষ হতে দাও, ওকে তুমি এত চাপাচাপি করো না, ওইভাবে মানুষ হলে দেখবো একটা ভালো কিছু বেরোয় আসবো ওর মধ্যে থেকে, ভালো কিছু অবশ্যই বেরোতে পারতো ওই সময়টা থেকেই যদি আমার উপরে টেক কেয়ার করা হতো। আমার দাদারা যেটা করেছে আমার ভালো চাইতে কি আমার সর্বনাশ করেছে, সর্বনাশের প্রসঙ্গে একদম পরে আসবো, এখনই সর্বনাশের কথাটা কাউকে বলতে চাচ্ছি না। তো ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর আমি সিলেটে বেড়াতে যাই, ট্যুরই বলতে পারেন একটা, যে ভালো রেজাল্ট করলাম ঘুরতে যাই, একটু ঘুরতে যাই, আমার এক আঙ্কেলের সাথে সিলেটে ঘুরতে যাই। সিলেটে ঘুরতে যাওয়ার পর 93 শেষের দিকে ওইখানে যে তো আমি যে কেমন সেটা তো আমি জানতাম, বাট আমার মনে হতো কি যে এটা অস্বাভাবিক কোনো কিছু না,
আপনার কাছে ব্যাপারটা খুবই স্বাভাবিক ছিল।
কেন স্বাভাবিক থাকবে না, পাগল কি পাগলের পাগলামি এটাকে অস্বাভাবিক মনে করে, বা যে অন্ধ যে দেখতে পারে না তার কাছে কি ব্যাপারটা অস্বাভাবিক, সে চিন্তা করে এইটাই আমার লাইফ, আমি দেখতে পাচ্ছি না পৃথিবীর কালো কি সাদা কি ফুলের রং কি, আমার কাছে অন্ধকারটাই হচ্ছে স্বাভাবিক। আপাত দৃষ্টিতে আমরা বাইরে থেকে দেখি, বাহ্যিকভাবে দেখি যেন লোকটা দেখতে পাচ্ছে না, আমরা করুণা করি, উ করি, আ করি, ইস করি, বাট তার অনুভূতির জায়গাতে তার সেটা কোনো আঘাত করে না, বা তার কোনো অনুভূতিতে কোনো সাড়া
আসে না। আপনার মতো করে থাকতেন, অন্যরা আপনাকে চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিত যে আপনি যেটা করছেন সেটা স্বাভাবিক নয়।
এক্স্যাক্টলি। তো যাই হোক, সিলেটে যে এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়, ওই ভদ্রলোক আমাকে এক দেখাতে পছন্দ করে।
আচ্ছা,
কেন করে আমি ঠিক জানি না, আমার কাছে তখন ব্যাপারটা বিরক্তিকর মনে হয়েছে, বেশি বেশি মনে হয়েছে আমার কাছে। আমি বলছি না না, ভদ্রলোক কেমন করে, কেন আমাকে দেখতে দাঁড়ায় থাকে, কেমন করে তাকায়, আল্লাহ কি কেমন যেন, তখনও ওই জায়গাটা গ্রো করেনি আমার মধ্যে, আমি তখনও টানাপোড়েনের মধ্যে ছিলাম, আমি আসলে কি কেন এরকম করি, বা কেন আমার দাদারা আমাকে এত টর্চার করে, আসলে কি আমি পরিবর্তন হবে আমার কোনো কিছু, বা যা হচ্ছে সেটা কি স্বাভাবিক। তো যাই হোক, পরিচয় হলো, ঠিকানা আদান প্রদান হলো, সে ভদ্রলোক প্রায় আমাকে চিঠি লিখতেন, আমার ঠিকানা চিঠি লিখতেন, এইটা নিয়ে দাদাদের বাড়াবাড়ি, বাড়াবাড়ি রকমের বাড়াবাড়ি, চিঠি আমার হাতে আসতো না, ছিঁড়ে ফেলে দিত, এই করতো সেই করতো, অনেক রকম করতো, ওদের কাছে ছিল ওদেরটাই পজিটিভ, ওরা আমাকে যেভাবেই হোক চেঞ্জ করবে, ওরা ওদের মতো করে ওদের কাতারে ফেলবে আমাকে। তখন শুরু হলো আমার টানাপোড়েনের লাইফ পত্রিকায়, এর মধ্যে 2 বছর চলে গেছে টানাপোড়েনের মধ্যে, পড়ালেখা করছি করছি না, করছি করছি না, মানসিক প্রেসারে কতটা পড়ালেখা করা যায়।
ডিগ্রিতে ভর্তি হয়েছিল,
হ্যাঁ। তো যেটা হলো, ডিটাচ হচ্ছিলাম সবকিছু থেকে, ডিটাচ হচ্ছিলাম সবকিছু থেকে, নাচ করতে গেলে রিহার্সাল করতে হয়, রিহার্সালে সময় দিতে হয়, রিহার্সালে বেশি দেরি করলে বাসা থেকে প্রেশার, এত রাত হচ্ছে কেন, আমি রাত তো আজকে নতুন করছি না, আমি ছোটবেলা থেকে নাচ করি, রিহার্সালে দেরি হয় তোমরা জানো, এত রোগা হচ্ছে কেন, খাও না কেন, এরকম হচ্ছে কেন, মানে বিভিন্ন রকমের প্রবলেম, স্ট্রেস, চাপ, প্রচন্ড রকমের চাপ, এত চাপ নিতে পারছিলাম না, আস্তে আস্তে সবকিছু থেকে ডিটাচ হচ্ছিলাম, আর মনে মনে খুঁজছিলাম আমার মতো কে আছে, আমি কি সারা পৃথিবীতে একা, আমার মতো কি পৃথিবীতে আর কেউ নাই।
ততদিন পর্যন্ত কি আপনি আপনার মতো, আপনার ভাষায় আমি যদি বলি, যে ততদিন পর্যন্ত কি আপনি আপনার মতো কাউকে কখনো খেয়াল করেছেন, লক্ষ্য করেছেন?
লক্ষ্য করেছি কিন্তু বুঝতে পারিনি, ভয় পেয়েছি, কারণ ওরা ওরা যেটা ছিল, ওরা রাস্তায় ছিল, রাস্তার মতো করে,
কিন্তু আপনি তো ওই পরিবেশে বড় হন,
বড় হইনি,
এবং আপনি পড়ালেখা করেছেন, স্কুলে গেছেন, কলেজে গেছেন,
সৌভাগ্যক্রমে
মেধাবী একজন স্টুডেন্ট এবং এত প্রতিভাবান একজন মানুষ, সো আপনি কখনো চিন্তাও করতে পারেননি যে আপনি ওদের মতো করে আরেকটি অন্য একটা লিঙ্গ?
না, এটা 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 চিন্তা করার অবকাশই ঘটেনি, দেখা যে হয়নি, দেখি যিনি তা না, দেখেছি কিন্তু ভয় পেতাম, ভয় পেয়ে ওদের থেকে দূরে চলে আসতাম। তো আমি তখন যখন নাকি এই প্রেশারটা আমার উপরে বেড়ে গেল, চাপটা খুব বেড়ে গেল, তখন আমি খুঁজতে শুরু করলাম আমি কি একা, আমার মতো কি কেউ নাই যে আমাকে বোঝে, আমার কথাগুলো শোনে, বা আমাকে একটু সময় দেয়।
সম্পূর্ণ একা হয়ে গেলাম,
একদম একা হয়ে গেলাম, যার কারণে এই যে টার্নিং পয়েন্ট, একা হয়ে বেরিয়ে আসা, বেরিয়ে আসা একটা প্রবণতা, না এই জায়গাটা আমার না, আমার জন্য অন্য কোনো জায়গা আছে যেখানে আমি আমার মতো করে আমার মতো কারোর সাথে বাঁচতে পারবো, দাদা নো, বোন নো, মা নো, কোনো প্রজেক্ট, কারণ আমার ভালো লাগা, আমার চিন্তা, আমার চেতনার সাথে ওদের কোনো কিছুই মিলছিল না,
এবং পদে পদে
বাধা আসছিল,
সেই সঙ্গে নির্যাতন,
প্রচন্ড রকম টর্চার ছিল, প্রচন্ড রকম। একদিন এরকম টর্চার করতে করতে আমার বড়দা আমাকে বেল দিয়ে মারে, মারতে মারতে পিঠের অনেকটা জায়গা কেটে যা রক্ত বের হয়, তখন আমি পাকঘরে দরজা লাগায় বসছিলাম যে তখন নতুন নতুন হেরোইন খায় মানুষ, হেরোইনটা বাজারে প্রচলিত হচ্ছে, তখন আমরা দেখতাম রাস্তায় হেরোইন খায় লোকজন পড়ে থাকে ঘুমায় থাকে, তখন মায়ের বসি আমি তো তোমাদের থেকে কোনোদিন টাকা চুরি করে হেরোইনও খাই নাই, তোমাদের কারো পকেট থেকে টাকাও চুরি করি নাই। ওইটুকু বয়সে 1986 সনে আমি প্রথম নতুনকুড়ি থেকে যে পারিশ্রমিক পেয়েছিলাম সেটা ছিল 55 টাকা, আমি ওইটুকু সময় থেকে আয় করি, আমি আমার টাকায় আর্ন করে আমার টাকায় সবকিছু কিনতাম, আমি পরিবার থেকে অতটা টাকা নিতামও না, বিভিন্ন প্রোগ্রাম করে করে তখন আমি ভালো রেমিনেশন পেতাম। বাবা আমাকে বলতো যে ও আমার প্রতিভাবান বাচ্চা, ও এতটুকু বয়সে আর্ন করছে, ওর যোগ্যতা বলে আর্ন করছে, ও কোনো অবৈধ অনৈতিক পথে আর্ন করছে না, তোমরা কেন ওকে সহ্য করতে পারো না। তো 87-86 থেকে 93 তো অনেক লম্বা একটা সময়, তখন আমার আয়ের মাত্রাটা আরো বেড়েছে, তো তারপরেও পরিবারের একটা আমি অবস্থান তৈরি করতে পারি নাই। তো আমি তখন বলতাম যে তোমাদের কাছ থেকে 10টা টাকা কোনোদিন আমি চুরি করেও নিই নি, চায়ও নিই নি, তোমরা তাহলে আমার উপর এত অত্যাচার করো কেন, কি করছে আমি, আমার দোষ কি বলো, তাহলে কাজ করো আমার ভাতের সাথে বিষ খাওয়া মেরে ফেলো। তো যাই হোক, তখন মনে হচ্ছিল যে এই পরিবারটা আমার জন্য না, আমার জায়গা না। তখন আমার বাসার খুব কাছেই নদীর পার ছিল, সিএসডি গোডাউন ছিল আলমগঞ্জ। আলমগঞ্জ হচ্ছে বাংলাদেশের সবচাইতে বড় গোডাউন, সরকারি চাল ডাল চিনি এগুলো নামতো, শিপের থেকে নামতো। তো শিপগুলো যখন মাল খালাস করতো, অনেক লোক বিকেলবেলা ওখানে বসে বসে বাদাম খেত, বুড়িগঙ্গা নদীর ধারে তো জেটি ছিল, অনেক সুন্দর ছিল জায়গাটা, সূর্য ডোবা সূর্য ওঠা ওইখানে মানুষ দাঁড়ায় দাঁড়ায় দেখতো, এবং আমরা যারা হিন্দু সম্প্রদায় ছিলাম পূজার জন্য ওখানে ফুল বেলপাতা আনতে যেতাম, এবং ওই ফুল পূজা হয়ে যাওয়ার পর যে ফুল বেলপাতা গুলো বাঁচত ওগুলো ভাসায় দেওয়ার জন্য যেতাম, হিন্দুদের রিচুয়াল হচ্ছে ফুল বেলপাতা নদীতে দিতে হয় পুজোর পরে। তো ওই ওই জায়গাটা আমার খুব প্রিয় ছিল, তো সুযোগ পেলে করতাম কি ওই জায়গাতে যে বসে থাকতাম। তো এরকম মন খারাপের পর একদিন ওইখানে বিকেলবেলা বসে রয়েছি, সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যার পর থাকতাম না, তো সেদিন সন্ধ্যার পরে বসেছিলাম, হঠাৎ করে দেখি কি এরকম একটা লাইটের নিচে একটা লোক বসে বসে হাতের মধ্যে মেহেদি দিতেছে, খুব সুন্দর করে মেহেদি আঁকতেছে। তো আমি এক পায়ে দুই পায়ে এক পায়ে দুই পায়ে যাই তার সামনে দাঁড়াইছি, তার মানে তার নাম কি, বলে কি আমার নাম মিলন। সে খুব বিরক্ত, আমি তার প্রশ্ন করছি, আমি শুনে না এত সুন্দর করে মেহেদি দেন, আমার একটা মেহেদি দিতেন না, বলে কি না মেহেদি নাম আসতে বাড়তানো কষ্ট, তুমি বাড়িটা নিয়ে এসো তোমার আমি দিয়ে দেবো। আমি সাহেব আপনাকে কোথায় পাবো, আমি তো আপনার ঠিকানা জানি না, বলে কালকে এখানে এসো আমার পাবা। পরে কি মনে করে আবার চলে আসছি, তখন ডাক দিচ্ছে শোনো 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 তোমার নাম কি, তা আমি বলছি আমার নাম গৌতম। পরে বলে যে তুমি তোমার বাসা কোথায়, আমি ঠিকানা বলার পর উনি বললো কি আমার কাছে আরো মেহেদি আছে তুমি দিবা, উনি আমার হাতে একটা গোলাপ ফুল এঁকে দিল। তো আমি খেয়াল করলাম ওনার কথা বলার ধরন আমার কথা বলার ধরন এক,
তার মানে আপনি সেই কাঙ্ক্ষিত একজনকে পেয়ে গেলেন,
খুঁজে পেলাম,
ঠিক এমন কাউকে খুঁজছিলেন যে
আমি এমন কাউকে
আসলে কি আমি একা না আমার মতো আর কেউ আছে,
মানে রাস্তায় পেয়ে আমার তখন মনে হলো যে না আমি একা না আমি কাউকে খুঁজে পেলাম। এবং আস্তে 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 আমার সাথে সম্পর্কটা অনেক ঘনিষ্ঠ হয়ে গেল। তবে মানে কষ্টের বিষয় হচ্ছে গিয়ে পারিবারিক ভাবে অতটা স্ট্যাটাসেবল ছিল না, ওর এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এত ভালো ছিল না, তবে ও অন্যদিকে যথেষ্ট মেধাবী ছিল, ও আমার মতো ভালো করে নাচতে পারত, এবং ওর হাতের কাজের মানে কিছু কাজ থাকে না মানুষের, পুতুল বানানো তারপরে হচ্ছে সেলাইয়ের কাজ, ও ওই সময়টা দর্জি কাজ করতো, ও আমার চেয়ে বয়সে সিনিয়র ছিল, ওর যোগ্যতা ছিল হচ্ছে ও হাতের কাজ পারত, ও মেহেদি দিতে পারত। 25 বছর আগে ওর হাতের মেহেদি দেওয়া আমার এখনো মনে পড়ে, একটা গোলাপ ফুল এঁকে দিয়েছিল আমার হাতে, অর্ধ ফুটন্ত গোলাপ ফুল। ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক হলো, ওর সাথে সম্পর্ক হওয়ার বদলতে আরো 2-3 জনের সাথে আমাদের পরিচয় হলো 6 মাসের মাথায়। এবং আমরা করতাম কি প্রায় দিনের একটা সময় ভাগ করে আমরা সবাই বসতাম আড্ডা মারার জন্য, আমরা বাজে কোনো কিছুই করিনি তখন, আমরা বাজে কোনো কিছু বুঝতামও না,
জাস্ট নিজেদের মধ্যে কিছুটা সময়
শেয়ার করা।
মজার
বিষয় হচ্ছে ওই সময়টা আমাদের লাইফের মধ্যে স্বর্ণ সময় ছিল, স্বর্ণযুগ বলে না, ওই সময়টা আমাদের স্বর্ণ
সময়,
আমরা গল্প করে গান গাইতাম, এবং গান গাওয়ার এক পর্যায়ে ওই শিপের মধ্যে যখন মাল খালাস করতো কিছু লোকজন, ওরা তখন বুঝতো যে আমরা আসলে কি, কারণ ওরা বিভিন্ন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট ঘুরতো, বিদেশ থেকে কিছু মাল আসতো, ওরা তো যেহেতু ভ্রমণ করতো ওরা ব্যাপারগুলো বুঝতো, এবং ওরা আমাদেরকে আদর করে খাওয়াতো, ওদের এখানে বসতে দিত, স্পেস করে দিত যাতে করে কোনো ঝামেলা না হয়, এবং বলতো তোমাদের কোনো ঝামেলা আমাদেরকে ডাকবা। তো হয় না যে থাকে না কিছু লোক বিরক্ত করার জন্য আসে, গান গাইতেছে হয়তো বা আমরা বসে বসে গল্প করতেছি, হয়তো ওরা আমাদেরকে টিচ করতেছে বা কিছু উড়ায় মারতে,
এটা সব জায়গাতেই প্রযোজ্য আর কি, কেন জানি এমনটি হয়।
তো যাই হোক, আমরা আস্তে আস্তে সংখ্যায় বাড়তে থাকলাম, আমাদের আড্ডার সময় বাড়তে থাকলো। এই যে আস্তে আস্তে পরিবার থেকে আমার দূরত্ব বাড়তে শুরু করলো, এর মধ্যে হলো কি, শ্যামপুরের বালুর মাঠে একটা জায়গা আছে, ওইখানে হিজরাদের একটা ডেরা আছে, লায়লা হিজরা ছিল ওখানকার সর্দার।
আচ্ছা,
লায়লা হিজরা ছিল ওখানকার গুরু, উনি মারা গেছেন, উনি আমার শ্রদ্ধা। তো উনি আমার পরিবারকে প্রথম থেকে চিনতেন, উনিও শ্যামপুরের, আমরাও শ্যামপুরের, আমার জন্ম শ্যামপুরে, আমি বড় হয়েছি পুরান ঢাকায়, বাট আমার জন্ম হচ্ছে শ্যামপুরে, আমার দাদা বাড়ি বাপদাদাদের বাড়ি হচ্ছে শ্যামপুর পালপাড়াতে। তো উনি আমার বাবাকে চিনতেন এবং একটা প্রতিষ্ঠান থেকে পিকনিকে নিয়ে যায়, আমাদের মতো যারা লোকজন ছিলেন, একটা শিপে করে পিকনিকে নিয়ে যায়। তো শিপে করে পিকনিকে নিয়ে যাওয়ার পর, শিপটা ছিল তিনতলা, তিনতলা শিপ। তো আমরা দোতলাতে ছিলাম, সমস্ত হিজড়া, আমিও হিজড়া, সমস্ত মুরব্বী হিজড়া ছিলেন ছাদের উপরে, যেটা স্পেশাল ভিআইপি কি বলে কেবিন গুলো যে। তো আমি শুনছি হিজড়া আসছে, শিব চলে গেছে হচ্ছে কুমিল্লা ছেড়ে ওই মেঘনার দিকে চলে গেছে, অনেক দূরে চলে গেছে, মজা করতেছে, নাচ গান হচ্ছে, হঠাৎ করে বলতেছে এখন হিজড়া নাচবে, সব শাড়ি পরা হিজড়া এখন নাচ করবে। একটু ভয়ও পাইলাম, আবার কৌতূহলীও হইলাম, আমার শাড়ি পরা হিজড়া এখানে, শাড়ি পরা হিজড়া আসছে, মা তাহলে কি হবে, এরা কি আমাদের নিয়ে যাবে কি না, আল্লাহ কি হবে, আমি এর বলি ও আমারে বলে কি হবে। আমরা তখন অনেক ছোট, তো আমি ছোট বলতে আমার জগৎটা তখন অনেক ছোট, আমার জগৎ হচ্ছে আমার তিন দাদা, আমার মা, আমার পাঁচটা বোন, বোনের বাচ্চারা, বোনের হাজবেন্ড, ওদের অত্যাচার, ওদের মার, ওদের বকুনি,
পরিচিত গন্ডি থেকে আপনি
বের হচ্ছি। আমার কাছে তখন এটা একটা বিরাট পৃথিবী, শিপটাই হচ্ছে একটা বিরাট পৃথিবী, হিজড়া, ও আমি কাছে থেকে হিজড়াদের দেখবো, ও মাই গড কি জানি হবে, আজকে ধাক্কা দিয়ে ফেলে দেবে আমার নদীতে, বা ওদের ব্যাগে করে আমাকে নিয়ে যাবে, এরকম ভয় ছিল। তো লায়লা হিজড়া যখন রুম থেকে সেজে গুজে বেরোয় আসছে, তখন উনি মানে তীক্ষ্ণ সৌন্দর্য অধিকারী ছিল, ওনার নাক, চোখ, ঠোঁট আমার এখনো মনের মধ্যে ভাসে, ওনার সাথে আমার অনেক ছবিও আছে। তো উনি যখন বেরোয় আসছে শাড়ি পরে, আমি তখন ওনাকে পাঁচই সালাম করছি, তো উনি আমাকে জিজ্ঞেস করছে তোমাদের বাড়ি কই, আমি প্রথমে যখন শ্যামপুরে, উনি এক বাক্যে বলে দিয়েছে তোমার চেহারার সাথে অমুক লোকের চেহারা মিলে, উনি কি তোমার বাবা ছিলেন, আমি বলছি কি হ্যাঁ, বলে উনি তোমার কাকা ছিলেন, তুমি আমার কাকা তো ভাই, আমি নাচবো পরে গল্প করবো তোমার সাথে, আমি পাঁচ মিনিট তোমার সাথে গল্প করি। উনি আমাকে ওনার রুমে নিয়ে যে ওনার যে কেবিনটা ছিল ওখানে নিয়ে যে উনি আমার ওনার বাসার লোকেশনটা বলে, তুমি আমার বাসা হচ্ছে এখানে, তুমি আমার বাসায় যে তোমার ভালো লাগবে। ভয়ও ছিল, আতঙ্কও ছিল, আবার ওনার যে একটা ডাক ছিল, একটা আহ্বান ছিল, আমি মনে মনে ওইটার প্রত্যাশাই করতেছিলাম। তো যেভাবে হোক পিকনিকটা শেষ হলো, পিকনিক শেষ হওয়ার পরে বাসায় চলে আসলাম, বাসায় চলে আসার পর তিন দিন বা চার দিন পর আমি লায়লা হিজড়ার বাড়িতে গেলাম, ভয়ে 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 গেলাম। উনি আমাকে খুব আদর যত্ন করলেন, খাতির করলেন, সবাই দেখেছে এবং আমাকে অ্যাডভান্টেজ ভাবে আদর করার মানে হচ্ছে উনি আমার বাবাকে চেনেন
এবং কাকা বলে ডাকতেন,
কাকা বলে ডাকতেন, এবং এরকম পাশাপাশি ছিলেন। আমার মা যখন কিছু ভালো রান্না করতেন, তখন ওনাদের বাড়ি থেকে ওনারা বলতেন কাকিমা কি রান্না করতেছে আমাদের এক বাটি দিও, আত্মীয়তার মতো ছিল, যদি ওনারা মুসলিম ছিলেন একেবারে কাছের ছিলেন, তো উনি বিশ্বস্ততার সাথে আমাকে ডাকতেন। তো আমি একদিন দুদিন যাওয়ার পর মিলনকে নিয়ে গেলাম, প্রথম দিন মানে একদিন দুদিন যাওয়ার পর তৃতীয় দিন বা চতুর্থ দিন মিলনকে নিয়ে গেলাম, মিলনের অধীন জীবনের প্রথম দিন লালা নানির বাসায়। তো আমি দীক্ষিত হলাম ওনার এখানে, যেটা দীক্ষিত হতে হয় আমাদের হিজড়াদের মধ্যে, এটা হচ্ছে রিচুয়াল।
কি সেটা রিচুয়ালটা কিভাবে হয়?
একটা জায়গা পরিষ্কার করা হয়, পরিষ্কার পানি দিয়ে এরকম করে মোছা হয় জায়গাটাকে, জাস্ট পবিত্র করা হয়। পবিত্র করার পরে ওখানে যে শিষ্যত্ব গ্রহণ করে তাকে পরিষ্কার কাপড় পরিয়ে বসানো হয়, বসানোর পরে ওই ঘরে বা ওই ডেরায় যে কয়জন হিজড়া থাকে সবাইকে ডাকা হয় সামনে, তাদেরকে বসানো হয়, মিষ্টি আনা হয়, মিষ্টি আনানোর পর ওই তাদের অনুমতি নেওয়া হয় যে তোমরা, আমি ওকে শিষ্য দিত, শিষ্যত্ব গ্রহণ করা আছে, তোমাদের কি কোনো আপত্তি আছে কিনা, আমার শিষ্য হবে আজকে থেকে, আমার শিষ্যত্ব গ্রহণ করবে। তো ওদের কারো আপত্তি ছিল না, আমি ওইখানে শিষ্যত্ব গ্রহণ করলাম এবং সবাই খুব হ্যাপি, আমি শিক্ষিত, আমি দেখতে সুন্দর, আমি ভালো নাচতে পারি, ভালো পরিবারের, প্রতিষ্ঠিত সম্ভ্রান্ত পরিবারের, আমাকে নিয়ে কোনো ভয় নাই, পালিয়ে যাবো না, আমি কোনোদিন কোনো চুরি করবো না, আমি কোনো এমন কাজ করবো না যাতে করে লালা হিজড়া হিজড়া ডেরার জন্য কোনো প্রবলেম হয়। তো লালা নানি ভীষণ হ্যাপি। এর মধ্যে হলো কি, লালা নানি একটা এনজিও শুরু করলেন এবং ওইখানে অনেকগুলো লোক নিলেন, আমাকে বললেন পরীক্ষা দেওয়ার জন্য, সার্কুলার আসছে, পেপারের সার্কুলার আসছে, ওনার অফিসের সার্কুলার আসছে, লোকাল দেয়ালে দেয়ালে কিছু বাড়ি বাড়ির সামনে সার্কুলার দিচ্ছে। তখন তো এনজিওটা মাত্র শুরু হয়, 2000 সালের কথা বলতেছি আমি। তো আমি সার্কুলার মানে সিবি জমা দিলাম, সিবি জমা দেওয়ার পর পরীক্ষা দিলাম, রিটেন পরীক্ষাতে ভালো মার্কস পাইলাম। দাতা সংস্থার লোকজন ছিলেন, ওই দাতা সংস্থা FHI, ফ্যামিলি হেলথ ইন্টারন্যাশনাল। তো যাই হোক, আমরা যখন ভাইবা পরীক্ষা হয়ে গেল, দাতা সংস্থার কাছ থেকে রেকমেন্ডেশন আসলো যে একে নেওয়া হোক।
আচ্ছা,
তো সমস্যা হয়ে গেল, ওটা ছিল হিজরাদের প্রজেক্ট, এবং আমি যেহেতু হিজরা হয়ে গেলাম, হিজরা শিষ্যত্ব গ্রহণ করলাম, তখন বাধ্য হয়ে আমার একটা নাম পরিবর্তন করতে হবে। আগের যে জীবন, দাদাদের অত্যাচারের যে জীবন, দাদাদের প্রেশারের যে জীবন, দাদাদের চাপের যে জীবন, সেই জীবনটাকে শেষ করে নতুন জীবনে যেহেতু আমি ঢুকলাম, আমাকে নতুন একটা নাম নিতে হবে। তখন থেকে আমাকে অনন্য নামে ডাকা হলো।
আচ্ছা, একটা ব্যাপার জিজ্ঞেস করতে ভুলে গেছি যে দীক্ষিত হবার পর থেকে, দীক্ষিত দীক্ষা নেওয়ার পর থেকে কি আপনি বাড়িতে যেতেন না বাড়ি থেকে চলে আসতেন?
তখন তো বাড়ি ছাড়ার তখনও সাহসটা হয় নাই,
বাড়িতে যেতেন।
তখনও বাড়িতে যেতাম, কারণ আমি মাকে ভীষণ পছন্দ করতাম, মা আর আমার দিদিটাকে আমি ভীষণ পছন্দ করতাম। তখন যেহেতু ওরা পরিবারে ছিল, তখন আমি অনেক অত্যাচারের পরে পরিবারে ছিলাম।
আচ্ছা,
আমার ইনকামের সমস্ত টাকা দিয়েও পরিবারে ছিলাম, আমার সমস্ত কষ্টটাকে জলাঞ্জলি দিয়ে আমি পরিবারে ছিলাম, তারপরে থাকবো। কিন্তু আমার জীবনে মস্ত বড় ভুল ছিল ওই সময় পরিবারে থাকা। ওই সময় পরিবারে না থাকে আমার অনেকগুলো ডিপোজিট হতো, আমার লাইফটা এতটা বাজে হতো না এখন যে অবস্থায় আমি আছি, আর অনেক ভালো জায়গায় যেতে পারতাম আমি। তো যাই হোক, ভর্তি পরীক্ষা, রিটার্ন পরীক্ষা দেওয়ার পর, ভাইবা দেওয়ার পর আমার চাকরি হয়ে গেল, এবং 2000 সালে আমার স্টার্টিং স্যালারি ছিল 5,200 টাকা। এত টাকা দিয়ে আমি কি করব? আমি সিগারেট খাই না, পান খাই না, চা খাই না, আমার কোনো বাজে নেশা নাই, আমার কিচ্ছু লাগে না, কাপড় চোপড় তো ফ্যামিলি থেকে টুকটাক পাই, বা আমি যেটুকু কিনি 5,000 টাকার কাপড় আমার মতো মানুষের লাগে না। তখন অনেক কিছু সস্তা, সেঞ্চুরি রাকেট মার্কেট তখন নতুন হইল, একটা শার্ট 150 টাকা দিয়ে শার্ট কিনলে পরে অনেক সুন্দর একটা শার্ট। তো আমার সবই মনে পড়ে, 5,200 টাকা বেতন, এত টাকা খরচ করবো কিভাবে? খুশিতে মনে যাই, আবার এখানেও সমস্যা, লালা নানি পছন্দ করতো, লালা নানির মেয়েরা পছন্দ করতো না আমাকে, ওরা আমাকে ওদের প্রতিদ্বন্দ্বী মনে করা শুরু করলো,
কারণ ওদের চেয়ে আপনি যোগ্যতাই তো অনেক বেশি,
অনেক এগিয়ে ছিলাম,
উপরে ছিলেন,
সার্টিফিকেট ছিল, আমার ক্যাপাসিটি ছিল মানুষকে কোপ আপ করার। তখনই টুকটা কম্পিউটার চালানো শিখে গেলাম, টাইপিংটা জানা ছিল, রিপোর্ট করতাম, একটা রিপোর্ট করতে হতো মাস শেষে। তো দেখা গেল কি, ওরা আমার সাথে হিংসা শুরু করলো। এর মধ্যেই দাতা সংস্থা করলো কি, ঢাকার পাশেই টঙ্গী এবং ধামরাইতে দুটো ড্রপ ইন সেন্টার খুললো, মানে আরেকটা শাখা অফিস করলো। তো লালা নানি আমাকে বললেন, ওরা তোর সাথে হিংসা করতেছে, তুই এখানে শান্তি পাবি না, তুই এক কাজ কর, তুই DCC থেকে, মানে ঢাকা সিটি কর্পোরেশন থেকে সাইডে চলে যাও, এখানে কাজ করে মজা পাবি। আমি তো তোর রইলামই, আমি এখানকার এক্সিকিউটিভ ডিরেক্টর, আমার সাথে তোর সম্পর্ক সারা জীবনই থাকবে, কারণ তুই আর আমি এক দেশের, তোর বাড়ি ওইখানে, আমার বাড়ি ওইখানে, আমি মরলে এখানে মাটি হবে, তুই মরলে পোস্তকলা শ্মশানে যাবি। ওনার কথাগুলো আমার ভীষণ ভালো লাগলো, আমি করলাম কি, এক বাক্যে ধামরাই যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম। ধামরাইতে যাওয়ার জন্য রাজি হয়ে গেলাম, চাকরি নিছি মাত্র 2.5 মাস, এর মধ্যে ট্রান্সফার, দেখেন লাইফের টানাপোড়েনটা, দেখেন পরিবারের চাপ। এর মধ্যে পরিবার জেনে গেছে আমি একটা হিজরা প্রজেক্টে চাকরি নিয়েছি, তাদের মান সম্মান থাকলো না, তাদের মুখে চুনকালি পড়ে গেল, ঢিঢি পড়ে যাবে, এই রে ওর ভাই এত বড় ব্যবসায়ীর ছেলে, হিজরা হয়ে যাচ্ছে, হিজরা অফিসে কাজ করতেছে, আর কোন উপায় নেই, একা কাজ করে ধরে বেঁধে কলকাতা পাঠাও। প্ল্যান হয়ে গেল, আমাকে একটা এক্সকিউজ দেখে কলকাতা পাঠালো, এখান থেকে কলকাতা, আমার এক দিদি থাকে, আমার আপন বোন, ওখানে বিয়ে হয়েছে ওর, ওখানে সেটেল না, শুধু ওয়েল সেটেল, ওর বর হচ্ছে এখানকার রেলওয়ে অফিসার, ওর ছেলে হচ্ছে এখানকার পুলিশ অফিসার, ওরা ওয়েল সেটেল। ওকে ফোন করে বলে দিল, ওর পাসপোর্টটা তুমি ছিঁড়ে ফেলবা, ও যাতে বাংলাদেশে আর ঢুকতে না পারে, ও এই করতেছে এখানে, দেখো কি অবস্থা, ওর জন্য আমরা মুখ দেখাতে পারবো না দুদিন পরে যখন শাড়ি পরে রাস্তায় বেরোবে, ও তো এইটাই, আমরা তো জানি ও এইটা, কিন্তু আমরা তো এতদিন পরে ওর লুকায় রাখছি, কিন্তু এবার লুকায় রাখা যাচ্ছে না, ওকে তুমি আটকাও। এই খবরটা আমার এক কাজিন আবার পেয়ে গেছে, যে তোমার জন্য একটা ড্রামা প্রিপেয়ার করা হয়েছে, এই ড্রামাটা এরকম হবে, তোমার পাসপোর্ট ছেড়ে ফেলা হবে, তোমাকে বাংলাদেশে যেতে দেওয়া হবে না, তুমি নাকি একটা চাকরি নিয়েছো? আমি বলছি হ্যাঁ, চাকরি নিয়েছো, ওটা স্যাটেলাইট ক্লিনিকের মতো, এটা ড্রপ ইন সেন্টার, একটা NGO, ওটা তো খারাপ কোনো কিছু না, না ওটা মদে রাখা, না ওটা বদমাইশি রাখা, একটা চাকরি, 9টা থেকে 5টা ডিউটি করি, মাসে এসে বেতন পাই,
সিম্পল
একটা লাইফ, এবং আমাকে স্বাবলম্বী হওয়ার জন্য ওই চাকরিটা আমার দরকার আছে। বলে না, তোমার পাসপোর্টটা তুমি তাড়াতাড়ি নাও তোমার দিদির কাছ থেকে, ডলার এন্ডোর্সমেন্ট করতে গেলে পাসপোর্ট লাগে, ডলার এক্সচেঞ্জ করতে গেলে পাসপোর্টটা লাগে, তো আমার বোনের কাছ থেকে ডলার এক্সচেঞ্জ করার কথা বলে পাসপোর্টটা নিয়েছি, এবং ওই অবস্থায় ডলারটা এক্সচেঞ্জ করে আমার বোনের হাজবেন্ডের কাছে টাকাগুলো দিয়ে আমি আর ওইখানে থাকি নাই, আমি সোজা বাংলাদেশে চলে আসছি। বাংলাদেশে চলে আসার পর বিশ্বাস করবেন না জুয়েল ভাই, ওই দিন রাতের কথা, ওই শেষ আমার মানে ফ্যামিলি থেকে মার খাওয়া, ওই লাস্ট মার খাওয়া ছিল। তিনতলা সিঁড়ি থেকে মারতে মারতে কেন বাংলাদেশে আসলাম?
কারণ তাদের প্ল্যানটা তো
ভেস্তে গেল,
ভেস্তে গেছে, পুরোটাই ভেস্তে গেছে।
আমার মেজদা আমার বড়দা মিলে মাকে আটকায় রেখে, মাকে বড়দার বেডরুমে আটকায় রেখে ওরা দুই ভাই মিলে আমাকে মনের মতো করে মারলো। মারতে 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 তিনতলা থেকে একদম নিচে বের করে কেচে কেটে তালা দিয়ে দিল। দারোয়ানকে বললো ওকে আরে বাসা কোনোদিন ঢুকতে দেবেন না। তো বাধ্য হয়ে আমাকে কোথাও না কোথাও থাকতে হবে, মানুষ তো হবে, আমাকে ঘুমাতে হবে, আমাকে খেতে হবে। তো আমার এক পরিচিত বাসায় আমি গেলাম। তো যাওয়ার পরে যেটা হলো, ওদের বাসায় আমি 15 দিন লুকায় লুকায় থাকলাম। থাকার পর ওইখান থেকে অফিস করতাম। অফিস করার পরে যেটা হতো যে শান্তি পাচ্ছিলাম না কোনো কিছুতেই, কোনো কিছুতেই মজা পাচ্ছিলাম না। এর মধ্যে হয়ে গেল ট্রান্সফার। তো লালনানি আমাকে বললেন যে ধামরাইতে চলে যাও, ওইখানে একটা বাসা নিয়ে সুন্দর করে শুরু কর জীবনটাকে, দেখ সবকিছু পরিবর্তন হয়ে যাবে। পরে যেটা হলো, ধামরাইতে যাওয়ার পর বাসা খুঁজে পাচ্ছিলাম না। বাসা কে দেবে, আমার তো পরিচিত কেউ নাই। আর আমার যে আত্মীয় স্বজন ধামরাইয়ের আশেপাশে ছিল, আমার বাসা থেকে বলে দেওয়া হয়েছে যে আমাকে যাতে ওরা কোনোভাবে সাহায্য না করে।
আচ্ছা,
তো যেটা হচ্ছে কি, আমাকে বাসা দিচ্ছিল না কেউ, বাসা দিচ্ছিল না পরে।
আচ্ছা, ঠিক এই মুহূর্তে আমরা কয়েকটা SMS পড়ে নিই। খুবই ক্রুশিয়াল মোমেন্ট, আপনি ফিরে আসলেন এবং মোটামুটি বুঝতে পেরেছেন যে এই বাড়িতে আমার আর জায়গা নেই, আমাকে বাড়িটা ছাড়তেই হচ্ছে। এরপর থেকে আমরা শুনবো, আমরা কিছু SMS পড়ে ফেলি। হাসান তালুকদার তিনি লিখেছেন, খুব ভালো লাগছে আমার, SMSটা পড়বেন। আর জানি না গল্পের শেষটা কেমন হয়, আমাদের সঙ্গে থাকুন, গল্পের শেষে অবশ্যই আমরা পৌঁছাবো। আমিও জানি না গল্পের শেষটা কেমন হবে, সবকিছু জানতে আমাদের সঙ্গে থাকুন। শান্ত লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি আল মামুন, এরপর দেখতে পাচ্ছি নুহিন ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, আজকের এপিসোডটা শুনে আমার খুব ভালো লাগছে, সকলেই মানুষ এবং সুস্থ স্বাভাবিক জীবন সবারই অধিকার, আমরাও একমত আপনার সঙ্গে। নুহিন অনেক ধন্যবাদ, আসলে সবাই যদি আপনার মতো করে চিন্তা করত তাহলে হয়তোবা আমাদের এই যে অনন্যার মতো করে যারা খুব কষ্ট পান, অবহেলিত থাকেন, তাদেরকে এতটা কষ্ট পেতে হতো না। তার পরিবার থেকে, তার বড় ভাইরাই তার সঙ্গে যে ব্যবহারটি করেছে, এতে করে তো তারা আর আসলে ভরসা হারিয়ে ফেলেছে যে নিজের ভাইয়েরা, মায়ের পেটের ভাইয়েরা তার সঙ্গে যে ব্যবহার করেছে বাইরের লোকরা, আর তাদের কাছ থেকে তারা কি বা আশা করতে পারে। সো আর কি বলবো, নতুন করে কিছু বলবার নেই। রুমি লিখেছেন, খুব ভালো লাগছে অরণ্য ভৌমিকের কথাগুলি শুনতে, উনি আমার কাছে একজন আদর্শ মানুষ হিসেবে থাকবেন, স্যালুট হার। রুমি এই সৃষ্টি করেছেন,
ধন্যবাদ রুমি, আপনাকে অশেষ ধন্যবাদ।
আচ্ছা, বনি লিখেছেন, সত্যি অসম্ভব ভালো লাগছে। আর অনেকে লিখছেন, নাম লিখছেন না, দয়া করে নামটি লিখবেন যারা SMS করুন প্লিজ, আমরা জানতে চাই কে আপনি কোথা থেকে লিখছেন। শুরুতে মোবাইল মেসেজ অপশনে গিয়ে লিখবেন নাম এবং স্পেস দিয়ে লিখবেন কোথা থেকে শুনছেন, স্পেস দিয়ে আপনার কথাগুলি লিখে পাঠিয়ে দিন 16260। এই নাম্বারে আজকে আমাদের সঙ্গে রয়েছেন অনন্য ভৌমিক। আচ্ছা, লিখেছেন সে থার্ড পার্সন হলেও, আচ্ছা থার্ড জেন্ডার হলেও সে একজন মানুষ, সো আমাদের এটা সবসময় মাথায় রাখা উচিত। ধন্যবাদ, আপনি আপনার নামটাই পাইনি, নামটি জানতে পারলে ভীষণ ভালো লাগতো। এরপর দেখতে পাচ্ছি আমাদের সঙ্গে রয়েছেন রুজিনা আক্তার, এরপরে মিজান লিখেছেন, ইতি লিখেছেন, অনন্যার সাথে আমি ফ্রেন্ডশিপ করতে চাই, আমি ফার্মগেটে থাকি, তার নাম্বারটি আমি চাই। আচ্ছা ইতি, এই মুহূর্তে তো অনের আমরা তার নাম্বারটি দিতে পারছি না, তবে যদি অনন্যা চায় আপনার সঙ্গে ফ্রেন্ডশিপ করতে, তাহলে হয়তো অনন্যাকে আমরা আপনার নাম্বারটা দিতে পারব, অনন্যা হয়তো বা সময় পেয়ে আপনার সঙ্গে যোগাযোগ করবেন। এরপরে দেখতে পাচ্ছি শ্যামল কুমিল্লার থেকে জিজ্ঞেস করেছেন, অনন্যা এই মুহূর্তে আপনি কি করছেন? সো অনন্যা, আপনি কি এই মুহূর্তে জানাবেন যে এই মুহূর্তে আপনি কি করছেন, নাকি আমরা একেবারে সিকোয়েন্স অনুযায়ী একেবারে শেষের দিকে গিয়ে জানাবো যে আপনি এই মুহূর্তে কি করছেন? আমরা এখনো কিন্তু এই মুহূর্তে আসেনি এই সময়টাতে।
আমি এই মুহূর্তে FM এ কথা বলছি আপনাদের সাথে, আপনাদের খুব কাছাকাছি আছি আমি।
ওকে, আমাদেরকে লিখেছেন মামুন, এরপরে বিপ্লব ঢাকা ইউনিভার্সিটি থেকে, পছন্দ করছেন আজকের এপিসোডটি জানিয়েছেন। মৌ লিখেছেন, এরপর দেখতে পাচ্ছি সোমা লিখেছেন যে অরণ্য খুব সুন্দর করে কথা বলতে পারেন, শুনতে খুব ভালো লাগছে।
ধন্যবাদ আপনাকে,
সত্যি আমারও কিন্তু শুনতে খুব ভালো লাগছে। ইনফ্যাক্ট আমি আমি খুবই মানে মুগ্ধ হয়ে যাচ্ছি যে আপনার এই যে বাচন ভঙ্গি, আপনার যে সঠিক উচ্চারণ, সত্যি অসাধারণ। এই এই যে এই গুণটি আপনার কোথা থেকে আসলো?
পরিবার তো অবশ্যই, পরিবারকে ধন্যবাদ দিতে হয়। পরিবার আমাকে অনেকটা লম্বা সময় তাদের সাথে থাকার সুযোগ দিয়েছে, আমি পেয়েছি। আর আমার যে শিক্ষকরা ছিলেন,
জি
আমার শ্রদ্ধার জায়গাটাতে তারা আছেন, তারা আমাকে সাহায্য করেছেন সুন্দর করে ভালোভাবে কথা বলার জন্য, যে কোনো পরিস্থিতি নিজেকে ধরে রাখার জন্য।
আচ্ছা আচ্ছা, মানে সেটা আপনার কাজে লেগেছে যে যখন যেটা শিক্ষা দিয়েছেন সেটাকে আপনি গ্রহণ করেছেন?
অবশ্যই, আমি ভালোটা গ্রহণ করার চেষ্টা করেছি এবং সেটা আমার জন্য পজিটিভ হয়েছে। 30 বছর পর মনে হচ্ছে না স্যারদের কাছ থেকে আমি আসলে শিখতে পেরেছি, এবং প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো টিচারদের কাছ থেকে শিক্ষার যে জিনিসগুলো, ভালো জিনিসগুলো শিখতে হবে, এতে করে ভবিষ্যতে তার প্রতিফলন ঘটবে প্রত্যেকের জীবনে।
আচ্ছা আচ্ছা, ওকে, আমাদেরকে লিখেছেন আবুল হোসেন মানিকগঞ্জ থেকে, পরে দেখতে পাচ্ছি শোয়েব রায়পুর দাউদকান্দি থেকে রয়েছেন, তিনি লিখেছেন যে আমি শুনছি আপনাদের সঙ্গে আছি, অনেক ধন্যবাদ। যে যেখান থেকে টিটু, তিনি মৌলী বাজার থেকে লিখেছেন অরণ্যার জন্য। আচ্ছা, আপনাকে আপনার জন্য দারুণ একটা এসএমএস, টিটু মৌলী বাজার থেকে লিখেছেন যে অরণ্যা, আমি ফ্রেন্ড হিসাবে যে কোনো প্রয়োজনে আপনার সঙ্গে থাকতে চাই, আপনি সত্যি অনেক স্মার্ট, আপনার কথাবার্তা শুনে মনে হচ্ছে। টিটু, তার ছবিটা কিন্তু আমাদের ফ্যান পেজে দিয়েছি, চাইলে আপনি ভিজিট করতে পারেন আমাদের ফ্যান পেজে www.facebook.com/ঢাকাFM90.4। এই ফ্যান পেজটিতে গেলেই পেয়ে যাবেন অরণ্যাকে, অরণ্যার ছবি আমরা সেখানে পোস্ট করেছি। নোভা লিখেছেন অরণ্যা উত্তরা থেকে, অরণ্যা ইউ আর রাইট, সবসময় মনের কথাটাই শোনা উচিত। কেমন লাগছে সবাই আপনাকে?
অবশ্যই ভালো লাগছে এবং আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ, আপনারা সবাই আমাকে শুনছেন এবং আমাকে সবাই দোয়া করবেন, আমি যাতে এইভাবে শক্তভাবে সব প্রতিকূলতার মধ্যে থেকে সবার জন্য কোনো কিছু করতে পারি, আমি আমার সমাজের জন্য কোনো কিছু করতে পারি।
এবং সবার মধ্যে একটা যে অনার এবং একটা যে ভালোবাসা, আমি সিম্প্যাথি কিন্তু দেখছি না, দেখছি ভালোবাসা, একটা বন্ধুত্ব মনোভাব এবং খুব পজিটিভ কিছু জিনিস দেখতে পাচ্ছি।
আমি সিম্প্যাথি চাচ্ছি না, সিম্প্যাথি কেন আশা করব,
সেটা আমি দেখতে পাচ্ছি না, সেটা আমি আপনাকে জানাই।
এই জন্য তাদেরকে ধন্যবাদ, তারা যে আমাকে তাদের ফ্রেন্ডলি ট্রিট করছে, এক্সট্রিমলি তাদের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ।
আচ্ছা, শাতিল তিনি লিখেছেন যে তিনি আপনার সঙ্গে মিট করতে চান, আরাফাত তিনি লিখেছেন খুব ভালো লাগছে। এরপরে আরশা তিনি লিখেছেন যে আজকের এই অতিথিকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে আসবার জন্য। নুসরাত মিরপুর থেকে লিখেছেন এসএমএসটি দয়া করে পড়বেন, এটা আমার ফার্স্ট এসএমএস আর আমি অবাক হয়ে যাচ্ছি গল্পটি শুনে। আপনার আপনি কি বলবেন, নুসরাত বলেছে সে আপনার ঘটনাগুলি শুনে অবাক হয়ে যাচ্ছে।
আপু, মানুষের জীবনে অনেক কিছু থাকে যেগুলো অনেকের চোখের সামনে আসে না, পর্দার অন্তরালে থেকে যায়। আসলে কতগুলো মানুষ সুযোগ পায় এরকম এফএম রেডিওতে আসার, সুযোগ পায় না আপু। আমি সুযোগ পেয়েছি, আপনারা আমাকে শুনছেন, এই সুযোগটা যারা করে দিয়েছে তাদের ধন্যবাদ এবং যারা শুনছেন তাদেরকেও ধন্যবাদ। এবং একটা জীবনের গল্প শুনলেও বুঝতে পারবেন কত না জানা গল্প এই পৃথিবীতে থেকে যায়, মনের অন্তরালে, ঘটনার অন্তরালে। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে থাকার জন্য।
হাসান তালুকদার তিনি লিখেছেন আমার এসএমএসটি পড়বেন। এরপরে দেখতে পাচ্ছি ঝুমুর, তিনি লিখেছেন আমার অনেক ভালো লাগছে, আমিও আসতে চাই। তো আমরা ছোট্ট একটা ব্রেকে যাব, জাস্ট খুবই ছোট্ট একটা ব্রেক, এই ব্রেকের পরে আবার ফিরে আসছি, কোথাও যাবেন না, চলছে অন্ধকারের গল্প। আমাদেরকে যদি লিখতে চান লিখুন 1-6260 এই নাম্বারে, আর এছাড়াও দুঃখিত এছাড়াও লিখতে পারেন ফেসবুকে facebook.com/ঢাকাFM90.4। আজকে আমাদের সঙ্গে রয়েছে অনন্যা বণিক।
This track was downloaded from fusionbd.com.
চমৎকার গান শুনছিলাম, দুটি গানই আমাদের আজকের যে অতিথি অনন্যা বণিক তার প্রিয় দুটি গান, শুভমিতার বৃষ্টি পায় পায় অ্যালবাম থেকে দেখেছ কি তাকে, গানটির জন্য রিকোয়েস্ট করেছিলেন, আমরা ব্রেকে দুটি গান শুনে নিলাম। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন অন্ধকারের গল্পের প্রযোজক সাদেক সামি, তিনি ছিলেন সবসময় থাকেন, আজকে তিনি আমাদের স্টুডিওতে, কেমন আছেন?
সবসময় যেমনটা থাকি আর কি।
আচ্ছা আচ্ছা, অন্ধকারের গল্পের তো আসলে কোন এই টিমের তো আসলে কোনো বিশ্রাম নেই, সবসময় তারা অনেক পরিশ্রম করেন, তো ধন্যবাদ সবার পক্ষ থেকে আমি আপনাকে দিতে চাই, কারণ সবাই অনেক খুশি হয়েছেন আজকের এপিসোডটির জন্য। তো এই মুহূর্তে বাকিটা অংশ আমাদের প্রডিউসার সাদেক সামি চালিয়ে যাবেন, আমি থাকবো চুপচাপ বসে।
ঝোল ভাই, আপনি যেমনটা বলছিলেন যে চুপচাপ নয়, আপনি আসলে সাপোর্টিং এবং আমি চাচ্ছি পুরো একটা টিম ওয়ার্ক কিন্তু আজকে আমাদের এখানে কাজ করেছে। মঈনকে আমি অশেষ ধন্যবাদ দিতে চাই যে যার কারণে আসলে আজকে এই প্রোগ্রামটা আমরা সাকসেসফুলি হয়তো বা করতে যাচ্ছি। এবং আমাদের সঙ্গে আছেন অনন্যা বণিক, উনি আছেন, ওনার একজন দাদাও আজকে আমাদের মাঝে বুঝতে আছেন, অনেকটা রাত জেগে আজকে আমাদের লিসেনাররা আছেন এই মুহূর্তে, লক্ষ লক্ষ লিসেনার। আমরা আসলে কথা না বাড়িয়ে আমরা টপিকে চলে যেতে চাই, যে আপনি সেই কলেজ লাইফের কথা বলছিলেন অনন্যা, তারপরে কি হলো?
কলেজ লাইফ থেকে আমরা চলে এসেছি আমার লালা নানির বাসায়, আমার চাকরি, সুস্থ জীবনে যে চাকরিটা,
এবং ইন্ডিয়াতে গিয়ে ফেরত আসতেন, পরিবার থেকে আপনাকে নির্যাতন করে বের করে দেওয়া হলো, অথবা আপনি আর আপনি নিজে বের হয়ে যেতে চাইলেন,
বের করে দেওয়া হলো, বাধ্য করা হলো বের করতে, বের হতে।
তারপর থেকে
তো ধামরাইতে যখন আমাকে পাঠানো হলো, তখন ধামরাইতে আমি কাউকে চিনি না, ধামরাইতে পরিচিত কেউ নেই, আর পরিচিত যারা ছিলেন আমার দাদারা তাদেরকে ফোন করে বলে দিয়েছেন যাতে তারা আমাকে কোনোভাবে কোন রকম সাহায্য না করে বাসা খোঁজার ক্ষেত্রে বা ওইখানে স্টে করার জন্য, কারণ আমি তখন আমার কাছে জগৎটা অনেক ছোট, পরিবার, স্কুল, কলেজ, নাচ, এর বাইরে কোনো কিছু ছিল না। তো অফিসের যে বস ছিলেন, ওনার নাম ছিলেন বকুল হাজি, উনি একটু কড়া ছিলেন, তবে মানুষ হিসেবে খুব ভালো। উনি আমাকে পারমিশন দিলেন ওনার বাসায় থাকার জন্য কিছুদিনের জন্য। উনি আমাকে একটা ছোট্ট রুম নিয়ে দিলেন, কিন্তু আমি যখন বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমি কোনো রকম কোনো কিছু নিয়ে বেরিয়ে আসিনি। আমার যে পরনের কাপড়টা ছিল সেটা, পায়ে যে স্পঞ্জটা ছিল সেটা নিয়ে বেরিয়ে এসেছি। টোটাল জিরো থেকে আমাকে শুরু করতে হয়, এবং যেহেতু মায়ের খুব কাছাকাছি ছিলাম, বাবার খুব কাছাকাছি ছিলাম, আদুরে ছিলাম, তখনও বুঝিনি যে আসলে সংসার কি করে করতে হয় বা সংসার করার জন্য কি কি প্রয়োজন। তো ওই যে বললাম সিলেট এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছিল, ওই ভদ্রলোক তখন আমাকে সাহায্য করে, আসলে ভেঙে পড়ার মতো বা পড়ে যাওয়ার মতো কোনো ব্যাপার না, সংসার করতে হবে, সংসার করার জন্য সংসার করতে হয়। টুকটাক কেনাকাটা শুরু হলো আমাদের সংসারের জন্য, আমরা কেনাকাটা শুরু করলাম, থালা, গ্লাস, বালিশ, কাঁথা, যা যা লাগে, আমাদের শূন্য থেকে শুরু হলো। পুরোনো বাসা পাল্টে নতুন একটা বাসায় গেলাম, সেখানে একটা ফ্যামিলির মতো ফ্যামিলি পেলাম আমি, যাদের কথা এই মুহূর্তে না বললেই না, আমি তাদের কাছে অবশ্যই কৃতজ্ঞ। আমার সেই বাড়িওয়ালার নাম ছিল আজাদ, মোহাম্মদ আজাদ রহমান, ওনার বাড়ি ধামরাইতে, এবং ওনার যে ওয়াইফ বা ওনার যে ছেলে মেয়ে, ওনার মেয়ের নাম হচ্ছে রিপা, পিথি, রাসেল, ওনার ওয়াইফ এবং ওনাদের আশেপাশে যারা ছিলেন তাদের কথা আমি কৃতজ্ঞতার সাথে মনে করছি। তারা আমাকে ওই সময়টাতে যথেষ্ট হেল্প করেছে, পরিবার ছেড়ে পরিবার পাওয়াটা যে কত আনন্দের সেটা ওই মুহূর্তে আমি বুঝতে পেরেছি, এবং শুরু হলো আমার নতুন জীবন, হিজরা জীবন, বাবা মা ছেড়ে একেবারে হিজরা পরিচয়ে বেঁচে থাকার জন্য সংগ্রামের যে জীবন শুরু হলো হিজরার সাথে আমার প্রতিদিনের পথ চলা। আমি এই জীবনটাকে অনেক সুন্দর করে গ্রহণ করলাম, এবং আজকে যে আমি অনন্যা এখানে বসে কথা বলছি, আমি অনন্যা হিজরা, বাংলাদেশে এতগুলো হিজরা জনগণের প্রতিনিধিত্ব করছি আজকে এই মুহূর্তে, আমি এর জন্য গর্বিত।
আচ্ছা, মানে এই যে আপনি আজকে এই প্ল্যাটফর্মে এসেছেন, এর আগেও আপনি বিভিন্ন অনুষ্ঠান করেছেন, আমরা সেই টপিকে যাব, কিন্তু আপনার এই যে একটা পরিবর্তন, আপনি হঠাৎ করে একটা নতুন একটা জায়গাতে আসলেন, প্রথম প্রথম কি একটু সমস্যা হচ্ছিল যে একটু?
হ্যাঁ, সমস্যা তো হচ্ছিল, সমস্যা হচ্ছিল কোন সেন্সে, যেমন আমাদের মতো লোকজনকে কেউ বাসা ভাড়া দিতে চায় না,
সেটা জানতে চাচ্ছিলাম।
আমি আমার যে গল্পটার কথা বলছি, পরবর্তীতে যখন আমি আমাকে ঢাকায় প্রতিদিন প্রায় সময়তেই ঢাকাতে মিটিং আসতে হতো, সো ঢাকা ধামরাই থেকে ঢাকাটা অনেক বেশি দূরে হয়ে যায়। নবীনগর এলাকায় আমি একটা বাসা খুঁজতে গেলাম, ওই বাসার বাড়িওয়ালা ছিলেন আর্মি, জাতির সঙ্গে চাকরি করতেন, তো ওই বাসার দায়িত্বে যিনি ছিলেন উনি আবার হিজরাদেরকে পছন্দ করতেন।
আচ্ছা,
তো হঠাৎ করে এরকম রাতে আমি বাসায় যাই, টুলেট দেখে বাসায় যাওয়ার পরে ম্যানেজার আমার সাথে কথা বলার পর যেভাবে হোক ম্যানেজারকে আমি কনভিন্স করে বাসা ভাড়ার জন্য অ্যাডভান্স দিয়ে আসি। অ্যাডভান্স দিয়ে আসার পর আমি যেভাবে হোক ওই বাসায় উঠে যাই মালপত্র নিয়ে। উঠে যাওয়ার পরে সাড়ে ছয় মাস পরে যখন বাড়িওয়ালা ছুটিতে আসলেন, তখন বাড়িওয়ালা বলতেছেন ম্যানেজারকে, খুব বকাঝকা দিতেছেন, হ্যাঁ তুমি কি করছো, আমার বাসার মান সম্মান থাকবে না, আমার বাসার মান সম্মান তুমি রাখলা না, তোমার ম্যানেজারই দিচ্ছি, তুমি একটা হিজরা ভাড়া দিছ। তখন ম্যানেজার আমাকে বললো কি জানোন না, বাড়িওয়ালা তো বিদেশ থেকে আসছে, উনি তো তোমাকে রাখবে না বাসায়, সরাসরি বলে দিছে। তারপর বললাম কি আঙ্কেল, আপনি কাজ করেন, বাড়িওয়ালার ফোন নাম্বারটা আমাকে দেন না, তো বাড়িওয়ালার যে বাসার অ্যাড্রেসটা, মেইন বাসার অ্যাড্রেসটা, ওইটা 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 আমাকে দেন। তো ম্যানেজার সাহেব যেটা করছেন, ওই বাড়িওয়ালার বাসার ঠিকানাটা আমাকে দিয়েছেন, ফোন নাম্বারটা আমাকে দিয়েছেন, আমি যেভাবেই হোক বাড়িওয়ালার বাসায় গেছি, অনেক কষ্ট করে, গ্রাম এলাকা থাকেন উনি, তো যাওয়ার পর উনি কোনোভাবে আমার সাথে কথা বলতে চাচ্ছিলেন না।
আচ্ছা,
উনি বলছেন তোমাকে যা বলার আমি আমার ম্যানেজারকে বলে দিয়েছি, তুমি ওনার সাথে কথা বললো। তো বাধ্য হয়ে আমি তাকে বললাম যে আঙ্কেল আমাকে পাঁচটা মিনিট সময় আপনি দেন, তো পাঁচটা মিনিট সময় দেন বলার পরে উনি অনেক অনুনয় বিনয় করার পরে আমাকে সময় দিতে রাজি হইলেন। তো যাই হোক, আমি ওনাকে বোঝালাম যে আপনার দুইটা ছেলে, বলে কি হ্যাঁ, আমি সত্যি কোনো মেয়ে নাই, বলে না দুইটা ছেলে থেকে যদি একটা কোনো প্রবলেম হইতো, প্রবলেম বলতে যদি সে শারীরিক প্রতিবন্ধী হইতে পারতো, পারতো না আঙ্কেল? বলে কি কেন শারীরিক প্রতিবন্ধী হবে, সে রিয়াক্ট করতে। তখন আমি তাকে বললাম, আপনি আঙ্কেল আপনি কোথায় চাকরি করেন? বলে আর্মিতে আসতে, বাংলাদেশ সেনাবাহিনীতে। আমি আপনি ছিলেন কোথায়? বলে জাতিসংঘে। জাতিসংঘের মূল মন্ত্র কি আপনি জানেন? তখন উনি আস্তে করে কনফিউজ হয়ে গেল, যেন আমি কি বলতে চাচ্ছি, উনি কোন পেশায় আছে, উনি কোন দায়িত্বে আছে, বাংলাদেশকে কোথায় রিপ্রেজেন্ট করছে? উনি জাতিসংঘের মতো জায়গায় বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে এবং অসহায় একদল মানুষের সহায়তার জন্য সে কাজ করে যাচ্ছে। তখন তুমি কি বলতে চাও আমাকে সরাসরি বলো। তখন সে 5 মিনিট না, সে আমাকে 2.5 ঘন্টা সময় দিলেন এবং তাকে আমি বোঝাতে সক্ষম হলাম যে না, আসলে উনি যেটা করতেছেন সেটা হচ্ছে আমার জন্য অমানবিক এবং ওই মুহূর্তে বাসা ছেড়ে দিয়ে নতুন করে বাসা খুঁজতে যাওয়া এবং মালপত্র নিয়ে শিফট করা আমার জন্য সম্ভব ছিল না। তাকে আমি বোঝালাম যে আঙ্কেল, আমি সমাজের মানুষ, আমি আপনার মতো একটা বাবার সন্তান, আমি আন্টির মতো মায়ের একটা গর্ভে হয়েছি, আমি তো রাস্তাম না আঙ্কেল, আমি তো পশু না যাতে আমাকে হুট করে বলবেন বাসায় আসো, হুট করে বলবেন বের হয়ে যাও। তাহলে আমি কোথায় যাবো আঙ্কেল, আমার জায়গাটা কোথায় হবে? আমি তো সেই পরিবেশ থেকে আসিও নি যে রাস্তার ফুটপাথে আমি পর্দা টানে বা তাঁবু টানে শুয়ে থাকবো। তখন ইনি আমাকে বললেন, ওনাকে যখন আমি পুরোপুরি বোঝাতে সক্ষম হলাম আসলে আমি কি, আমি কাদের নিয়ে কাজ করছি, আমি সমাজের কোন স্তরে কাজ করছি, তখন ইনি আমাকে বললেন, তোমার যতদিন ইচ্ছা আমার বাসায় থাকবা, তোমাকে কেউ কিছু বলবে না, আমার বাসা যদি সব ভাড়াটিয়া চলে যায় তারপরে তুমি আমার বাসায় থাকবা। এবং মজার বিষয় হচ্ছে এখন সব ভাড়াটিয়ার যা ভাড়া উনি আমার থেকে তার থেকে 200 টাকা করে কম নেন।
আচ্ছা আচ্ছা, এই বিষয়টাই যে দেখা যাচ্ছে যে আমরা কিন্তু সাদা চোখে, যেমন আমরা হিজরাতের আমরা যেমন দেখি আর কি, তারা কিন্তু আপনার যে ম্যানেজিং যে ক্যাপাবিলিটি সেটা কিন্তু তাদের মধ্যে নেই এবং আমরা কিন্তু অনেকটা উশৃঙ্খল তাদেরকে দেখি এবং আমরা সাধারণ চোখে যেটা দেখি সেগুলা, সেই টপিকগুলো আমাদের যদি একটু বলতেন, যে আমরা দেখি যে হয়তোবা আমরা চলাফেরাতে রাস্তায় আমরা কিন্তু প্রায় দেখি যে টাকা উঠাচ্ছেন দল ভেদে এবং অনেকটা আতঙ্ক তৈরি করার, এবং অনেকে আমি যদি বলি যে আতঙ্কের জায়গা থেকেই তারা টাকাগুলো দিচ্ছেন, এই এই বিষয়গুলা যেমন আপনি যেরকম খুব সহজে একজনকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছেন, তাকে বোঝাতে পারছেন, কিন্তু তারা কিন্তু সেটা পাচ্ছে না। তো কেন পারছে না বা আপনার কি মনে হয় সেই জিনিসগুলো যদি একটু শেয়ার করতেন?
শুনবেন সেই কাহিনীগুলা
আমাদের, আমার মনে হয় যে আমাদের যে এই মুহূর্তে যে লক্ষ লক্ষ লিসেনার যারা শুনছেন তারা খুবই আগ্রহের সঙ্গে তারা বসে আছেন, আমিও বসে আছি।
আমার জীবনের বাস্তবিক এরকম দুটা ঘটনা বা একটা ঘটনার কথা বলছি যদি সময় কুলায়।
অবশ্যই
ঢাকা শহরে যে আড়তগুলো আছে এগুলা খুব ভোরবেলা বসে, আড়ত বা হাট যেরকম হয় যে পাইকারি আড়ত যেগুলো বলে। তো আমি যেহেতু লায়লা নানির ডেরায় ছিলাম অনেকদিন, তো ওনার ডেরায় থাকা অবস্থায় ওনার ডেরা থেকে ভোরবেলা এরকম আমরা 20-25 জনের দল যেতাম যাত্রাবাড়ি মাছের আড়ত সবজির আড়ত তোলার জন্য, যেটা হিজড়া করে আপনি যেটা বললেন আতঙ্কের কথা। তো অনেক বড় আড়ত, অনেক অনেক ধরনের পণ্য আসে, সবজি মাছ কাঁচা সবজি শাক ফল লতা পাতা কুচু অনেক কিছু আসে। তো দুইজন আর পাঁচজন গুলো তো একসাথে অতগুলো বাজার তোলা যাবে না, কিছু তোলা যাবে কিছু মিস হয়ে যাবে। আর যেহেতু হিজড়া একসাথে থাকে, হিজড়াদের আর্নিং অফ সোর্স অফ আর্নিং ওই একটাই, বাজার থেকে তোলা তোলা, বাচ্চা হলে পরে বাচ্চা নাচাতে যাওয়া। তো আমরা এরকম একদিন সকালবেলা খুব ভোরে তো তিনজন তিনজন করে রিক্সায় বসছি এবং আমরা যেটা করি বাজারে যাওয়ার আগে খুব সাজগোজ করি, রঙিন সাজগোজ করি, এজন্য করি বাজারের লোকজন খুব ব্যস্ত থাকে তো ওদেরকে আকর্ষণ করার জন্য একটু রঙিন ভাবে না সাজলে হয় না আসলে।
আচ্ছা,
ওরা আসলে মজাও পায় না যে জিনিসটা ওরা আমাদের কাছ থেকে চায়। যদিও হিজড়াদের ইতিহাস 1500 বছর পুরনো, নবাবের আমলে হিজড়া নবাবদের বিশ্বস্ততার জায়গাগুলো কাজ করতো, ইতিহাস এরকমও আছে, কিন্তু কালের বিবর্তনে এই জিনিসটা, এই ধারাটা হারায় গেছে। আমাদেরকে এখন আর ওইভাবে কেউ চিন্তা করে না, আমাদেরকে চিন্তা করে এখন হাস্যরসাত্মক যে ব্যাপারগুলো আছে, হালকা তামাশার বিষয়, যেমন সিনেমা নাটকে যেসব গুলো দেখায় আমাদেরকে হাস্যরসাত্মক হিসেবে দেখায়। তো যাই হোক, আমরা ওরকম করে সাজি পাবলিককে আনন্দ দেওয়ার জন্য, মজা দেওয়ার জন্য, আর বাজারের লোকজন তো একটু ওরকমই হয়। তো এরকম আমরা তিনজন করে রিক্সায় উঠেছি। তো তিনজন করে রিক্সা উঠার পরে কখনো রিক্সালা নিতে চাচ্ছিল না, এই তারা কই যাবে এত সকালবেলা, মিছিল নাকি তো গাছকা, এই কি সেই কি এত সাতসকা দোস্ত, রিক্সালা রকম মজা মারতেছিল। তো আমাদের কথা হচ্ছে মজা মারবি, মার আমাদেরকে জায়গা মতো পৌঁছে দেবো, এখন খাবার দাবার তুলতে যাবো।
ভোরের
ব্যাপারটা এরকম, ওটা আমাদের খাবারের জন্য, এতগুলো হিজড়ার সাথে থাকে মুরব্বীরা, ছোট বড় মেহমান থাকে। তো যেভাবে কডিং কস্ট যাত্রাবাড়ি পর্যন্ত গেলাম, যাওয়ার পরে যেটা হইলো সবাই চলে গেছে সবজি টবজি তুলতে, ফল টলতে, আমরা 5-6 জন গেছি হচ্ছে মাছের আড়তে। তো মাছের আড়তে মাছ তুলতেছি, খুব মজা করে তুলতেছি, বড় বড় ইলিশ মাছ উঠছে, রুই মাছ উঠছে, সবাই তুলতেছি, আড়ত তো সবাই দিচ্ছে মজা করে। হঠাৎ করে এক লোক করতো কি, এক জেলে এরকম মানে পাইকারি জেলে এক বালতি মাছের পানি আমার গায়ে ঢেলে দিল।
আচ্ছা,
আমার গায়ে মাছের আস্তা টাস্তা ভরা নোংরা, সারাক্ষণ সে হাত ধুচ্ছে, মাছ ধরতেছে হাত ধুচ্ছে, মাথা ঢেলে দিলে পরে বলো কি দোস্ত মাছ খেতে তো ভালোই লাগে, দেখ তো মাছের পানি খেতে কেমন লাগে। তখন তখন আমি চিন্তা করলাম যে এখানে আমার কিচ্ছু করার নাই, আমি আসছি মাছ তোলার জন্য, আমি আসছি সবজি তোলার জন্য, মাছালা যদি এখন আমাকে কাঁচা কিছু মাছের নাড়ি ভুড়ি আমার মাথায় বা মুখে লেপা দেয়, আমি আমি মনে কিছু করব না, আমাকে মাছ নিতে হবে। আমার বাসা থেকে, আমার ডেরা থেকে, আমার নানগুড় আমাকে বলে দিছে বাজারে মারামারি ধরা দিন, যাই হোক আমার বাজার যাতে পুরোপুরি আসে।
যখন আপনাদের সঙ্গে এই ব্যবহারগুলো করা হয়, আপনাদের কিন্তু দল ভেদে এসে অ্যাটাক করার একটা ব্যাপার থাকে, এটা কতটুকু সত্য?
না, এটা এটা সত্যি হয়, কখনো কখনো সত্যি হয়, কখনো কখনো সত্যি হয় না। যেমন কিছু কিছু হাতের পাঁচটা আঙুল কিন্তু সমান হয় না। লাইলানের যে ব্যাপারটা বলতো, আমার বাজারের লোক হচ্ছে আমার আমার দাতা, ওরা আমাকে দেয়, ওদেরটা আমি এনে খাই। যেমন ওনার ওনার কথা হচ্ছে মারামারি মার খাও, পিছের মধ্যে মার খাবার, কিন্তু পেটের খাবার নিয়ে আসতে হবে। উনি ছিল পজিটিভ, উনি কখনো ওই আক্রমণাত্মক কোনো কিছু করতে পছন্দ করতেন না। উনি একটু বয়স হয়ে গেছিলেন এবং উনি শ্যামপুরের স্থানীয়, ওনার বাপদাদা শ্যামপুরের স্থানীয়, উনি ভাড়াটিয়া ছিলেন না, উনি মারামারি পছন্দ করতেন না। তবে হ্যাঁ, কেউ কেউ তো অবশ্যই করে, এটা তো মিথ্যে বানোয়াট না, পত্রিকাতে আসতেছে, রিপোর্টে যাচ্ছে, তালাশ টিমে দেখাচ্ছে, কিছু কিছু সত্যি ঘটনা অবশ্যই আছে, আমি অস্বীকার করার কোন সাহসই আমার নাই, আমি সত্যি কথা বলার জন্য এখানে বসছি। ঘটনা অবশ্যই ঘটে, ঘটনার অন্তরালে কিছু ঘটনা থাকে যেগুলো সত্যি, কারণ সাংবাদিকরা তো মিথ্যে কথা লেখার জন্য পত্রিকা খুলে বসেন নাই। তো আমার আমার ব্যাপারে যেটা হলো, আমি যেটা বলছি, মাছের পানি দেওয়ার পর আমি কপাল টপাল মুখ টুক ভালো করে যতটুকু পারছি মুছে বসছি কি ভাইয়া মাছের পানি দিচ্ছ, মাছ তো দিবি, দে একটা মাছ দে, নানি মারবো ভাই, তুই যে বারো বড় মাছের থালা লয়ে বসছ, তোর থেকে একটা বড় মাছ আনি লইব না। তখন পাশের দোকানদার বলতেছে কি মাছের পানি দিলি বেটা, একটা মাছ দে হিজড়াটা রে, হিজড়াটা কেমন করে করুন করে চাইতেছ, তো বকাবকি করে না তোরে, দে দোস্ত একটা মাছ দে। তখন তার বাড়তি ভাবে তাকে আবার আমার ফোন নাম্বার দেওয়া লাগলো, তার সাথে আবার আরেকটু ঢং করা লাগলো, আরেকটু তার কাছে যাওয়া লাগলো, তারপর তার থেকে মাছটা নিলাম। এটা হলো হিজড়াগো মূল মন্ত্র, এইটা তুই সাচ্চা হিজড়া। তো এরকম আরেকটা ঘটনা আছে, আমার এক বান্ধবী, আমাদের জীবনে তো না পাওয়ার ঘটনাগুলো বেশি, সারা জীবন ধরে না পাওয়ার ঘটনা, পাচ্ছি না কিছুই, না পাচ্ছি ভালোবাসা, না পাচ্ছি আবেগের কোন স্পর্শ, না পাচ্ছি ভালো একটা বন্ধুত্ব। আমার ওই বান্ধবী এক লোকের সাথে যে কোনো ভাবেই হোক একটু ভাবটা হয়েছিল আর কি, হয়তো স্বপ্ন দেখাইছে, রাজা রানী স্বপ্ন দেখাইছে, তুই রানী আমি রাজা, তুই আমার স্বপ্নের রাজকুমারী, তোর হ্যান করুম ত্যান করুম, বান্ধবী বা ভালোবাসা করছে কি, ওই লোকের অনেক কিছু দিছে, ওই লোকের সাথে খুব ভালো সময় কাটছে, তার তার সাথে ওঠা বসা অনেক কিছু হয়েছে। হওয়ার একটা সময় পরে, কিছুদিন পরে ভদ্রলোকের কাছে ওই ব্যাপারটা ভাল লাগে নাই, কারণ পুরুষরা খুব রং পিয়াসী হয়, তাদের কাছে জীবনটা হচ্ছে বর্ণময়, আমাদের কাছে যেমন বর্ণহীন সাদা কালো আমাদের জীবনটা, ওই পুরুষদের জীবনটা হচ্ছে বর্ণিল, অনেক রঙিন, এক জীবনের এক এক পরত এক এক রং। তো ওই রঙের মধ্যে হিজড়াটা আসছিল, আমার বান্ধবীটা আসছিল, যখন ওই বর্ণহীন হয়ে গেছে, ওই হিজড়াটা ফেসটা যখন সাদা কালো হয়ে গেছে, তখন ভদ্রলোক মুখটা ঘুরে চলে গেছে, তো হিজড়াটা ব্যাপারটা মানতে পারেনি, সে করছে কি বিষ খাইছে।
আচ্ছা,
তো সামহাও কোনো এক কারণে আমার বাসায় যে দেখি ও পড়ে আছে মুখ দিয়ে একদম যা হয় আর কি, বিষ খাওয়ার পরে থুতু বেরোচ্ছে, ফেনা টানা বেরোচ্ছে। তো খুব কষ্টে পাশের দুইটা রুমের লোককে ডেকে নিয়ে, অ্যাম্বুলেন্স ডেকে নিয়ে আমি ঢাকা মেডিকেলে নিয়ে গেলাম। তো ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পরে ইমার্জেন্সিতে নিয়ে গেছি, স্ট্রেচারে করে টেনে হিচড়ে করে নিয়ে গেছি, ওয়ার্ড বয় ছিল, নার্স ছিল, পুলিশরা ছিল, সবাই মজা লুটতেছে, একটা হিজড়া একটা হিজড়া নিয়ে এসছে দেখ, খুব মানে মজা করে, আবার কেউ একটু গালি দিচ্ছে শালির ঘরে, শালিরা কি জানি এসে দেখ মুখ দেখো ফেনা বাড়িতে আসতে, কয়েক মরুক মরুক মরলি ভালো বেগুলা জ্বালায় খায়, দেখা যাচ্ছে সকালবেলা রাত করে দোকান থেকে টাকা তুলে কেমন করে কাপড় তুলে দেখায়, মহিলা যাকে গুলো মরলি ভালো হইব, এরকম মন্তব্য আমি শুনতেছি। তা আমি আর ওরকম করে কিছু কিছু বলতেছিলাম, আমার কথা হচ্ছে আমার বান্ধবী বিষ খাইছে, ওরা ভালো করতে হইব।
আচ্ছা,
তো এর মধ্যে ডাক্তারকে বলতেছি ডাক্তার সাহেব ও তো বিষ খাইছে, ওরে বাঁচান, বিষ খাইছে তোর পুলিশ কেস করতে হবে, পুলিশ কেস করেন তারপর আমরা আপনাকে ট্রিটমেন্ট করবো। তখন আমি চিৎকার করে ডাক্তার পায়ে ধরে কান্না করছি, ডাক্তার সাহেব একটু ওরে ওয়াশ করেন, তারপর আপনার ওরে থানায় নিয়ে যান, আমার কোনো সমস্যা নেই, আমার সহকারী নিয়ে যান, আগে ওরে বাঁচান। অনেক অনুনয় বিনয় করার পর আরেকজন লোক ছিল, উনি প্রশাসনিক, উনি আর্মি অফিসার ছিল, নাম মনে নেই আমার, উনি বলার পর তারপরে ওয়াশ করতে নিয়ে যায়, তারপর আমার বান্ধবীকে সুস্থ করে বাসায় নিয়ে আসি।
আপনার সেই বান্ধবী কি এখনো আছেন?
হ্যাঁ, উনি এখনো আছেন, উনি ভালোই আছেন। উনি ওরকম এখন চেঁচামেচি করে, কি করবে, বাসা ভাড়া নিতে গেলে বাসা ভাড়া পায় না, বাসে উঠতে গেলে বাসের হেল্পার ধাক্কা মারে, বাসের হেল্পার যখন উঠায় তখন লেডিস বলে ওঠে, যখন নামে তখন হাফ লেডিস বলে, ইচ্ছে না থাকলেও পিঠের মধ্যে হাত দেয়, ইচ্ছে না থাকলেও গায়ে বিভিন্ন জায়গায় হাত দেয়, যেগুলো বাংলাদেশের পুরুষরা অবিরত মেয়েদের সাথে করে থাকে। সে আমার বান্ধবী ভাই যে হিজড়া যা করে তা কেন করে আমি শেষে বলবো, এখন আর বলছি না, দোষ আমাদের, আমরা দোষ করি, আমরা ভেঙচি কাটি, আমরা কাপড় তুলে দেখাই দেই, আমরা গালি দেই, আমরা মারতে যাই, টাকা না দিলে পরে দিবি না কেন দে। আগে 20 বছর বা 25 বছর আগে আমি যখন ছোট ছিলাম, একটা ফ্যামিলিতে বাচ্চা হইতো 4-5টা, একটা লোক 3-4টা বাচ্চা নিতে, এটা কোনো বিষয় ছিল না 20 বছর বা 25 বছর আগে। এখন যেটা হয়েছে, একটা লোক বিয়ে করে মাস্টার্স কমপ্লিট করার পরে, যেহেতু বাংলাদেশের শিক্ষার হার বাড়ছে, ছেলেটাও মাস্টার্স পাশ করে, মেয়েটাও মাস্টার্স পাশ করে, বয়স হয়ে যায় 30-35 হয়ে যায় বয়স, তারা বাচ্চা নেয় একটা, বড় জোর দুইটা, তার মধ্যে গ্যাপ থাকে, বিস্তর একটা গ্যাপ থাকে, 5-7 বছরের গ্যাপ থাকে। আগে যেখানে বাচ্চা হতো একটা ফ্যামিলিতে 4-5টা, সেই বাড়ি থেকে একটা হিজড়া বাচ্চার পাওয়া নামতো 4-5 বার, এখন ওই ওই হিজড়াটাই একটা বাড়ি থেকে যায় বাচ্চার পাওয়া নামতেছে সারা বছরে একবার, আবার তাকে অপেক্ষা করতে হয় 5-6 বছর। তাহলে সে যে বেশি দাবি করবে না, সে যে চিৎকার চেঁচামেচি করবে না, সে যে গালি দিবে না, আগে চালের কেজি ছিল 20 টাকা, এখন চালের কেজি হচ্ছে 50 টাকা, আগে 1 কেজি তেল পাওয়া যেত 70 টাকা, 50 টাকা, 60 টাকা, এখন 1 কেজি তেলের দাম 150 টাকা। তাহলে হিজড়াটার যে আমরা দোষ দেই, আর হিজড়াটা আনবে না কি করবে বলেন আপনি?
আচ্ছা, সেগুলো নিয়ে অবশ্য আমার তর্ক আছে, বিতর্ক আছে, সেই প্রশ্নগুলো আমি আপনাকে করব। আমি চাই যে আমাদের যারা লিসেনার এই মুহূর্তে শুনছেন, আপনারা কিন্তু চাইলে প্রশ্ন করতে পারেন, আপনাদের যে কোনো জিজ্ঞাসা কিন্তু আপনারা ইচ্ছে করলেই কিন্তু পারেন। সেজন্য আপনারা আমাদের ফেসবুকের সেই ফ্যান পেজে অলরেডি অনন্যা বণিকের একটি ছবি দেওয়া আছে, আপনারা কিন্তু চাইলে ওনাকে দেখতে পারেন, আজকের এই মানুষটি কেমন, দেখতে আসলে কিরকম, আপনার আশেপাশে যারা ঘোরাঘুরি করছেন বিভিন্ন রকম, আপনারা যেমন হিজড়াদেরকে দেখেছেন, ওদের মধ্যে থেকে অন্যতম একজন হিজড়াদের দেখেছেন, তাদের মধ্যে একজন আজকে উনি আজকে উনি এসেছেন এবং উনি পুরো কমিউনিটিকে আজকে উনি রিপ্রেজেন্ট করছেন। আপনারা কিন্তু চাইলে উনার ছবিটা কিন্তু দেখতে পারেন। এবং আমি আমি যেটা বলতে চাই, উনি বেশ একজন স্মার্ট আমার চোখে আর কি, আমি স্মার্ট আমি সেই কথাটা বলতেই চাই। আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন facebook.com/ঢাকা FM 90.4, সেখানে ওনার একটা ছবি দেওয়া আছে অলরেডি। আর আপনারা কিন্তু চাইলে কিন্তু SMS করতে পারেন 16260 এই নাম্বারে, যে কোনো প্রশ্ন কিন্তু পাঠিয়ে দিতে পারেন, আমরা এই প্রশ্নগুলো করব। আপনি যে প্রশ্নগুলো আমাকে করেছেন যে কেন আপনি বলেন চালের কেজি বেড়েছে, আমি সেই প্রশ্নগুলো করব। আমি চাই যে আমাদের লিসেনারদের মধ্য থেকে সেই প্রশ্নগুলো আসুক। আপনার সেই টপিকে আমরা একটু আবারও যেতে চাই, যে আপনি সেই আপনার সেই চাকরি জীবন করছিলেন, চাকরি জীবন থেকে আপনি সেই চাকরি জীবনের পরে পরের টপিকটা একটু শুনতে চাই। যে
চাকরি জীবনের পরে শুরু হলো আমার আরেকটা সংগ্রামের পথ চলা, নিজের চাকরি করব, নিজ কলিগদের সাথে স্বাভাবিক ভাবে থাকবো, কারণ আমাদের অফিসে তো সবাই হিজড়া ছিলেন না, কিছু মেয়ে ছিলেন, কিছু ছেলে ছিলেন, তো ওদের সাথে মিলেমিশে চাকরি করার যে একটা সংগ্রাম শুরু হলো, সেই সংগ্রামটা নিজের যোগ্যতাকে প্রমাণ করার সংগ্রামটা। এখন কম্পিউটার, যে কম্পিউটার ছাড়া কোনো কিছু চলে না, কম্পিউটার শিখতে হলো, টাইপ শিখতে হলো, মেইল করা শিখতে হলো, চ্যাট করা শিখতে হলো, নেট চালানো শিখতে হলো। এর মধ্যে যেটা হলো সেটা হচ্ছে গিয়ে সাউথ এশিয়ান প্যাসিফিক ট্রান্সজেন্ডারদের একটা মোর্চা আছে, যেখানে হচ্ছে আমি মেম্বারশিপের মেম্বার হয়েছি, সেই সুবাদে আমাদের সাথে ন্যাশনাল ইন্টারন্যাশনাল যোগাযোগ করছি এবং পাশাপাশি হিজড়াগিরিও করছি। হিজড়াগিরি বলতে হিজড়াদের সাথে বাজারে যাচ্ছি, টাকা তুলে যাচ্ছি, ঈদের বকশি সাথে যাচ্ছি, যেহেতু আমার 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 শেকড়টা হচ্ছে হিজড়ার শেকড়, আমার গুরু নান গুরু, আমার পরম্পরায় যেটাকে আমি শ্রদ্ধা করি, যেটাকে বিশ্বাস করে আমি শিষ্যত্ব গ্রহণ করেছি, তো সেটা আমাকে করতে হয়। এবং চাকরি পাশাপাশি হিজড়াগিরি দুটো নিয়ে চলছে আমার জীবন, এবং আমি আমি ভীষণ শ্রদ্ধা করি আমার এই জীবনটাকে। আমি 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 কখনো ভেঙচি কাটি, কখনো জোর করে টাকা আনি, আমার সহসাথে যারা আছে, আমার যারা বান্ধবী আছে, জোর করে আনে, দাদা দাও 10টা টাকা দাও, তোমাদেরই তো ভাই বোন, খেতে হবে, না দিলে কোত্থেকে পাবো, দিতে হবে, মাথায় হাত বুলায় পায়ে ধরে নিয়ে আসি আমরা। আবার কোথাও কোথাও গালাগালিও করি, ভাইয়া কেন করবো না বলেন, কত সহ্য হয়, গালাগালি করবো না, পচা কথা বলে, বাজে কথা বলে, বাজে ভাবে অঙ্গভঙ্গি করে, চোখে ইশারা দেয়, তখন গালি দেই, দুইটা গালি কইসা করে একটা জোর করে দেই। আবার আমি দিলে আমার সাথে যারা আছে তারা চিৎকার করে দেয়, কেউ মারতেও যায়।
আচ্ছা, এ মারতে যায় এরকম কি কখনো মার খেয়েছেন?
আমাদের মারতে যায় না তো, আমরা মারতে যাই।
আচ্ছা, আপনারা তো যান, মানে উল্টো এরকম কি
অনেক সময় হয়? মাইর খায় ভাইয়া, কি করুন, মারে বেটারা, মারতে আহে, দৌড়ায় দেয়, আবার যায় আবার যায়, আমি মিলি মিশি, কি করুন? ওগো থেকে তো নিয়ে খাই, ওরা হচ্ছে আমাদের দাতা, আল্লাহ তারা আমাদের তৈরি করছে, কিন্তু আমাদের খাবারটা দিচ্ছে কে? আমাদের তো খাবার তোরাই দিচ্ছে, সত্যি কথা তো বলতে হয়, ওরা আমাদেরকে খাবার দিচ্ছে 10 টাকা 5 টাকা করে। একটা বাজারে যদি 150 দোকান থাকে, 5 টাকা করে দিলে কত টাকা হিসাব করেন? মোটেও কিন্তু কম টাকা না ভাইয়া, অনেকগুলো টাকা, এই টাকা থেকে গুরু নিয়ে যাচ্ছে টাকা, আমাদেরকে একটা ভাগ দিচ্ছে। সো ওরা আমাদের দাতা।
আচ্ছা, এখানেও কিন্তু আমার একটা প্রশ্ন, যে আমরা জানি যে এই টাকাগুলো কিন্তু বিভিন্ন পর্যায়ে কিন্তু ভাগ হয়, এবং দেখা যায় যে আপনাদের যিনি গুরু থাকেন উনি একটি অংশ নেন, এবং আপনাদের জীবনযাপন, খাওয়া দাওয়া এগুলো, এবং আপনাদের কাপড় চোপড় এগুলোতে একটা অংশ ব্যয় হয়, এবং আপনারা খুব কম অংশই, যারা একদম রুট লেভেলে যারা থাকেন তারা আসলে পান। এইটা কি আমাদের একটু বলবেন যে খুলে, যে এই টাকাটা আসলে কিভাবে ভাগ বাটোয়ারা হয়?
এই যে বললাম একটা বাজার যদি 150 দোকান থাকে, 10 টাকা করে দিলে তার 1,500 টাকা উঠলো, 1,500 টাকা উঠলে পরে গুরু নিয়ে যাবে এখান থেকে 55%।
আচ্ছা,
বা কোনো কোনো গুরু 50% নেয়, কোনো কোনো গুরু 58% নেয়, 58% নেওয়ার পর আমরা 5 জন বাজারে গেছি, ওই 1,500 টাকা থেকে 750-800 টাকা গুরু নিয়ে যাওয়ার পর বাকি যা থাকে আমাদের যে 5 জন থাকে সবার মধ্যে ভাগ করে দেওয়া হয়। তার মধ্যে আবার কাহিনী আছে, ওইখানে যারা একটু সিনিয়র তারা একটু বেশি পাবে, 10 টাকা বা 20 টাকা বেশি পায়, যারা একটু জুনিয়র তারা একটু কম পায়, যারা আর একটু জুনিয়র তারা আর একটু কম পায়। এবং যদি কেউ কোনো দোষ করে তাদের জরিমানা ধরা হয়, কেন বাজারের ওই লোকটার সাথে এরকম করতো, উনি তো আমাদের দাতা, উনি হচ্ছে আমাদের জজমান।
এই জরিমানাটা একটু আমি জানি যতটুকু, যে আপনাদের এখানে কঠোর একটি অনুশাসন চলে আপনাদের এখানে, তো সেটা কি আমাদের একটু বলবেন যে অনুশাসনটা আসলে কতটুকু কঠোর, এবং কতটুকু গোপনীয়তা এখানে রক্ষা করা হয়?
গোপনীয়তা রক্ষা করা হয় বলতে, আমি আপনাদের অ্যাডভাইসের মধ্যে যে কথাটা বলছি, আমাদের একটা কোড ল্যাঙ্গুয়েজ আছে, উল্টি একটা ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের একটা সমগোত্রীয় ভাষা আছে, শুধু আমাদের না, এটা অনেকেরই ভাষা আছে। যেমন আমি যেটা দেখেছি, জুতার দোকানে কিছু লোক জুতার যখন নিজেদের ভাষায় কথা বলে, আমরা সাধারণ মানুষ কিন্তু বুঝি না। জুয়েলার্স এর কিছু মালিকরা আছে, কর্মচারীরা আছে, ওরা যখন মানে ওদের ভাষায় কথা বলে আমরা এটা বুঝি না। তো আমাদের এরকম একটা উল্টি মানে আমাদের কমিউনিটি একটা ল্যাঙ্গুয়েজ আছে,
সেটা কি বলে আপনি একটু?
আমাদের ভাষায় উল্টি 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 কথা বলে।
আচ্ছা,
উল্টি। তো আমাদের উল্টি কথার একটা প্রচলন প্রথম থেকে ছিল গুরুনান গুরুর কাছ থেকে। বাজার তুলতে গেলে যে টাকাটা ভাগ হয়, সেটা ভাগ হওয়ার পরে জরিমানার কথা বললেন,
এটার নাম তো কি তোলা, এটার নাম
তোলা তোলা। হ্যাঁ, জরিমানাটা কিরকম হয়, আমাদের জরিমানাটা কেন হয়, আলাদা সালিশ কেন হয়, কঠোর নিয়মটা কেন হয়েছে, সেটার পিছনে একটা ইতিহাস আছে। ইতিহাসটা এরকম, আমরা দুইটা গ্রুপ বা আমাদের সাথে পাবলিকের সাথে মারামারি লাগছে, পাবলিকও থানায় গেছে, আমরাও থানায় গেছি। থানার ওসি বা থানার যে ডিউটি অফিসার থাকে, সে করে কি, পাবলিকের বিচারটা নেয়, পাবলিকের জিডিটা নেয়, পাবলিকের কেসটা নেয়। আমরা যখন বিচার দিতে যাই বা জিডি করতে যাই, তারা হিজে তখন কে বিচার, তখন মারামারি তারা করে দেবে, তারা মাথা ফাটায় দেবে।
আচ্ছা,
তা আমাদের মধ্যে তখন একটা আক্রমণাত্মক তো ব্যাপার একটা আসি, আমরা তো পাবলিকরে মারতেই যাই, খামচি দিতেই যাই। থানার পুলিশ যখন আমাদেরকে কয় যে তোরা বিচার তো করে না, আমরা আরো বেশি আক্রমণাত্মক হয়ে যাই। আমাদের জন্য তো বিচারের ব্যবস্থা নাই। এই যে বিচার ব্যবস্থা থেকে আমাদেরকে বঞ্চিত করা হয়েছে, এই জন্য আমাদের যারা পুরনো হিজরা গুরু ছিলেন আমাদের ভারত এবং এই ভারত উপমহাদেশে, ভারত উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তানের মধ্যে যারা ছিলেন, তারা বসে সিদ্ধান্ত নিয়েছে যে হিজরাদের বিচার, হিজরাদের আচার, হিজরাদের আনন্দ, হিজরাদের বেদনা শুধু হিজরারাই শেয়ার করবে, এখানে পাবলিককে সম্পৃক্ত করা যাবে না। এবং এখানে যে নিয়মগুলো আছে, যেমন 2,000 টাকা উঠলে পরে এখান থেকে 1,100 টাকা গুরুর, এটা গোপন বিষয়, এটা বলা যাবে না। সে ঘরে বসে 1,100 টাকা পাচ্ছে, আর আমার যারা রাস্তায় রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে টাকা টানতেছি তারা পাচ্ছে 900 টাকা। এখানে একটা বৈষম্য আছে। আবার বিচারের কথা বলতেছি, দেখা গেল আমি সিনিয়র, আমার একজন জুনিয়র আমার সাথে কোনো কারণে তর্ক বিতর্ক করছে, আমি গুরুর কাছে বিচার দিলাম যে বাসায় যে মা দেখো ও আমার সাথে এরকম তর্ক বিতর্ক করছে, তো ওইটার একটা বিচার হবে, তখনই বসে যাবে 125 টাকা বা 225 টাকা একটা জরিমানা নেবে, তুমি কেন ওর সাথে তর্ক করছো, তোমার সিনিয়র, জরিমানা দাও, তুমি এরকম কাজ আর কখনো করবা না। এই জরিমানাটা নেওয়ার অর্থ হচ্ছে গিয়ে তাকে সতর্ক করে দেওয়া, যাতে সে পরবর্তীতে এরকম ভুল আর না করে, এবং তাকে আবার বলে দেওয়া হয় তুমি যদি ভুলটা পরবর্তীতে করো তোমার 1,250 টাকা জরিমানা হবে।
আচ্ছা,
এই জন্য শুধুমাত্র আমাদের যে আমরা যে তৈরি করছি তা না, আমাদেরকে তৈরি করতে বাধ্য করা হচ্ছে ভাই, থানায় গেলে পুলিশ যদি বিচার না নেয়, মামলা না নেয়, তাহলে আমরা কি করুম? আমরা মাথা কাটাকাটি করে মরুম, তাই তো হইতেছে, আমরা তো মরি, আমরা ইচ্ছা মতো দিই, আমরাও খাই আমরাও দিই। পাবলিক আমাদেরকে মারতে আসলে আমরা মারি, কি করব, কিচ্ছু করার থাকে না।
আচ্ছা আচ্ছা, গুরু, এই যে আপনি গুরুর প্রশ্ন আসলো যে আপনাদের একটা একজন একজন গুরু হয়, গুরু কি ইচ্ছে করলেই হওয়া যায়, মানে গুরুটা আসলে কিভাবে?
না না না, এখানে কথা আছে ভাইয়া, আমি এখন যেভাবে কথা বলতেছি আমি হিজরাদের মতো করে কথা বলছি, হিজরাদের মতো করে কথা বলছি, এই জন্যই আপনারা বুঝবেন না আসলে হিজরারা কেন এরকম করে। গুরু যে কোনো ভাবে হওয়া যায় না, একটা গুরু সে যে টাকাটা 50% নিচ্ছে তার পেছনে একটা ইতিহাস থাকে, এরকম ব্যাপারটা। একটা গুরু একটা এলাকাতে বাস করে প্রায় 15 বছর 10 বছর 20 বছর, সে এলাকার ভালো চেনে, মন্দ চিনে, গুন্ডা চিনে, মাস্তান চিনে, খারাপ চিনে, ভালো চিনে, সে চিনে, সবাইকে ম্যানেজ করে, একটা পরিবেশ তৈরি করে, একটা পরিবারের মতো তৈরি করে, সে তাদের কাছ থেকে নিয়ে নিয়ে খায়। তো সে ওইখানে যদি কোন রকম ঝামেলা হয়, দেখা গেলো স্থানীয় কারোর সাথে ঝামেলা হলো, তখন পুরো ব্যাপারটা গুরু মেকআপ করে, গুরু হ্যান্ডেল করে। তো গুরু হ্যান্ডেল করতে পারে বলে গুরু, এবং যে কেউ চাইলে গুরু হতে পারে না। 20 বছর 25 বছর 30 বছর চলে যায় একটা গুরু হতে, সার্থক গুরু হওয়ার জন্য। কিছুক্ষণ আগে আমি লালা নানিকে সালাম দিয়েছি, লালা নানিকে শ্রদ্ধার সাথে স্মরণ করেছি, উনি মারা গেছেন 4 বছর হয়ে গেছে। এই স্মরণ করার পেছনে একটাই কারণ, উনি একজন সার্থক গুরু ছিলেন, ওনার আন্ডার যে 150 বা 200 মেয়ে ছিলেন এখনো যারা আছেন ওনার নামের উপরে আছেন। তো উনি ওইভাবে সবাইকে তৈরি করে গেছেন মনের ভালোবাসা স্নেহ আবেগ দিয়ে, বাবা মার কষ্ট ভুলিয়ে দিয়ে উনি আমাদেরকে বুকে আগলে রাখতেন। গুরু মা বলে না, গুরু মিলে রাস্তা রাস্তায় শিষ্য পাওয়া ভার, আবার ভালো গুরু না পাইলে ভালো শিষ্য হওয়া যায় না, এটা সত্যি কথা।
এই গুরুটা কি মানে আপনাদের দেখা গেল যে 100-150 জনের একজন গুরু থাকেন, আবার কি এটা দেখা যায় যে 100-150 জন থেকে একজন বের হয়ে গুরু হয়ে যাচ্ছেন?
পরবর্তীতে হয় এরকম হয়, যেমন লালানি মরে যাওয়ার পর ওনার মেয়ে গুরু হয়েছে, পপি ববি গুরু হয়ে গেছে। নেতৃত্ব তো দিতে হবে, নেতৃত্ব তো থেমে থাকবে না। আজকে সাপোজ একটা পার্টি আছে, পার্টির লিডার হচ্ছে ক, তো ক মারা গেল, ক মারা যাওয়ার পর কয়ের পরের সারিতে যিনি আছেন ওনাকে বের হয়ে আসতে হবে, যার ভোকালটা ভালো, যার লাইবিলিটি আছে, যে একটা দলকে পরিচালনা করতে পারবে। ওই দলের মধ্যে থেকে সিদ্ধান্ত নেওয়া হয় যে আমরা আসলে এরপর পরিবর্তে একে নির্বাচিত করবো, বা এর কমান্ডিং এ একটা দল চলবে, তো এরকম বিষয়টা।
আচ্ছা, মানে একটা দলে সাধারণত কতজন থাকেন?
এটা আসলে জায়গা থেকে জায়গা ভ্যারি করে, যেমন শ্যামপুরে যেটা আছে হয়তো বা ধামরাইতে সেটা নাই, বা ধামরাইতে যেটা আছে সেটা খুলনাতে নাই। আমি বাংলাদেশে, সারা বাংলাদেশে আইসিটি জমিতে কাজ করার সময় একটা জরিপে কাজ করেছিলাম, তো বাংলাদেশের অনেকগুলো ডিস্ট্রিক্ট আমার ঘোরার সুযোগ হয়েছিল আইসিটি জমি কাজ করার মাধ্যমে। তো ওইখানে যেটা দেখছি এক এক জেলা এক এক রকম, নড়াইলে যেরকম আছে, খুলনায় যেরকম আছে নড়াইলে নাই, নড়াইলে যেরকম আছে যশোরে নাই, বা যশোরে যেরকম আছে ফরিদপুরে নাই। ডিস্ট্রিক্ট টু ডিস্ট্রিক্ট ভ্যারি করে, এটা এটা হচ্ছে সোর্স অফ ইনকাম, ওইখানে আর্ন করার সুযোগটা কিরকম, ওইখানে চলাফেরার স্বাধীনতা কতটুকু আছে হিজরাদের জন্য। যেমন খুলনা খুব বেশি হিজরা আছে, যশোরে খুব বেশি হিজরা আছে, আবার ফেনীতে নাই হিজরা, খুব কম।
কেন?
ফেনীতে হচ্ছে গিয়ে জামাত ইসলামীরা ডমিনেট করে জায়গাগুলো, ফেনী নোয়াখালীটা, ওইখানে হিজরাদেরকে খুব অত্যাচার করা হয়, আছে খুব মারধর করে, সুযোগ পাইলে খুব অত্যাচার করে। ঢাকায় বা ঢাকার আশেপাশে আমরা যারা যেমন আছি পাবলিকের সাথে খুব সিনায় সিনায় যুদ্ধ করে সবকিছু করি, নিজের অধিকারটা আদায় করে নিই, ওইখানে ব্যাপারটা উল্টো, ওইখানে পাবলিক যা বলতেছে হিজরাদেরকে তো শুনে চলতে হচ্ছে। তো এই জন্যই জায়গা থেকে জায়গায় মানে ভ্যারি করে, সব জায়গায় যা কিরকম হতে হবে তারও কোনো কথা নাই, তারও কোনো মানে নেই।
মানে আপনি যেহেতু এই জরিপ কিংবা এনজিওর সঙ্গে আপনি জড়িত ছিলেন, আমাকে কি একটা ধারণা দিতে পারেন যে পুরো বাংলাদেশ আসলে কি পরিমাণ এরকম হিজড়ারা আছেন?
যে সময়টা আমরা জরিপটা করেছি 2009 সালের শেষের দিকে, তখন বাংলাদেশের হিজড়াদের মধ্যে একটা কনফ্লিক্ট চলতেছিল।
আচ্ছা,
কনফ্লিক্ট চলতেছিল এরকম, বাংলাদেশের হিজড়াদের যে মোট পুরো গ্রুপটা ছিল একটা একটা গ্রুপ ছিল, তখন কোনো ভাগাভাগি হয় নাই, 2009 সালে প্রথম ভাগাভাগি হয়ে যায়।
আচ্ছা,
ভাগাভাগি হওয়ার পর সবলরা দুর্বলদের উপর অত্যাচার চালানো শুরু করে, এই অত্যাচার সহ্য করতে না পেরে বাংলাদেশ থেকে প্রচুর হিজড়ার সময় ইন্ডিয়া পালাই গেছিল, পালাই গেছিল বলতে গা ঢাকা দিছিল, বা কেউ এমন ভাবে ছিল যে দেশে থেকেও নাই। ওই সময়টা যদি চালাতে যে যেটা হয়েছে, যেখানে 5টা পাবো হিজড়া সেখানে আমরা পাই নাই, যেখানে 10টা পাবো হিজড়া সেখানে 2 জন পাইছি, কেউ শিকারই করেনি আমরা হিজড়া। তো আমরা যেটা জানি আনুমানিক বাংলাদেশে 50,000-এর উপরে হিজড়া আছেন। আর আমাদের পাবলিক যেটা মনে করেন, একটা ছেলেও যদি কোমর দুলায় হাইটা যায় বলে হিজড়া, যদি ওইভাবে পরিমাপ করা তাহলে 1.5 লাখের উপরে আছে হিজড়া বাংলাদেশে। আর আমরা যখন জরিপ করছি তখন মাত্র 15,000 পাইছি, কাগজে কলমে আনতে পারছিলাম, আইসিডি ডেবিট কার্ড আমরা জমা দিতে পারছিলাম 15,000,
মানে পুরো বাংলাদেশ থেকে।
পুরো বাংলাদেশ থেকে।
আচ্ছা আচ্ছা এরকম মানে ঢাকায় ঠিক কতগুলো
ঢাকায় প্রচুর আছে
গ্রুপ তো এরকম আছে যে একটি ব্যাপার হয়তো বা অনেকেই জানেন যে বিভিন্ন গ্রুপ এবং গ্রুপগুলো দেখা যায় যে একটি এলাকায় একটি গ্রুপ অন্য এলাকায় অন্য গ্রুপ একটি গ্রুপ অন্য এলাকায় কখনো যেতে পারে না এরকম একটা ব্যাপার থাকে
না যেতে পারে না কথা ভুল যায় বেড়াতে যায় ঘুরতে যায় প্রফেশনের কাজে যেতে পারে না আবার যায় কিভাবে যায় আমি হচ্ছে গিয়ে একটা একটা এলাকার লিডার আমার পাশে আমি গুলশান এলাকার লিডার মগবাজার এলাকার লিডার আরেকজন তো আমি লিডারের সাথে কথা বললাম তোমার কাছ থেকে পাঁচটা মেয়ে আমার দাও আজকে তো আমার ঈদের বকশিস তুলতে যাবো আমার পাঁচটা মেয়ে লাগবে ওইভাবে তার অনুমতি সাপেক্ষে ওই মগবাজারের পাঁচটা মেয়ে গুলশানের বিশটা মেয়ের সাথে যোগ হয়ে ২৫ জন হয়ে গুলশান এলাকাটা তুলে নিয়ে আসলো আবার সেম হয় ওই মগবাজারের গুরু যখন গুলশানের আমার গুরু আমাকে ফোন করে বললো যে অনন্যা তোমার থেকে পাঁচটা মেয়ে আমাকে দাও আমার আমার ঈদের ছল্লা বা ঈদের বকশিস তুলে যাবো গুরুর অনুমতি সাপেক্ষে কাজটা করতে পারে তবে আমার শিষ্য মেয়েরা চাইলেই যে কোনো জায়গায় যে কোনো কিছু করতে পারবে না এটা প্রচুর বড় একটা মানে জরিমানা হবে বিচার হবে এটা অপরাধ হিসেবে গণ্য করা হবে
এই এলাকাটা আসলে কিভাবে আসলে চিহ্নিত করা হয় কারণ
হিজাগিরির মারপ্যাচ এটা বিষয়টা হিজাগিরির মারপ্যাচ বলতে যেমন একটা গুরুর যেমন গুরুর ছিল পাঁচটা মেয়ে ববি পপি তানিয়া লাকি ফুলকলি উনি মারা যাওয়ার পর লালালানি ছিল হেড অব দা কমান্ড উনি যখন ছিল তখন ওই পাঁচটা মেয়ে ওনার কথা মতো চলতো উনি যখন মরে গেল তখন পাঁচটা মেয়ে দাঁড়ালো পাঁচটা মেয়ের মতো এখন ওই পাঁচটা মেয়ে যা বলে পাঁচটা মেয়ের আন্ডারে যে ২৫টা মেয়ে আছে বা ৫০টা মেয়ে আছে তারা আবার তাদের কথা শোনে লালালাইন থাকতে ছিল
একজন
একজন পাঁচ জনকে ডোমিনেট করতো পাঁচ জন আবার করতে কেউ ৫০ জনকে ডোমিনেট করতো বাট হেড অব দা কমান্ড ছিল লালালাইন কিন্তু এখন লালালাইন মারা যাওয়ার পর কমান্ড ভেঙে পাঁচটা কমান্ড হয়ে গেছে
ভিন্ন ভিন্ন
জনসংখ্যা বেড়ে যায়
আমি এই আসলে এলাকাটা আসলে কিভাবে নির্ধারণ করা হয় মনে করেন আমি যাত্রাবাড়ি বললাম এখন যাত্রাবাড়িটা তো অনেক বড় যাত্রাবাড়িটা পুরো সায়দাবাদ পর্যন্ত আসতে পারে কিন্তু এটা আসলে এলাকাটা কিভাবে নির্ধারণ করা হয়
এখানে আধিপত্য ব্যাপার আছে
কেমন
এখানে আধিপত্য ব্যাপার আছে যার জনসংখ্যা যার লোক বল যত বেশি তাকে আমরা ভয় পাই এটাই হচ্ছে মূল ব্যাপার আর ওইভাবেই এটা আসে আসলে পেশি শক্তি আছে আর্থিক শক্তি আছে বুদ্ধিমত্তার ব্যাপার আছে যে যতটা ট্যালেন্ট সে সেভাবে মোকাবেলা করে এলাকা বাড়ায় নিচ্ছে
আচ্ছা মানে এখানেও একটা আসলে খুব মারপ্যাচ আপনি মানে চাঁদার কথা বলছিলেন যেমন গুরু যেরকম টাকা নেন অর্ধেক নিশ্চয়ই তিনি এই টাকাটা কাজে লাগান এটা কি মানে আরো এলাকায় যারা প্রভাবশালী কিংবা সন্ত্রাসীদের উনি কি টাকাটা ভাগ করে দেন ব্যাপারটা কিরকম কেন উনি আসলে এত টাকা নেন কি করেন এই টাকা দিয়ে
এটা আসলে হচ্ছে কি একটা গুরু যেমন বারবার আমি লালানি কি এক্সাম্পল হিসেবে তাতে সেই জন্যই একটা গুরু হইলে পরে তার বাসায় বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে হিজড়া আসে দেশি বিদেশি হিজড়া আসে তো হয় কি বেড়াতে আসে ঘুরতে আসে এবং হিজড়াদের মধ্যে কিছু রিচুয়াল আসে একটা হিজড়ার বাসায় একটা হিজড়া গেলে তাকে কাপড় দিতে হয়
আচ্ছা
একটা দুইটা পাঁচটা তাকে স্বর্ণের জিনিস দিতে হয় তাকে গাড়ি ভাড়া বাবদ একটা মোটা অঙ্কের রেমুনেশন দিতে হয় এবং আমরা যখন কারো বাসায় বেড়াতে যাই তারাও আমাদেরকে দেয় এটা হিজড়াগিরি সম্মান হিজড়াগিরিতে কমন একটা ডায়লগ আছে হিজড়াদের পয়সা হিজড়ারাই খায় পাবলিক খাইতে পারে না
আচ্ছা
হিজড়াদের ব্যাপারগুলো যখন পাবলিক জানে না এবং হিজড়াদের কামাই হিজড়ারাই খায় কমন ডালুটা হিজড়াদের মধ্যে আছে তো একটা হিজড়ার বাসা যখন একটা হিজড়া বেড়াতে যায় তাকে এইভাবে সম্মানিত করা হয় টাকা গয়না যার যেরকম
সামর্থ্য
ক্যাপাবিলিটি আছে নগদ অর্থ দেওয়া হয় তো এই ব্যাপারগুলো ম্যানেজ করে হচ্ছে গুরু যদি কোথাও মারামারি লাগে থানা পুলিশ করতে হয় হাসপাতাল ডাক্তার করতে হয় এই ব্যাপারগুলো ম্যানেজ করে গুরু তো বাধ্য হয়ে গুরুকে কিছু টাকা আলাদা করে রাখতেই হয় বিভিন্ন অকেশনে গুরু মসজিদে দেয় মাদ্রাসায় দেয় মন্দিরে দেয় দেখা গেল এলাকায় একটা মেয়ের বিয়ে হচ্ছে গুরু ১০,০০০ ২০,০০০ ৫০,০০০ টাকা দিল ওইখান থেকে দেয় গুরু তার গুরুর বাপের বাড়ি থেকে আয়না দেয় না
আচ্ছা গুরু অন্য জায়গায় টাকা দেয় আমরা তো জানি সবসময় গুরু টাকা নেয়
না
কিন্তু গুরু কি
আমাদের সোশ্যাল যে একসেপ্টেন্সটা এখন টোটাল চেঞ্জ হয়েছে এবং মিডিয়ার বদলে তো জানানো উচিত আপনাদেরও প্রত্যেকটা দর্শকের জানা উচিত আমাদের অংশগ্রহণটা বেড়েছে সমাজে আমরা বলি যে না সমাজ আমাদেরকে দেখতে পারে না আমাদেরকে অবজ্ঞা করে এত কিছুর পরেও সমাজ আমাদেরকে পজিটিভলি দেখছে আমরা মসজিদে দিচ্ছি আমরা মন্দিরে দিচ্ছি আমরা বিভিন্ন মেয়ে যারা অসহায় মেয়ে বিয়ে হওয়ার সময় সাহায্য করছি তার চেয়েও বড় কথা আমাদের যারা হিজড়া গুরু আছেন বাংলাদেশে এখন বেশ কয়েকজন হজ করেছেন তারা পাঁচক্ত নামাজ পড়ছেন তারা তাহাজ্জুদের নামাজের মতো স্পর্শকাতক নামাজ সবাই পড়তে পারে না সেটাও পড়ছেন
আচ্ছা মানে এই ব্যাপারগুলো হয়তো বা আমাদের জানা নেই বলে কিন্তু আমরা ব্যাপারটা বলতে পারলাম না কিন্তু ব্যাপারটা আসলে কতটুকু সত্য যে একজন উনি হজ করছেন মানে এটা আপনাদের দিক থেকে আসলে কতটুকু ব্যাপারটা পজিটিভ হিসেবে আপনারা নেন কিনা?
আমরা অসংখ্য অ্যাপ্রিশিয়েট করি, আমরা ভীষণ রকম অ্যাপ্রিশিয়েট করি, এবং মজার বিষয় আমার খুব কাছের একটা বান্ধবী আগামী 22 তারিখে হজে যাচ্ছে।
আচ্ছা, ওখানে ওনার কোনো প্রবলেম হয় না?
প্রবলেম হয় না বললে ভুল হবে, প্রবলেম তো হয়ই। প্রবলেম হয় ওনার অনেক বড় চুলগুলো কেটে ফেলতে হবে।
আচ্ছা,
যেই রেওয়াজটা আপনাদের হজ করতে গেলে করতে হয় ওনাকে, সেই রেওয়াজগুলো মেনেই করতে হবে, চুল কেটে ফেলতে হবে, সেই সাদা পোশাক পরে যেতে হবে, এবং পাসপোর্টটা করতে গেলেও তখন প্রবলেম হয়। তারপরও যাচ্ছে, বাংলাদেশ থেকে বেশ কয়েকজন হজ করেছে, এবং তারা
কেন
হজ করেছে, তাদের মনে হয়েছে যে তাদের জীবনের কিছু পরিবর্তন দরকার বা পরিবর্তন চলে আসছে, তাদের এই লাইফ থেকে সেটেল হয়ে ধর্মের পথে যাওয়া দরকার, যাতে করে তাদের থেকে আমরা যারা জুনিয়র আছি তারা যাতে কিছু শিখতে পারি।
আচ্ছা আচ্ছা, অনেক বিষয় আপনার কাছ থেকে আমি শুনতে পাচ্ছি, জানতে পাচ্ছি, আশা করি লিসেনাররাও কিন্তু জানতে পারছেন। আরেকটা বিষয় একটু জানি যে আপনাদের তো বিভিন্ন মনে হয় যেরকম আমাদের যেরকম উৎসব থাকে, আমি একান্তই জানি না বলে আপনার কাছে প্রশ্নটা করলাম, বিভিন্ন উৎসব যেরকম আমাদের হয় বছরে, যেরকম আমাদের দুটো খুব বড় উৎসব হয়, আপনাদের কি এরকম কোন উৎসব হয়?
না, স্পেশালি বাংলাদেশের মধ্যে হিজাদের আপনাদের যেরকম ঈদ, দুটো ঈদ আমরা মেনটেন করি, আমরা মানি, আর যারা আমাদের হিজাদের মধ্যে হিন্দু আছে তারা পুজোটা মানে। আর স্পেশালি কিছু নাই, স্পেশালি কিছু নাই বলতে, যদি আমরা কোনো জলসা টলসা করি হিজাদের বাড়িতে, আনন্দ উৎসব করি, সেটা অন্য কথা, যে কেউ করতে পারে চাইলে জলসা। যেমন পুরান ঢাকায় দয়াগঞ্জে বছরে দুটো জলসা হয়, 31st নাইট একটা জলসা হয় আর 16 ডিসেম্বর একটা জলসা হয়।
আচ্ছা, কি হয় সেখানে?
সেখানে সব হিজারা, পুরান ঢাকার যত হিজারা আছে সব সবাই নতুন নতুন কাপড় পরে, যার যত বাহারি গয়না আছে, যত সাদা আছে, সব সেজে সবাই নাচ গান করে। এবং এই লাস্ট প্রোগ্রামটাতে মমতা জাপ আসছিলেন, বাংলাদেশের যে প্রখ্যাত সঙ্গীত শিল্পী মমতা জাপ, এবং এমপি উনি আসছিলেন, উনি খুবই খুশি হয়েছেন, এবং উনি বলছে যে পরে যত রকম এরকম প্রোগ্রাম হবে উনি আমাদেরকে সাহায্য করবেন, সাহায্য করবেন বলতে নিরাপত্তার জন্য, আর্থিক ভাবে সাহায্য করবেন, সহায়তা করবেন, এবং প্রত্যেকটা প্রোগ্রামে এরকম আসবেন।
আচ্ছা আচ্ছা, এই যে আপনি বিভিন্ন প্রেম ভালোবাসার কথা একটু আগেই বলছিলেন, যে এরকম আপনাদের মধ্যে কি এরকম কোন মানে আপনাদের আপনাদের মধ্যে নিজেদের মধ্যে কি এরকম প্রেম ভালোবাসা, বা আমরা যেমন প্রতিবেদনে শুনছিলাম বিয়ের কথা, এরকম কি আসলে হয় কিনা?
যদি এই কথা বলতে হয় লিসেনাররা, সরি যদি আমি মানে কোন রকম শ্রুতিকটু হয়ে থাকে, শুনতে খারাপ লাগে, একটা পিপাসুরীর যৌনতা আছে, যদি যৌনতার কথা বলে থাকি আমি, তা আমি তো মানুষ, আমার শরীরে আবেগ আছে, আমার শরীরে অনুভূতি আছে, স্পর্শ হলে কেমন লাগে সেটা আমি বুঝতে পারি, তো সেটা যদি বুঝতে পারি আমার মধ্যে অন্য কিছু আশা করা যায় বা অন্য কিছু হতে পারে, অন্য কিছু চাইতে পারে আমার মনটা বা আমার শরীরটা, যদিও জানি আমি অপারগ, আমি কখনো মা হতে পারবো না, আমি কখনো বাবা হতে পারবো না, তারপরেও মানুষের মনের জায়গাটা তো একেবারে অন্যরকম, আমাদের মনে ভালোবাসা আছে, আমাদের মনে থাকে একটা একটা একদম কর্নারে থাকে যে সবকিছু পরে আমি যদি ঘর করতে পারতাম, আমার যদি ভালোবাসার মানুষটা আমার কাছে আসতো, আমি যদি তার জন্য ভালো একটা রান্না করতে পারতাম, তার সাথে ভালো একটা সময় কাটাতে পারতাম, অবশ্যই আসতে, কেন থাকবে না?
মানে মনের কোণে যে হাহাকারটুকু, সেই হাহাকারটুকু অবশ্যই কেঁদে ওঠে, এবং যখন কেঁদে ওঠে, আমি আরেকটা প্রশ্ন, যে অধিকাংশ হিজরারা মানে যারা হিজরা আছেন তাদেরকে একটা একটা বিষয় দেখা যায় যে মানে মেয়ে সাজতেই তারা খুব বেশি কমফোর্টেবল ফিল করেন।
আমি এটা সাক্ষাৎকারের শুরুতেই বলেছি, আমি আমার চিন্তায় চেতনায় মেয়ে ছিল, তা মেয়ে সাজবো না কেন?
আচ্ছা, এটা কি অধিকাংশতেই?
হ্যাঁ, তাছাড়া তো কোনো উপায় নাই, কেন?
আচ্ছা,
এই যে ইমব্যালেন্সটা জন্ম থেকে, ইমব্যালেন্সটা আসে, আমি প্রথম থেকে নিজেকে মেয়ে হিসেবে সাজতে পছন্দ করি।
আচ্ছা, মানে শুধুমাত্র আপনার কথা না, আমি সবার কথাই
বলছি, ওভারঅল পুরো কমিউনিটি এরকম, এই ভারতীয় উপমহাদেশে, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান, সব জায়গায় যতগুলো কান্ট্রিতে হিজড়ারা আছে তাদের প্রত্যেকেরই এই জিনিসটা থেকে শুরু হয়, ছোটবেলা থেকে তারা মেয়ে সাজতে পছন্দ করে।
আচ্ছা আচ্ছা, দেখা গেল যে এরকম মেয়ে সাজা, এবং অনেক সময় দেখা যায় যে তাদের মধ্যে অটোমেটিক একটা বিভিন্ন যে আকার অঙ্গ ভঙ্গি দেখা যায় যে অটোমেটিক নাকি তাদের মধ্যে এরকম একটা ব্যাপার চলে আসে,
গ্রো করে।
এই ব্যাপারটা আসলে কেমন গ্রো করে? মানে
এটা হচ্ছে গিয়ে কিছু কিছু অঙ্গ ভঙ্গি চলে আসে, সত্যি কথা, এটা কমিউনিটির মধ্যে থাকতে থাকতে না চাইলেও চলে আসে, পাবলিকের সাথে যখন কথা বলতে যায় বা নিজের কমিউনিটির মধ্যে যখন কথা বলতে একটু হাত পা নাচিয়ে একটু একটু অন্যরকম, স্বাভাবিক না এটা, আমাদের কমিউনিটির জন্য অবশ্যই স্বাভাবিক বলবো আমি, স্বাভাবিক সমাজের জন্য, মূল সত্য ধারা সমাজের জন্য এটা স্বাভাবিক না, ওরকম অঙ্গ ভঙ্গি চলেই আসে।
আচ্ছা ভাই, এই যে আমরা আপনি যেরকম একটু আগে বলছিলেন যে তালাশ, জনপ্রিয় অনুসন্ধানমূলক অনুষ্ঠান, সেই তালাশের কথা বলছিলেন, সেখানে কিন্তু হিজড়াদের নিয়ে একটি অনুষ্ঠান হয়েছিল, এবং সেখানে দেখানো হয়েছিল যে ইচ্ছা করে হিজরা হয়। এবং আজকে আপনাকে যেহেতু আমরা খুব কাছ থেকেই পেয়েছি, আপনার কাছ থেকে এই বিষয়টা একটু জানতে চাবো যে
আসলে তালাশ টিম কিসের উপর ভিত্তি করে যে মানে ডকুমেন্টেশনটা করেছে আমি ঠিক জানি না। তালাশ টিম আমার সাথে যোগাযোগ করেনি, আমার পরিচিত অনেকের সাথে তালাশ টিম যোগাযোগ করার চেষ্টা করেছে। তবে তালাশ টিমকে আমার এখানে এই ক্ষেত্রে এইখানে বসে বলবো, তালাশকে না, যে কোনো মিডিয়া বা যে কোনো ইলেকট্রনিক হোক, প্রিন্ট মিডিয়া হোক, যে কোনো মিডিয়া যদি কোনো বিষয়ের উপরে কাজ করতে চায় তাকে স্বচ্ছভাবে লম্বা একটা সময় নিয়ে কাজ করতে হবে। হুট করে চাইলাম একটা কিছু প্রচার করে দিলাম, গোপনে যে ক্যামেরা কলমের মাথার মধ্যে ক্যামেরা নিয়ে গোপনে ভিডিও করলাম সেটা প্রকাশ করে দিলাম। আমাদের কাছে জানতে চাক, আমরা পুরো পুরো ব্যাপারটা খুলে বলি, একটা কমিউনিটিতে একটা সমাজে বিভিন্ন ধরনের লোক বসবাস করে, সেখানে বারো বনিতা আছে, চোর আছে, ভালো আছে, হাজি আছে, পাজি আছে, ডোম, কুলি, ম্যাথর, মুচি, চামার সবাই আছে, সবাই সবার প্রফেশনে সসমহিমায় উদ্ভাসিত। হিজাদের মধ্যে যে কিছু হয় না তাও না, হয়, তবে হ্যাঁ সেটা জানতে হবে। হুট করে কেউ আমাকে বললো সেটা আমি আমার মতো করে প্রকাশ করে ফেললাম আমার চ্যানেলের কার্তির জন্য, কোনো প্রয়োজন নাই, আসেন আমরা সবাই একসাথে বসি।
এই ব্যাপারটা আসলে কতটুকু সত্য, পাঁচ ভাগ হলেও এটা কি হয় কিনা?
অনেক সময় হয় না, যে মিথ্যে কথা বলবো না, হয়।
কেন, এটা টাকার লোভে
হতে পারে, সোর্স অফ ইনকাম এটা হতে পারে।
আচ্ছা আচ্ছা, এরকম তো আরো আপনার কাছ থেকে এরকম বিষয়গুলো আমি জানছিলাম, হয়তোবা আমাদের সময় প্রায় শেষের দিকে চলে আসছে বলে এই প্রশ্নগুলো আমি আপনাকে টুকটাক করে ফেলছিলাম। আমি কিন্তু আপনার কাছে সেই টপিকে আমরা একটু চলে যেতে চাই। আপনি কিন্তু দুটো ঘটনা কিন্তু অলরেডি আমাদেরকে বলেছেন, এরকম আর কোনো আপনার জীবনে ঘটেছে কিনা, আর এরকম কোন আরো কোন ঘটনা ঘটেছে কিনা, যে যেমনটা আপনি বললেন যে টাকা উঠাতে গেলেন মাছের পানিটা আপনার গায়ে
প্রচুর নিয়ম কানুন মেনে অনেক ঘুরে 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 তারপরে যেতে হয় এটা টেস্ট করার জন্য বা ডাক্তার দেখানোর জন্য। সো ভাবলাম পপুলার যেহেতু এই ব্যাপারে স্পেশালিস্ট একজন আছেন, ওনার কাছে আমি ওভার ফোনে সিরিয়াল নিলাম। সিরিয়াল নেওয়ার পরে তো উনি আমাকে ডেট দিলেন, সময় দিলেন, দেওয়ার পরে গেলাম। তো উনি ওনার কাছে যাওয়ার আগে ওনার অ্যাসিস্ট্যান্টের কাছে যেতে হয় কথা বলার জন্য। তো আমার সাথে আমার এক বান্ধবী ছিলেন, ওনার নাম হচ্ছে কথা। তো আমরা দুজন যাওয়ার পরে অ্যাসিস্ট্যান্ট আমাকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতেছেন, প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে ফিমেল রিলেটেড। উনি আমাকে ফিমেল মনে করে ফিমেল রিলেটেড কিছু, ফিমেলদের ফিটনেস রিলেটেড কিছু প্রশ্ন করছিলেন। তো আমি ওনাকে প্রশ্ন, আমি আমি একটু মানে হেজিটেটেড হচ্ছিলাম প্রশ্নগুলো শুনে। তখন কথা বলতেছিল কি ডাক্তার সাহেব তো বোঝেন নাই, ওরা আসলে এই জিনিসগুলো হয় না, এই জিনিসগুলো হবে না। বলে কেন হবে না, কারণ উনি তো মহিলা। তখন ডাক্তার বলতেছে মহিলা, কথা বলতেছে না
মানে অ্যাসিস্ট্যান্ট
ডক্টর। তো কথা বলতেছে কি না উনি তো মহিলা না, উনি তো হিজড়া। ওই ডক্টরটা দেখতে একটু মৌলানাদের মতো ছিলেন, বড় দাঁড়ি ছিলেন, মাথা টুপি ছিলেন, উনি মানে জুব্বা টাইপের কিছু একটা পরা ছিলেন। তো উনি মানে কারেন্টের শক দিলে যেরকম হয় ওরকম উঠে দাঁড়াইছে চেয়ার থেকে। হ্যাঁ কি ব্যাপার, আপনাদের এখানে আসতে দিচ্ছে কে? হিজাদের জন্য তো এই পপুলারের কোনো ডাক্তার নাই, হিজাদের জন্য ডাক্তার হচ্ছে ওই কলাবাগান বা ওই গ্রিন রোডের ডাক্তার আছে, ওইখানে যান আপনি, এখানে আপনাদের জন্য কোনো ট্রিটমেন্টের ব্যবস্থা নাই। তখন আমি কথার দিকে তাকায় বললাম, কথা পা, এখানেই হিজাদের জন্য কোনো ট্রিটমেন্ট নাই, আমি হিজাতে, আমার জন্য এখানে কোনো ট্রিটমেন্ট নাই।
আচ্ছা,
শুধুমাত্র হাইপোথাইরয়েডের রোগ কি হিজাদেরই হয়? ছেলে মেয়ে পুরুষ নারী পুরুষ শিশু যে কারোরই হতে পারে। সো তখন আমি ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব মানে না আমি কোনো কথা শুনবো না, এখানে আপনার কোনো ট্রিটমেন্ট হবে না, আপনি এখান থেকে চলে যান। আমি তখন আর কোনো কিছু করি নাই, যে হিজাদের মতো চিৎকার চাচামেচি হয়েছে কিচ্ছু করি নাই। আমি করলে হয়তো অনেক কিছু করতে পারতাম, আমার পাঁচটা গুরু বোনকে রাখতে পারতাম, গুরু ভাইকে রাখতে পারতাম, যে দেখো এরা ট্রিটমেন্ট দিচ্ছে না বা কেন দেবে না। আমি ওরকম কোনো কিছু করি না, আমি চুপচাপ আমার মান সম্মান নিয়ে, উনি যখন বুঝতে পারছে যে ট্রিটমেন্ট হবে না আমাকে বলে দিছে, আমি আর কিছু বলি না, আমি আমার মতো করে চলে আসছি।
আসলে বাস্তবতা কিন্তু এটাই বলে যে যতটুকু আমরা চলতে ফিরতে যতটুকু আমরা দেখি কিংবা জানি যে এমনই কিন্তু ঘটে, আপনি যেমনটা বলছিলেন। এখানেই হয়তোবা আমার মনে হয় যে আমাদের সেই ব্যর্থতা কিংবা আমি বলতে চাই যে আমাদের যে কার্পণ্যতা এই জায়গাটুকুতেই হয়তোবা কিছু কিছু ক্ষেত্রে আমরা নিজেরা দায়ী, কিছু কিছু ক্ষেত্রে আপনারা দায়ী। আপনারা কেন দায়ী সেই কথাগুলো বললাম আপনাদের, যে আপনারা আসলে কেন দেয়। অনেকাংশে আপনারা হয়তোবা কখনো কখনো আপনাদের মধ্যে হয়তোবা কোটি কয়েক কিছু অংশও হয়তো বা হতে পারে, কিন্তু মারমুখী তারা, হয়তোবা তাদেরকে মারমুখী আমরা বিভিন্ন চলতে ফিরতে তাদেরকে দেখি বলেই তাদের প্রতি আমাদের আসলে সেই জায়গাটুকু আমাদের তেমন হয়ে গেছে যে তারা হয়তোবা মারমুখী, কিংবা তারা একটু অন্যরকম আমাদের মতো না, তারা ভালো করে কথা বলতে পারে না, তাদের সঙ্গে কথা বললেই তারা একটু অন্যরকম ভাবে কথা বলে, হয়তোবা আমাদের চিন্তা চেতনা জায়গাগুলো ঠিক এমনই হয়ে গিয়েছে। কিন্তু আজকে আপনি এসেছেন আমাদেরকে খুব কষ্ট করে আমাদেরকে বলছেন অনেক রাত পর্যন্ত, এবং অনেকটা সাহস নিয়ে আপনি আমাদের মাঝে এসেছেন, আপনাকে আসলে আমরা ধন্যবাদ দিতে আমরা কার্পণ্যতা করব না কখনোই। আপনার কাছে আরো একটু যদি আমাদেরকে আপনার সেই সেই জীবনের কথা আরেকটু যদি বলতেন, সেই চাকরি জীবন, আপনি চাকরির একদম শেষের দিকে আসছিলেন,
চাকরি জীবনটা হচ্ছে গিয়ে অনেক ট্রেনিং পেলাম অফিস থেকে, বিভিন্ন ধরনের ট্রেনিং, জীবন দক্ষতার উপরে ট্রেনিং, বিকল্প জীবনধারার উপরে ট্রেনিং পেয়েছি, প্রশিক্ষণ পেয়েছি, মানবাধিকার বিষয়ে প্রশিক্ষণ পেয়েছি, বিভিন্ন কাউন্সিলিং বিষয়ে প্রশিক্ষণ পেয়েছি। আমি আসলে লাকি, আমার পরিবার থেকে লাকি, আমার টিচারদের কাছ থেকে, স্কুলে পড়তে যে টিচারদের কাছ থেকে লাকি, অনেক কিছু শিখেছি, অনেক কিছু পেয়েছি, অনেক ভালোবাসা পেয়েছি, ভালো একটা নাচ স্কুলে নাচ শিখেছি। তারপরে যেটা, আমার কলিগরাও খুব ভালো ছিলেন, ছোটবেলার বন্ধুদের মধ্যে যাদের কথা না বললেই না, এখন আমি তাদের কথা বলবো, টিচারদের কথা বলেছি, আমার সাথে নাচ করতে সুমি নামে আমার একটা বান্ধবী ছিল, তার কথা আমি কৃতজ্ঞতা ভরে স্মরণ করছি, ওর সাথে আমার খুব ভালো সময় কেটেছে ছোটবেলায়, আমার খুব ভালো একটা বান্ধবী ছিল। তারপরে বড় হয়ে পেয়েছি আমি আরো কিছু বন্ধু পেয়েছি, কিছু আত্মীয় স্বজন পেয়েছি যারা আমাকে ভীষণ সাপোর্ট করেছে, বন্ধু শুধু বললে ভুল হবে। আর বর্তমানে যে কলিগরা আছেন তার মধ্যে কান্তাপা ছিলেন, রয়্যাল ছিলেন, বিরাজ ভাই ছিলেন, আমার যে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে সালে ভাই ছিলেন, আর বর্তমানে আরেকটা আমার বস আছেন, উনি হচ্ছে ডক্টর শরীফুল ইসলাম খান ববি, ওনাকেও স্যালিউট করতে হয়, উনি আমাদের নিয়ে কাজ করছেন লম্বা একটা সময় ধরে। চাকরি জীবনে, চাকরি করতে করতে এখন যেটা করছি, আমার নিজস্ব একটা প্রতিষ্ঠান হয়েছে, আমার প্রতিষ্ঠানটার নাম সাদা কালো লিসল্যান্ড, যারা শুনছেন তারা আমার জন্য দোয়া করবেন, আমি যাতে প্রতিষ্ঠানটাকে ভালোভাবে চালিয়ে নিয়ে যেতে পারি। আর আমি শেষ করছি না, তারপর লিসেনারদের কাছে আমার একটা অনুরোধ যে আপনারা সবাই প্রত্যেকেই শিক্ষিত এবং প্রত্যেকেই স্বশিক্ষায় মহিমান্বিত হয়ে দেশের বড় বড় জায়গায় যাবেন, কেউ হয়তো এমপি হবেন, কেউ বড় ইঞ্জিনিয়ার হবেন, কেউ ডাক্তার হবেন, আপনাদের কাছে আমার করজোড়ে নিবেদন, আপনারা আমাদেরকে আর দূরে সরিয়ে রাখবেন না, আমাদের কাছে টেনে নেন, দেখেন আমাদের মধ্যে যথেষ্ট প্রতিভা আছে, আমরা অন্য কিছু চাচ্ছি না, আমরা জজ ব্যারিস্টার হতে চাই না, আমরা মন্ত্রী মিনিস্টার হতে চাই না, আমরা চাই আমাদের যে প্রতিভাটুকু আছে, যেমন আমাদের মধ্যে কেউ নাচতে পারে খুব ভালো, আমাদের মধ্যে কেউ খুব ভালো গান গাইতে পারে, আমাদের মধ্যে অনেকে আছে যারা খুব ভালো রান্না করতে পারে, আমরা যে যে কাজটাতে পারদর্শী আমাদের প্রত্যেকে সেই সেই জায়গা থেকে আমাদেরকে সাহায্য করেন, দেখবেন আমরা স্বশ মহিমায় উদ্ভাসিত হয়ে উঠব, এই সমাজের জন্য কিছু করতে পারবো, এই দেশের জন্য কিছু করতে পারবো। আর আমি যেটা করছি, আমার আমার প্রতিষ্ঠান সাদা কালো প্রতিষ্ঠানের নাম, আমার প্রতিষ্ঠান যেটা করছে সেটা হচ্ছে গিয়ে আমিনবাজার সাভার এলাকা যেখান থেকে শুরু হয়েছে এবং মানিকগঞ্জ ডিস্ট্রিক্ট যেখানে শুরু শেষ হয়েছে এবং এদিকে চন্দ্রা, গাজীপুরের চন্দ্রা যেখানে শেষ হয়েছে, ওইখানে ওইখান পর্যন্ত যতগুলো হিজড়া বাংলাদেশে আছে ওই এলাকাতে থাকে ততক্ষণ পর্যন্ত ওই এলাকার যতগুলো হিজড়া আছেন তাদের সবাইকে আমরা নেটওয়ার্কিং এর আওতায় এনেছি, তাদের এইচআইভি এইডস সম্পর্কে জ্ঞান দিচ্ছি, তাদেরকে বলছি কিভাবে এইডস হয়, কিভাবে এইচআইভি ছড়ায়, কিভাবে ছড়ায় না, এবং তাদের যদি কারো নিজে থেকে স্বেচ্ছায় এইচআইভি পরীক্ষা করতে চায় তাদেরকে আমরা পরীক্ষা করার জন্য সাহায্য করছি, কারো যদি যক্ষা হয়, টিবি হয়, তাদেরকে আমরা চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাচ্ছি, কারো যদি এরকম হয় যে সে পারিবারিকভাবে খুব চাপের মুখে আছে, তার কাউন্সিলিং প্রয়োজন, সামাজিকভাবে চাপের মুখে আছে, তার কাউন্সিলিং প্রয়োজন, তাকে আমরা কাউন্সিলিং সেবা দিচ্ছি। দাতা সংস্থাগুলো আমাদেরকে খুব বেশি কিছু দিচ্ছে না, এই নেটওয়ার্কিংটুকু করতে পেরে আমি নিজেকে গর্বিত মনে করছি। এবং আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে বয়স্ক হিজড়া যারা 40 উপরে আছেন তাদের শারীরিক কিছু প্রতিবন্ধকতা তৈরি হয়, কারো ইউরেথাল ক্যানেলে প্রবলেম হয়, কারো ব্লাড সুগার হয়ে যায়, ব্লাড প্রেশার হয়, কারো সুগার হয়ে যায়, হিজড়ারা খুব বেশি মুভ করতে চায় না, হিজড়া বলে অবহেলিত হয়, অবজ্ঞার শিকার হয়, অপবাদ বৈষম্যের শিকার হয়, তারা হাসপাতালে যেতে চায় না, ডাক্তার কাছে যেতে চায় না, ডাক্তাররা খুব ভালো করে তাদের দেখতে চায় না, নর্মাল একটা পাবলিককে যেমন ডাক্তার প্রেশারটা মাপে সুন্দর করে দেখে, আমাদের হিজড়াদের ওইভাবে দেখে না। আমার ইচ্ছে আছে ভবিষ্যতে 40 উপরে যে হিজড়াগুলো আছে তাদেরকে নিয়ে এই স্বাস্থ্যসেবাটাকে এনশিওর করার জন্য বাংলাদেশে কাজ করব। হতে পারে লোকাল যারা দাতা সংস্থা আছে বা লোকাল ব্যক্তিগতভাবে যদি কেউ সাহায্য করতে চায় আমাকে করতে পারে, আমি আমার ইচ্ছে আছে আমার যারা অগ্রজ আছে তাদের জন্য কিছু করার। আমার এই প্রতিষ্ঠানের মাধ্যমে।
মানে আপনি যেভাবে এগিয়ে এসেছেন, আমরা মনে হয় একজনকে ফোনে পেয়েছি, সুমি, ওনাকে হয়তো ফোনে পেয়েছি সরাসরি। সুমি আপনি কি, হ্যালো সুমি আপনি কি শুনতে পাচ্ছেন? আমি সামি বলছিলাম ঢাকা এফএম থেকে। আমার মনে হয় সনি কে মনে হয় মুহূর্তে পেয়েছি। সনি, এটা কি সনি? আমার মনে হয় যে আমাদের একটু টেকনিক্যাল একটু প্রবলেম হয়েছে এই মুহূর্তে, আমি বুঝতে পারছিলাম যে আচ্ছা আমরা যে টপিকে ছিলাম, আমার মনে হয় টেকনিক্যাল একটু প্রবলেম হয়েছে। আমরা যে টপিকে ছিলাম যে আপনি আপনার যে ইচ্ছা যে আপনি করতে চান, যে বিষয়গুলো আপনি বিভিন্নভাবে আপনি বলছিলেন, যে এই যে আপনি তো হয়তো বা আপনি এগিয়ে এসেছেন কাজ করার জন্য, হিজড়াদের নিয়ে এগিয়ে এসেছেন শিক্ষিত করার জন্য, হয়তোবা আজকে আপনি পড়াশোনা করেছেন বলে হয়তোবা এত সুন্দর গোছানো একটি কথা বলতে পারছেন, আমাদের সঙ্গে কমিউনিকেট করতে পারছেন, আপনার কমিউনিটি যারা আছেন তাদেরকে রিপ্রেজেন্ট করতে পারছেন। কিন্তু এর বাইরে তো আসলে অসংখ্য জন রয়েছেন যারা শিক্ষা থেকে বঞ্চিত। সবার আগে আমি শিক্ষাকেই বলবো, কারণ আসলে যদি তার শিক্ষাটা থাকতো অন্তত তারা আমাদের সঙ্গে ভালো করে কথাটা চালিয়ে নিতে পারতেন। এই মুহূর্তে মনে হয় আমরা একজনকে ফোনে পেয়েছি, আমরা কি সুমি, হ্যালো সুমি আপনি কি শুনতে পাচ্ছেন? ঢাকা এফএম থেকে আমি সামি বলছিলাম, এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন অনন্যা বণিক, আপনি সরাসরি লাইভে আছেন, আপনি কিছু বলতে চান?
আমরা একসাথে স্কুলে পড়াশোনা করছি, একসাথে ছিলাম, ওকে এখন বেস্ট অফ লাক
সুমি। থ্যাংক ইউ সুমি, ভালো আছিস তাই না? সুমি দোয়া করিস আমার জন্য, আমি যাতে কাজ করতে পারি সুন্দর করে দেশের জন্য সমাজের জন্য। তোরাও ভালো থাক, ধন্যবাদ সুমি আমার সাথে থাকার জন্য।
অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে সুমি ছিলেন, সুমি মনে হয় এখনো আমাদের সঙ্গে আছেন। আপনার কাছে একটি প্রশ্ন, যে আপনার একজন ফ্রেন্ড যিনি হয়তোবা এখন যিনি কমন জেন্ডার উনি এই হিসাবে আছেন, আপনি আসলে জিনিসটা কিভাবে দেখেন এই জিনিসটা? আমার মনে হয় আমাদের ফোনটি কেটে গিয়েছে এই মুহূর্তে। আচ্ছা সুমিকে অসংখ্য ধন্যবাদ, রাত প্রায় এখন অনেক রাত, প্রায় 1:30 মতো এই মুহূর্তে বাজছে, এবং এত রাতে একজনকে আসলে কন্টাক্টে আনা, অসংখ্য ধন্যবাদ সুমিকে। আমরা আসলে অনন্য আমরা যে টপিকটাতে ছিলাম যে মুহূর্তে আপনি যেটা করতে যাচ্ছেন, কিন্তু এই যে তাদেরকে আপনার কি মনে হয় যারা আমাদের মধ্যে আছেন তাদেরকে, আপনাদের মধ্যে যারা আছেন হিজড়া, ওনাদেরকে কি আসলে সবার আগে কি মনে হয় যে এডুকেশনটা কি দেওয়ার সর্বপ্রথম সবচেয়ে বেশি জরুরি?
আসলে এডুকেশনটা তো অবশ্যই জরুরি প্রত্যেকটা মানুষের জন্য, আমি আমাকে আমার জীবন দিয়ে উপলব্ধি করেছি, কিন্তু যাদের জীবনটা চলে এসেছে এই পর্যায়ে, যারা এডুকেশনের বাইরে চলে গেছেন, আমরা চেষ্টা করেছিলাম, আমি যখন সুস্থ জীবনে চাকরি করতাম লালানটির অফিসে, তখন আমার আমার নিজস্ব উদ্যোগে আমার নিজস্ব টাকায়, তখন আমার অনেক ওই সময় আমি অনেক টাকা বেতন পেতাম, মানে তখন শুরুর লাইফে, তখন আমি যখন ছোট ছিলাম, আমার নিজের টাকা দিয়ে তাদেরকে খাতা পেন্সিল কিনে দিয়ে, যারা স্বাক্ষর করতে পারতো না নর্মালি, তাদেরকে স্বাক্ষর করানো শিখিয়েছি।
আচ্ছা,
এবং তারা অনেকে এখন ব্যাংকে অ্যাকাউন্ট করেছে, তাদের নিজেদের নাম স্বাক্ষর করে তার টাকা তুলতে পারে, টাকা জমা দিতে পারে। শুরুটা ছিল এরকম, তবে যেটা হয় কি আমাদের মধ্যে এই আগ্রহটা অনেক কম, আগ্রহটা কম কম হয়ে যাওয়ার কারণে,
আচ্ছা
কম হয়ে যাওয়ার কারণে ওই রকম করে কেউ শিখতে চায় না, শিখতে চায় না বলেই আমরা আর ওই জায়গাটাতে উদ্যোগ নিচ্ছি না, আমরা এখন স্বাস্থ্যসেবার দিকে বেশি যাচ্ছি।
আচ্ছা, আমার মনে হয় আপনার আরো একজন বন্ধু এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন, আমার সনি এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন। সনি আপনি কি শুনতে পাচ্ছেন? আমি সামি বলছিলাম ঢাকা এফএম থেকে, এই মুহূর্তে আপনি আমাদের সঙ্গে সরাসরি লাইভে আছেন, আমাদের সঙ্গে অনন্যা বণিক উনি আছেন, আজকে উনি এই প্ল্যাটফর্মে এসেছেন, ঢাকা এফএম এ উনি এসেছেন, আজকে উনি কথা বলছেন, আপনার কেমন লাগছে আপনার একজন বন্ধু এই মুহূর্তে?
অ্যাকচুয়ালি উনি আমার ছোটবেলা থেকে বন্ধু, ওনার সাথে আমাকে রিলেশন আছে, আমি ওনার ভাগ্নি, তো বসে বসে শুনছি।
আচ্ছা,
আমি এমএসসি ফাইনাল দিচ্ছি, কালকে আমার প্র্যাকটিক্যাল।
কেমন দেখেন আমরা আসলে সমাজের প্রেক্ষাপটে আমাদের যিনি আজকে যিনি অতিথি ওনাকে হয়তো বা অনেকটা আনকোরা কিংবা সমাজের একটি অংশে ওনাদেরকে রেখে দেওয়া হয় এবং অনেকটা অবহেলিত, আপনি আপনি আপনার একজন পরিবারের একজন আপনার আসলে কতটুকু সাফার করেন এই ব্যাপারটা?
আমি আমার মামাকে সব দিক থেকে সব জায়গায় সাপোর্ট করি, কারণ সবাই তো তাদের অবস্থাটা আসলে বোঝে না, তাদের দুঃখ কষ্ট আনন্দ বেদনা, মানে আমরা যারা পাশে থাকি তারাই কেবল মানে অনেকটা সময় কাছাকাছি থাকতে পারি, বুঝতে পারি, তাদেরকে জানতে পারি।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এই কারণে কি আপনাদেরকে কখনো কটুক্তি কিংবা কারো কোনো কথা কি আপনাদের শুনতে হয়েছে যে তোমার মামা একজন এরকম, এই কারণে কি কখনো আপনার নিজের মধ্যে খুব বেশি খারাপ লেগেছে যে আমার মামা কেন এমন হলো? এই ব্যাপারগুলো
কটুক্তি শোনার মধ্যে আসলে ওনার সাথে যখন আমি একসাথে যাই তখন আমার সেরকম মনে হয় না যে কটুক্তি শুনেছি, বাট অনেকে ওনাকে চেনে জানে, রাস্তা দিয়ে গেলে দেখা যায় যে ডাকে কথা বলে, তো তারা দেখা যায় যে আমাদের আশেপাশে সমাজের ওরা খুব বড় স্থানে এখন আছে বর্তমানে, তাদের স্থান তো ভালোই লাগে।
আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলুন।
আমার মধ্যে কোনো বিরূপ প্রতিক্রিয়া হয় না, কারণ সবাই তো একরকম হতে পারে না, আর আমার মামা এখন যে পর্যায়ে আছে আসলে সবাই তো যেতে পারে না, ওনার কষ্ট এতটা সহ্য করা, আমরা ফ্যামিলির মানুষ ছাড়া বলতে পারবে না যে আসলে উনি কতটা কষ্ট করে এই পজিশনে বর্তমান।
আচ্ছা আচ্ছা, এটা তো একটা টপিক বললেন যে একজন পরিবারের একজন সদস্য হিসেবে, আপনি কি আমাদের একটু বলতে পারেন যে আপনি আপনি তো সরাসরি একজন ওনার পরিবারের একজন মেম্বার, কতটুকু আসলে সাফার করতে হয় এই ব্যাপারগুলো যখন একজন পরিবারের একজন সদস্য যখন ভিন্ন একটা গোত্রের নাম লিখান, কতটুকু আসলে আপনাদেরকে সেই সাফারটুকু করতে হয়, এই ব্যাপারটা আপনার কাছ থেকে জানতে চাই। আরেকটা বিষয় যে আপনার আসলে পরিবারের একজন সরাসরি একজন সদস্য হিসেবে বলবেন, সবাইকে আসলে একটি দৃষ্টিকোণ থেকে আসলে কিভাবে ওনাদেরকে দেখা উচিত, এবং ওনাদেরকে অনেকে হয়তোবা খারাপ কটুক্তি করেন, আপনাদের কাছে কতটুকু খারাপ লাগে এই বিষয়ে, এই বিষয়গুলো যদি আমাদের একটু বলেন।
আসলে যারা কটুক্তি করে তারা আসলে না বুঝেই করে, তো এসব বিষয় যখন দেখি বা ফিল করি তখন অবশ্যই খারাপ লাগে, অনেক খারাপ লাগে।
আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে সরাসরি আমি একটু অনন্যা বনি কোনাকে কথা বলে দিতে চাই, আপনি কি সরাসরি একটু কথা বলবেন?
হ্যালো সনি।
হ্যাঁ মামা।
থ্যাংক ইউ, এত রাত পর্যন্ত জেগে আছিস, তোর কালকে পরীক্ষা।
হ্যাঁ,
এখন আপনার কথা শোনার জন্য আমি এতক্ষণ শুনি নাই, তো এক ঘন্টা আমার জন্য আশীর্বাদ করিস।
হ্যাঁ, আই লাভ ইউ।
থ্যাংক ইউ, সেম টু ইউ, ভালো থাক। হ্যাঁ
আমাদের সঙ্গে সনি এই মুহূর্তে যুক্ত হয়েছিলেন, যিনি অনন্যা বণিক ওনার ভাগ্নি, উনি আসলে শেয়ার করছিলেন, এবং আমার মনে হয় আমি যদিও আপনি জাস্ট 30 সেকেন্ডের একটি কথা বললেন, আমি কিন্তু সেটা খুব খুব এনজয় করলাম। আমরা আবার একটু টপিকে একটু চলে যাই, যে আপনি যেমনটা বলছিলেন একদম শেষের দিকে।
হ্যাঁ, যেটা হচ্ছে আমি আপনি পড়ালেখার কথা বলছিলেন, প্রত্যেকটা একটা বিল্ডিং তৈরি করার আগে গাঁথুনিটা প্রয়োজন, প্রত্যেকটা মানুষের জীবনে শিক্ষাটা হচ্ছে তার সবচেয়ে বড় গাঁথুনি। যেহেতু এই বয়সে চলে আসছে অনেকে বাড়িঘর ছেড়ে এবং টাকা পয়সা কামানো শুরু করে দিচ্ছে, তখন তারা পড়ালেখাটা করতে চায় না, তবে অবশ্যই পড়ালেখার পড়ালেখার দিকটা গুরুত্ব সহকারে চিন্তা করা উচিত। আর আমি যদি নতুন করে সুযোগ পাই আমাদের সমাজের পড়ালেখার বিষয়ে ওদের সাহায্য করার জন্য, আমি অবশ্যই করব এবং নিজের মতো করেই করব।
আচ্ছা আচ্ছা, একদম আমরা মোটামুটি মনে হয় একদম প্রোগ্রামের একটু শেষের দিকে আছে আর কি এই মুহূর্তে প্ল্যাটফর্মে, আপনাকে একটু বিষয়গুলো জানতে চাই যে হয়তো আমাদের জানার সেই সীমাবদ্ধতার সেই জায়গা থেকে আসলে কেন আপনারা করেন, যে এরকম দেখা গেল যে বিভিন্ন জায়গায় বিভিন্ন আড়ত থেকে টাকা নেওয়া হচ্ছে, আপনি যেমনটা বলছিলেন যে চালের দাম বাড়লো, এই দাম বাড়লো, সে কিন্তু যে জায়গাটাতে হয়তো বা আমি বা আমার মতো কেউ চাচ্ছে না, কিন্তু আপনারা কেন চাচ্ছেন? আপনারাও তো একটা কাজ করতে পারতেন, একটা কর্মসংস্থান করতে পারতেন, কিছু একটা করতে পারতেন, কেন মানুষের কাছ থেকে চাইতে হবে, কারণ আপনাদের তো অন্য কোনো শারীরিক কোনো সমস্যা নেই, তাহলে কেন আসলে এই বিষয়টা হয়?
আমার জন্ম হয়েছে 1975 সনে, আমি প্রথম থেকে শুরু করেছিলাম, আবার শুরু থেকে শুরু করতে হচ্ছে। তো ওই সময়টা থেকে শুরু করে শুধুমাত্র অত্যাচারের শুরুটা হয়েছে পরিবার থেকে, ভাইদের কাছ থেকে, তারপর বন্ধুদের কাছ থেকে, স্কুলের সহপাঠীদের কাছ থেকে, কখনো কখনো টিচারদের কাছ থেকে। আমি হয়তো টিচারদের কাছ থেকে কোন রকম অবজ্ঞা বা অবহেলা পাইনি, আমি লাকি, বাট বন্ধু ভাই পরিবার সমাজ সবার কাছ থেকে অবজ্ঞা অবহেলা অপবাদ বৈষম্য শিকার হতে হতে একটা মানুষ যখন ঘর থেকে একান্তে আপনজন রক্তের বন্ধনগুলো ছিঁড়ে বেরিয়ে আসে, তখন তার মধ্যে হতাশা ছাড়ার কিছুই থাকে না। তখন সে অপরাধে জড়িয়ে যায়, তখন সে জড়িয়ে যায় অনৈতিক কর্মকাণ্ডে, তার মধ্যে তার তার প্রতিভাগুলো বিকাশ করতে দেয়া হয় না, প্রতিভাগুলোকে দুমড়ে মুচড়ে দেয়া হয়। তখন সে বেরিয়ে এসে একটা কমিউনিটিতে বাস করে, সে কমিউনিটির পাঁচজন যেভাবে অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড করে উনিও তাই করে। আমি সারা জীবন ধরে কিছু পাচ্ছি না, আজকে আমার একটা জিনিস খুব প্রয়োজন, আমাকে দেয়া হচ্ছে না, আমাকে দেয়া হবে না, তখন আমি কি করবো? বাধ্য হয়ে ছিনিয়ে আনার চেষ্টা করবো। একটা চোর যখন চুরি করে, সে চুরি করে কেন? চুরি করে, তার ঘরে মা থাকে, তার ঘরে বউ থাকে, তার ঘরে বাচ্চা থাকে, তার করার মতো কিছুই থাকে না, তাকে দক্ষ হতে দেয়া হয়নি, তাকে দক্ষ করে গড়ে তোলা হয়নি। আমি হিজড়া, আমি অনন্যা, বাংলাদেশের ডিপ্লোমা, নাচের উপরে ডিপ্লোমা করেছি, 11 বছর ধরে নাচ শিখেছি আমি, আমি নতুন কুড়ির মতো জায়গায় প্রতিযোগিতামূলক ভাবে নাচ করে এসেছি, আমি বাংলাদেশের বিভিন্ন চ্যানেলে গেছি, তারা আমাকে টকশোতে ব্যবহার করেছে তাদের চ্যানেলের কার্তির জন্য, আমাকে নাচের কোনো প্রোগ্রাম দেয়নি। আমি তাদেরকে বলেছি আপনারা আমাকে নাচ দেখেন, অডিশন দেন, বাংলাদেশে যারা প্রফেশনাল নৃত্যশিল্পী আছে তাদের সাথে আমাকে কম্পিটিশন করান, আমি যদি ভালো করি আমাকে নেবেন, অত নেবেন না। তারা সে সুযোগটা কখনো করে দেয়নি। তা আজকে আমি অনন্য কোনো কারণে যদি এগ্রেসিভ হয়ে কারো কাছ থেকে ছিনিয়ে কোনো কিছু আনতে যাই, সেটাকে খুব বেশি অন্যায় হবে আর অপরাধের হবে? বাংলাদেশ সরকার আমাদেরকে স্বীকৃতি দিয়েছে তৃতীয় লিঙ্গের, সেটা এখনো পর্যন্ত কাগজে কলমে আটকে আছে, পার্লামেন্টে এখন মন্ত্রী পরিষদে এখনো গৃহীত হয়নি বিলটা, ততক্ষণ পর্যন্ত বিলটা গৃহীত হবে না সংসদে, ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না বাংলাদেশে স্বীকৃতি পেয়েছি। আমাদের স্বীকৃতি হয়নি সরকারিভাবে, দেখেন ল্যাকিংস গুলা, এখন পর্যন্ত স্বীকৃতি হয়নি। তার পরবর্তী ভাবনা কি হবে আমরা জানি না, আমাদের পুরনো যারা ছিলেন তারা অনেকেই মারা যাচ্ছেন, মারা গেছেন, আমরা আমাদেরও বয়স বাড়ছে। হিজড়াদের দক্ষতা বৃদ্ধি ও মূল স্রোতে সম্পৃক্ত করণে শক্তিশালী পদক্ষেপ নেওয়া প্রয়োজন। আমরা এখন অনেক দক্ষ, যেমন আমি বললাম আমি নাচতে পারি, কেউ ভালো গাইতে পারে, কেউ ভালো রান্না করতে পারে, আমাদের মধ্যে এমনও হিজড়া আছে আমাকে নাইট গার্ডের চাকরি দিয়ে আমি নাইট গার্ড কিরি করবো, আমরা বিশ্বস্ত, আমরা অন্যের জানমালের নিরাপত্তা দিতে পারি। আমাদের সামনে যদি কোনো মেয়েকে উত্তপ্ত করা হয়, যেটাকে ইফটিজিং বলে স্বাভাবিক সমাজে, আমরা প্রোটেস্ট করার চেষ্টা করি, যেটা একটা পুরুষ করে না, আমরা করি, চেষ্টা করি। তো আমাদের এত যোগ্যতা থাকা সত্ত্বেও আমাদেরকে আমাদের দক্ষতা বৃদ্ধি করে আমাদেরকে মূল স্রোত ধারায় ফিরিয়ে না যায় না? অবশ্যই যায়। যদি আমাদেরকে মূল স্রোত ধারায় ফিরিয়ে আনতে পারেন, তাহলে সমাজ থেকে এই জিনিসগুলো চিরতরে বিলীন হয়ে যাবে। যদিও আলাদিনের চেরাগ আমাদের হাতে নেই, আমরা একদিনই সবকিছু জাদুর মতো করে পরিবর্তন করতে পারবো না। আপনাকে যদি বলা হয় এই মুহূর্তে বাংলাদেশে সমস্ত রকম দুর্নীতি দূর করে দেবেন, আপনি কি পারবেন? তারপর হচ্ছে সরকারি প্রশিক্ষণ ও সত্যিকার অর্থে বাস্তবায়ন। সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, সমাজ কল্যাণ মন্ত্রণালয় ইদানিং কিছু পদক্ষেপ নিচ্ছে, বাংলাদেশ সরকারের কিছু টাকা আমাদের জন্য বরাদ্দ হচ্ছে কিছু প্রশিক্ষণ, কিন্তু সরকারি অর্থে বাস্তবায়ন কোনো কিছু হচ্ছে না। কিছু ডকুমেন্টেশন হচ্ছে, লোক দেখানো কিছু ছবি তোলা হচ্ছে, কিছু প্রমাণ দেখাচ্ছে, বাট আসলে যে আমাদের জীবনের জন্য কতটা বাস্তবায়ন প্রয়োজন সেটা হচ্ছে না। হিজড়াদের উচ্চ ঝুঁকিপূর্ণ আচরণ ও বর্তমান কার্যক্রম, আমি এ ব্যাপারে বলতে চাই। হিজড়ারা এইচআইভি সেক্টরে কথা বলতে গেলে বিভিন্ন সেমিনারে আমরা শুনি, বিভিন্ন সেমিনারে আমি যাই, আমাকে শুনতে হয় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর মধ্যে হিজড়াদের একটা গ্রুপ আছে এইচআইভির জন্য, হিজড়ারা ঝুঁকিপূর্ণ, ফিমেল সেক্স ওয়ার্কাররা ঝুঁকিপূর্ণ, ট্রাক ড্রাইভাররা ঝুঁকিপূর্ণ, আরো বেশ কিছু কম্পোনেন্ট আছে, যারা ইঞ্জেক্টিং ড্রাগ ইউজার তারাও ঝুঁকিপূর্ণ। আমার কথা হচ্ছে হিজড়ারা ঝুঁকিপূর্ণ কেন? হিজড়ারা তো কোথাও মিট করে না, হিজড়াদের কাছে যারা আসে তারা হচ্ছে হিজড়াদের ক্লায়েন্ট, তারা হচ্ছে সমাজের তথাকথিত মূল স্রোত ধরার পুরুষ, তারা হিজড়াদেরকে ইনফেক্টেড করছে, তারা ঘরের বউকে ইনফেক্টেড করছে, দোষটা হচ্ছে পুরুষদের। সচেতনতা বৃদ্ধি করতে হবে হিজড়াদের এবং পুরুষদের, এবং এই উচ্চ ঝুঁকিপূর্ণ আচরণ তখনই করা প্রয়োজন যখন আমাদের এই ঝুঁকিপূর্ণ জীবন সম্পর্কে বোঝানো হবে পুরোপুরি। আর হিজড়াদের গ্রহণযোগ্যতা বাড়ানোর জন্য সমাজের ভূমিকা হচ্ছে সবচেয়ে বেশি। আপনাকে যদি বিগত 15 বছরের একটা হিসাব দেওয়া হয়, পরিসংখ্যান দিয়ে আমি, বাংলাদেশে এই 15 বছরে যতগুলো ব্যাংক ডাকাতি হয়েছে তার মধ্যে কয়টা ব্যাংক ডাকাতি হিজড়ারা করেছে? কোন প্রমাণ কি দিতে পারবেন যে একটা ব্যাংক ডাকাতি তো হিজড়ারা যুক্ত ছিল বা হিজড়াদের সম্পৃক্ততা আছে? বাংলাদেশে গত 15 বছরে কতগুলা ধর্ষণ, কতগুলা খুন, কতগুলা গুম হয়েছে, তার মধ্যে একটা হিজড়ার সম্পৃক্ততার প্রমাণ আপনারা দিতে পারবেন? আমরা বাজার থেকে পচা আলু, পচা বেগুন, পচা মাছ তুলে বাড়িতে গুরুত্বকে দিচ্ছি, আমাদের কোনো দুঃখ নয় বাজারের বেটার আমাদেরকে বাজেভাবে ট্রিট করছে, শরীরে বিভিন্ন জায়গায় বিভিন্ন সুযোগে তারা হাত দিচ্ছে, আমাদের কোনো দুঃখ নাই। আমাদের দুঃখ হচ্ছে আমাদেরকে বাজারে যেতে হবে কেন, আমাদেরকে সমাজের মূলস্রোত ধারা ফিরিয়ে আনার জন্য আমাদের জন্য কিছু করেন, দেখেন আমরা করতে পারি কিনা। প্রথমে আমাদের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করেন, যদি প্ল্যাটফর্ম আমার না দাঁড়ায় এসে, যদি প্ল্যাটফর্মটা খালি পড়ে থাকে, তখন আপনি আমাকে ডেকে বলবেন, অন্যান্য তোমরা তো প্ল্যাটফর্মটা আসছো না, পাঁচজন এসে দেখাও, দশজন এসে দেখাও, ফার্স্ট একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেখান সেখানে কতগুলা লোক এসে দাঁড়ায়। কেউ চায় না ভাই বাজারে যে টাকা তুলতে, ভোরের বেলা ঘুম নষ্ট করতে, রাতের বেলা ঘুম নষ্ট করতে, নিজের কামায়ের টাকা গুরুকে দিতে, কে চায়? স্যাটেলাইট যুগ এটা, অনেক ক্ষেত্রে ফেসবুকে ফ্রেন্ডশিপ করে, ফেসবুকে তার অ্যাকাউন্ট আছে, ইমেইল চালায়, ফেসবুক চ্যাট করে, নেটে বিভিন্ন ছেলেদের সাথে বা মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করে। যুগের হাওয়া আমাদের গায়ে লেগেছে ভাই, পরিবর্তনের হাওয়া আমাদের গায়ে লেগেছে, তবে সেই পরিবর্তনটা বাস্তবায়ন করতে হবে। শুধুমাত্র আঙুল তুলে বলবেন ওই যে অনন্যা যাচ্ছে, হিজরা যাচ্ছে, শুধু আমাকে কেন বলেন ভাই? আমি যদি আরেকটু করে বলি, সরি লিসনার, ব্রোথেল হচ্ছে গিয়ে একটা জায়গা, একটা ডাস্টবিনে মানুষ কি ফেলে, ময়লা ফেলে না? তো ডাস্টবিনকে তো ঘরের সামনে নিয়ে আসে না, নিয়ে আসে বাড়ির বাইরে রাখে। ডাস্টবিনে কি ফেলে? ময়লা ফেলে। ডাস্টবিন তো ময়লা ফেলার জায়গা, তো ময়লা ফেলতে তো আমাকে ডাস্টবিনের কাছেই যেতে হয়, দোষ কি ডাস্টবিনে না দোষ আমার? তাহলে ময়লা না ফেলে আমরা ময়লা ঘরের ভিতরে রেখে দিই, শুধু ডাস্টবিনকে দোষ দেবেন? সমাজে ময়লা যেমন হয় ডাস্টবিনের জন্ম হয়, এবং ডাস্টবিন ময়লা ফেলানোর জন্য তৈরি হয়। আবার কোথাও কোথাও কোনো কোনো পুরান ঢাকা এলাকায় দেখেছি ওই ডাস্টবিনকে তারা ফুলের বাগানের মতো করে ফেলছে। পরিবর্তন হয়, সমাজকে পরিবর্তন করতে হবে। আমি আবার বলবো লিসনারদের, আপনাদের মধ্যে থেকে কেউ না কেউ সমাজের বিভিন্ন জায়গায় যাবেন, আমরা দোয়া করি, আমাদের হিজরতের পক্ষ থেকে দোয়া করি। আমরা যখন বাচ্চা নাচাতে যাই পাড়ায় পাড়ায়, তখন আমরা দোয়া করি বাচ্চাটাকে কোলে নিয়ে, আশীর্বাদ করে তার মাথায় তেল দিয়ে বলি যে আল্লাহ আমার কোলে তো কেউ নাই, এইটা যার বাচ্চাই হোক না কেন, ও যেন বিদ্বান হয়, ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, কামাই করে বাবা মাকে খাওয়ায়। আমরা দোয়া করি এখানে যারা শুনছেন তারা শিক্ষিত, তারা সমাজের প্রত্যেকটা উন্নয়ন জায়গায় উন্নতি করে বসবে, কাজ করবে। প্রত্যেকে আমাদের জন্য ভাববেন একটু, আমাদের অবজ্ঞার চোখে না দেখে, আমাদের অবহেলার চোখে না দেখে আমাদের দিকে সাহায্যের হাত বাড়ান, করুণা চাই না, সহযোগিতার হাত বাড়িয়ে দেন। দেখেন আমরা কোথাও না কোথাও সমাজের দৃষ্টান্তমূলক কাজ করব, ঘৃণিত কোনো কাজ আমরা করব না। প্রতিদিন সমাজে কত ধরনের রাহাজানি হচ্ছে, খুন হচ্ছে, ইফটিজিং হচ্ছে। সেদিন একটা মেয়ে মারা গেল ইফটিজিং এর জন্য। আপনারা বলতে পারবেন বাংলাদেশে একটা লোক একটা হিজড়ার জন্য মারা গেছে, কিন্তু আপনাদের বাংলা আমাদের দেশে অনেক পুরুষের জন্য অনেক হিজড়া আত্মহত্যা করেছে, এবং প্রত্যেকটা হিজড়া তার শেষ স্টেজ হচ্ছে সে আত্মহত্যা করতে চায়। আমাদের হিজড়াদের মধ্যে সারা পৃথিবীতে যে জরিপ চালানো হয়েছে, WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা যে জরিপ চালিয়েছে, এখানে মনস্তাত্ত্বিক যে ব্যাপারটা প্রকাশ পেয়েছে, সেখানে প্রত্যেকটা হিজড়া তার জীবনে একবার করে হলে আত্মহত্যার চেষ্টা করেছে। কেন করে? প্রতারণার কারণে। এত বেশি প্রতারিত হয় হিজড়া, এত বেশি প্রতারিত হয় তখন সে আর পথ খুঁজে পায় না। আমাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেন, আমরা আপনাদের জন্য কিছু করার চেষ্টা করবো, সমাজটাকে সুন্দর করার চেষ্টা করবো। আমরা এত বেশি খারাপ না ভাইয়া, আমরা এত বেশি খারাপ না, আমরাও পারি সমাজটাকে সুন্দর করে গড়ে তোলার জন্য সাহায্য করতে, সমাজের কারিগরি করতে। দেখেন না একবার হাত বাড়িয়ে আমাদের দিকে, আমরা কিছু করতে পারি কিনা।
মানে আপনার কথাগুলো যখন আমি শুনছিলাম, আসলে এই কথাগুলো হয়তো বা কখনো আপনি যদি একদম সামনাসামনি বা কাছে যদি না থাকতেন, হয়তো বা এই কথাগুলো আমরা কখনো শুনতে পেতাম না বা এতটা কাছ থেকে আসলে ফিল করতে পারতাম না। আমার মনে হয় যারা আমাদের লিসেনার আছেন তারাও হয়তো বা আপনি এসেছেন বলেই হয়তো বা আমরা এই কথাগুলো শুনতে পেরেছি। আমি কিছু নাম হয়তো বা এই মুহূর্তে পড়তেই চাই এবং একটি কৃতজ্ঞতা এবং প্রকাশ করতেই চাই যে দৈনিক অর্থনীতি প্রতিদিন তারা আমাদের পার্টনার হয়েছে এবং তারা প্রতিনিয়ত আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আমি সুজ্জামান ভাইকে বিশেষ করে অনেক ধন্যবাদ দিতে চাই। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সালাম আমাদের সঙ্গে আছেন এবং উনি আজকের প্রোগ্রামটা ওনার খুবই ভালো লাগছে, উনি আমাদেরকে জানিয়েছেন, আমাদেরকে SMS করেছেন আমি দেখতে পাচ্ছি ওনার নাম আমির, উনি বলতে চাচ্ছেন যে উনি আপনার সঙ্গে কথা বলতে চান, ওনার নাম্বারটা উনি দিয়েছেন, আমরা চেষ্টা করব সে সময়ে। তন্ময় ফার্মগেট থেকে উনি বলতে চাইছেন যে সুন্দর একটি এপিসোড, উনি সুন্দরই বলেছেন এপিসোডটাকে, অনেক ধন্যবাদ তন্ময় এত রাত জেগে আমাদের প্রোগ্রামটি শোনার জন্য। আমি পার্বন, উনি আমাদের এসএমএস করেছেন, ওনার প্রোগ্রামটি অসংখ্য ভালো লাগছে, মানে এই যে অসংখ্য এসএমএস এবং অসংখ্য আমরা লাইক পাচ্ছি ফেসবুকে এবং অসংখ্য কমেন্ট এই মুহূর্তে, এবং এই আজকে এই পুরো আয়োজনটা কিন্তু আপনার জন্য, এবং আমি কালকে যখন আমরা এই পোস্টটি করি যে আপনি আসছেন আমাদের প্রোগ্রামে, আমাদের কিন্তু একটি ধারণা ছিল যে আসলে কি হবে প্রোগ্রামে, আপনি আসলে কি বলবেন টপিকগুলো, পুরো একটা ধারণা এবং আমরা একটা দোলাচলে কিন্তু ছিলাম। আমরা আপনাদের সঙ্গে জানতে চাই কিন্তু যে বিষয়গুলো হয় যে অনেকে হয়তোবা বলতে চান না, কিংবা আমরা তাদের সঙ্গে সেইভাবে কন্ট্যাক্টটা করতে পারি না, সেই জায়গা থেকে আজকে আপনি আমাদের মধ্যে এসেছেন, অসংখ্য ধন্যবাদ। এই যে আমি আপনার বিষয়ে একটা জানতে চাই যে আপনি কি ভোটার আইডি কার্ড করেছেন?
জি হ্যাঁ করেছি।
সেখানে আপনার কি
নারী?
কেন
কিছু করার ছিল না, তখন কোনো কোটা ছিল না, কোটা এখনো হয়নি, এখন যে কোটাটা হয়েছে সেটা হচ্ছে বাংলাদেশ সরকার ভোটের আগে যে জিনিসটা করেছেন, একটা অ্যানাউন্স করেছেন, তৃতীয় লিঙ্গে স্বীকৃতি দেওয়া হলো, বাট উনি কাগজে কলমে সেটার কোনো কিছু করে নাই। মানে প্রতারণা বললাম না ভাইয়া, প্রত্যেকটা জায়গায় প্রতারিত হচ্ছে আমরা, প্রত্যেকটা জায়গায়।
আচ্ছা আপনি কি ভোট দিয়েছেন এখন পর্যন্ত?
হ্যাঁ দুইবার ভোট দিয়েছি।
আচ্ছা তো আপনার কাছে কি এই যে আপনি ভোটও দিচ্ছেন, আপনার কি জন্ম নিবন্ধন কার্ডও আছে?
হ্যাঁ
পাসপোর্ট আছে?
পাসপোর্ট আছে। আমি বিভিন্ন ইউরোপও গেছি, আমি জার্মানিতে গেছি। একটু বলি লিসনারদের যে অনেক কিছুর পরেও বাংলাদেশে হিজাব বিউটি কন্টেস্ট হয়েছিল, কম্পিটিশন হয়েছিল, সেখানে আমি ফার্স্ট রানার আপ হয়েছি, এবং সেই সুবাদেই বাংলাদেশ থেকে আমরা দুজন, আমি ইভান আহমেদ কথা, আমরা দুজন জার্মানিতে যাওয়ার সুযোগ পেয়েছিলাম। এখানে একটা এক্সাম্পল না দিয়ে নেই না, যেখানে বাংলাদেশের লোকজন আমাকে আমাদেরকে আঙুল তুলিয়ে দেখায় হিজরা, আমরা এগ্রেসিভ, আমরা আক্রমণাত্মক, আমরা অশ্লীল, আমরা এইচআইভির জন্য ঝুঁকিপূর্ণ, সেখানে জার্মানির মতো জায়গার সরকার এবং বিশিষ্ট কিছু নাট্যকর্মী আমাদেরকে এখান থেকে সমস্ত খরচ দিয়ে ওদের তরফ থেকে সমস্ত খরচ দিয়ে আমাদেরকে জার্মানিতে নিয়ে গেছে, এবং আমরা এখানে পারফরমেন্স করে 6টা শো করেছি জার্মানিতে, এবং আমরা প্যারিসে গেছি, নেদারল্যান্ডে গেছি, বেলজিয়ামে গেছি, আমরা সামনে পরবর্তীতে 2015 আবার যাব। সো পাসপোর্ট করেছি, আমি এশিয়াতে ইউরোপে বিভিন্ন দেশে ভ্রমণ করার সুযোগ পেয়েছি, লাকিলি এটা ভাগ্য বলতে হবে আমার, আমি সৌভাগ্যের অধিকারী বাংলাদেশের তরফ থেকে। আর এটাও বলতে চাই যে দেখেন উন্নত বিশ্বের মানুষজন, তাদের চিন্তা চেতনা কত উন্নত, তারা আমাদের প্রতিভাটাকে তুলে ধরেছে, তারা আমাদের নেগেটিভ দিকগুলো নিয়ে কোনো কথা বলেনি, তারা বলেছে আলো যেমন আছে আলোর পরবর্তীতে অন্ধকারও আছে, প্রত্যেকটা মানুষের জীবনে ভালো আছে মন্দ আছে, মন্দের কথাটা নয়তো থেকেই গেল বাইরে, ভালোটা নিয়ে আমরা আলোচনা করি, তারা আমাদেরকে ভালোগুলো নিয়ে, আমাদের এই বাংলাদেশের হিজড়াদের যে হিজড়াগিরি, গান বাজানো, ঢোল বাজানো, টাকা তোলা, বাচ্চা নাচানো, এই এই জিনিসগুলাই ওই জার্মানিতে ফুটিয়ে তুলেছে আমাদেরকে দিয়ে, এবং তারা ভীষণ হ্যাপি, তাদের ওইখানে মিডিয়াগুলো খুব বড় কভার পেজ করেছে, বিভিন্ন ইলেকট্রিক মিডিয়া আমাদের সাথে আমাদের সাক্ষাৎকার নিয়েছে, এবং তারা ভীষণ হ্যাপি আমাদের সাথে কাজ করতে পেরে।
আচ্ছা মানে আপনার জীবনে কি এরকম বাচ্চা নাচানো, আপনি যেমনটা বলছিলেন ঘটনা ঘটেছে?
অনেক সুন্দর আমার জীবনে ঘটনা আছে, এবং যেটা মজার বিষয়, এক ভদ্রলোক স্বইচ্ছা প্রণোদিত হয়ে এই আমার লাইফের উপরে বেশ কিছু ডকুমেন্টারি করেছে, এবং তার মধ্যে একটা ডকুমেন্টারিতে এরকম ছিল যে আমি বাচ্চা নাচাচ্ছি, এবং বাচ্চাটাকে যখন খুব মনের আনন্দে উপর দিকে তুলে, মানে উপর দিকে তুলে নিয়ে মজা করছিলাম, ওই দৃশ্যটা সে স্লো মোশনে নিয়েছে, এবং আমার মধ্যে একটা হতাশা, একটা না পাওয়া ছিল যে আমার যদি এরকম একটা বেবি থাকতো, আমার নিজের একটা বেবি থাকতো,
মানে
আসলে আমার বেবি তো হবে না, তাই আমার বাসায় বা আমার বাসার আশেপাশে যদি নতুন বাচ্চা বা ছোট যতটুকু বাচ্চা আছে, আমার ঘর আমার বিছানা তাদের জন্য একদম ফ্রি, আমার ফ্রিজের মধ্যে কিছু চকলেট থাকে প্যাকেট করা বাচ্চাদের জন্য, আমি যখনই সুযোগ পাদেরকে ডাকি আসো বাসায় বসো চকলেট খাও, আমার বিছানাতে যদি কেউ হিসু করে আমার বিরক্ত লাগে না, মনে হয় আমার বেবিটা যদি আমার থাকতো, আমার ভীষণ ইচ্ছে করে আমার বেবি হবে, স্কুলে নিয়ে যাব, ওর রেজাল্ট খুব ভালো হবে, টিচারদের সাথে নেগোসিয়েশন করব, কেন ভালো হলো না কেন খারাপ হলো, আসলে স্বপ্ন সবসময় স্বপ্নের দিকে যায়। সরি লিসনার,
আমি কথাগুলো শুনছিলাম, আমরা আসলে অনেকটা আবেগপ্রবণ জলবে, আমার মনে হয় কিছু এসএমএস এবং ফেসবুক প্যানেলটা মনে হয় একটু দেখা
যায়। আমি কিছু বলতে চাই আসলে, এতক্ষণ আমরা মুগ্ধ হয়ে শুনছিলাম, এবং ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে যারা সাপোর্ট দিয়ে এত তো কথা বলছেন, স্পেশালি সাপোর্ট দিচ্ছেন অনন্য ভৌমিককে, অনন্য অনেক অনেক কথা বলেছে আপনাদের সঙ্গে, এবং আপনারা সেটা শুনছিলেন সাদেক সামি এতক্ষণ তার একটা দারুণ ইন্টারভিউ করে ফেলেছেন, আমরা অনেক কিছু এর মধ্যে দিয়ে জানতে পেরেছি। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যারা রয়েছেন, রিঙ্কু তালুকদার। এরপরে রিঙ্কু বলেছেন যে সত্যি তোমাদেরকে আমরা মূল্য দিতে পারিনি, আমাদেরকে ক্ষমা করে দিও। নীল আকাশ আমাদের সঙ্গে রাসেল রানা কথা বলতেছেন, ফোন নাম্বারটি পাঠিয়েছেন। এরপর দেখতে পাচ্ছি মাহমুদুল হাসান, তিনি লিখেছেন ধন্যবাদ অনন্যাকে আজকে আসবার জন্য। বকুল তিনি লিখেছেন শুনে তার খুবই ভালো লাগছে। এরপরে দেখতে পাচ্ছি আমাদেরকে আমাদেরকে লিখছেন শাহিন ঢাকা থেকে, শুভ রয় লিখেছেন। এরপরে পাপিয়া সুলতানা ফাল্গুনি, খুব ভালো লাগলো এতগুলি কথা শুনে। সাদেক সামি আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ। আচ্ছা তামিম তিনি লিখেছেন কান্নার শব্দ শুনে খুবই খারাপ লাগছে, প্লিজ কাঁদবেন না, আমার পক্ষ থেকে আমি সারা জীবন সম্মান করে যাব। কি বলবেন অনন্যা, এত চমৎকার চমৎকার কমেন্ট এবং শ্রদ্ধা ভরে সবাই কথা বলছেন।
ধন্যবাদ আপনাদের সবাইকে, অশেষ ধন্যবাদ প্রথমত আমাদের সাথে থাকার জন্য, অশেষ ধন্যবাদ ঢাকা FM 90.4 কে আমাকে আজকে এরকম একটা ইম্পর্টেন্ট অনুষ্ঠানে ডাকার জন্য। আমি কতগুলো বন্ধু পেয়েছি আজকে, কে বলে আমাদের কেউ নেই, আমাদের অনেকেই আছে কিন্তু আমরা জানি না। আজকে এই যে আপনারা আমাদের সাথে যারা আছেন FM এই মুহূর্তে, যারা আমাদের সাথে আছেন, তারা নিশ্চয়ই কালকে তাদের ক্লাসে যে তারা কালকে তাদের বন্ধুদের বলবেন যে অনন্যার সাথে আমাদের বন্ধুত্ব হয়েছে। আমি চাই এরকম যোগাযোগটা আমাদের সবার সাথে সবার বেড়ে যাক,
এবং অনন্যার কাছ থেকে আমরা এগুলো শুনেছি।
হ্যাঁ, এবং অনন্যা এই ধরনের কথাগুলো বলেছে আমাদের সাথে শেয়ার করেছে।
আমি একটু আপনার যেটা একটু আগে বলছিলেন, আপনি বিউটি কন্টেস্ট যেটা ছিল ট্রান্সজেন্ডার যারা তাদেরকে নিয়ে জার্মানিতে, সেই এক্সপিরিয়েন্স যদি শেয়ার করতেন, সেটা কত সালের কথা?
বিউটি কন্টেস্ট কমিশন বাংলাদেশে হয়েছে 2011-তে।
আচ্ছা আচ্ছা।
এবং এই জার্মান কালচার সেন্টারে সেটা হয়েছিল, জার্মানিদের একটা ইম্প্যাক্ট এখানে ছিল, এবং ওরা স্বেচ্ছাপ্রণোদিত হয়ে পরবর্তীতে আরেকটা কম্পিটিশন আয়োজন করে, যেখানে আমি আর কথা দুজনেই প্রথম এবং দ্বিতীয় স্থান অধিকার করি। তাদের সেকেন্ড পার্টের প্রোগ্রামটা ছিল জার্মানিতে, জার্মানির কোলনে ছিল সেই প্রোগ্রামটা, এবং তারা পরবর্তীতে আরেকটা প্রোগ্রাম করবে ড্রেসডেনে। 6টা প্রোগ্রাম করেছি আমরা কোলনে, 2015-তে যাবো আমরা স্পেনে, এবং হচ্ছে জার্মানিতে আবার।
সম্প্রতি ইন্ডিয়াতে একটা টেলিভিশনের নিউজ প্রেজেন্টার হিসেবে একজন বৃহন্দলাকে নিয়োগ দেওয়া হয়েছে, আপনি ব্যাপারটা জানেন কিনা?
আমি জানি, এবং এর আগেও পাকিস্তান একজন ছিলেন, এবং আমি যখন যতবার যতগুলো চ্যানেলে টক শো করতে গেছি, প্রত্যেকটা প্রোডিউসারকে আমি বলেছি যে আমি নিশ্চয়ই খুব খারাপ বলতে পারি না, আমি আমি যতটুকু বলতে পারি, আমাকে যদি আরেকটু স্কিল করা হয় এই ব্যাপারটার উপরে।
না, সে বিষয়ে আমি আমি আপনার সঙ্গে একমত যে আপনি সত্যি সেটা ভালো করবেন। আমার মনে হয়
আমার ইচ্ছে আছে যদি এরকম কোথাও সুযোগ পাই, আমি সঞ্চালকের কাজ করব, আমার ভীষণ ইচ্ছে আছে।
আচ্ছা,
নিজের যোগ্যতাকে প্রমাণ করার জন্য, অন্য কোনো কিছু না।
না না, আমার বিশ্বাস আপনি সেটা পারবেন। পদ্মিনী প্রকাশ তার নাম, যার বয়স 31, তিনি ইন্ডিয়ার প্রথম উভলিঙ্গ একজন নিউজ প্রেজেন্টার, যিনি কাজ করছেন লোটাস চ্যানেল, লোটাস নিউজ চ্যানেলে। সো এটা সবার জন্য একটা উৎসাহের ব্যাপার। অবশ্যই আমাদের সবার পক্ষ থেকে তার জন্য থাকছে, এবং আমরা আশা করব আপনিও হয়তোবা কোনো না কোনো একদিন এরকম কোন কাজের সঙ্গে জড়িয়ে যাবেন, এবং আমি যথেষ্ট আশাবাদী আপনাকে নিয়ে যে আপনি পারবেন সেটা।
ধন্যবাদ।
আমাদের সঙ্গে যারা রয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আসলে ধন্যবাদ দিয়ে আর ছোট করব না, এত রাত জেগে রয়েছেন, অনন্যার কথাগুলি শুনছিলেন। অনন্য, এতদিন এই পর্যন্ত আপনার লাইফে আমরা অনেক কিছু শুনলাম, এবার একেবারে ক্যাজুয়াল একটা প্রশ্ন করি, আপনার শখ কি? আমি আমি দেখতে পাচ্ছি আপনার গান শুনতে খুব ভালো লাগে, নাচতে তো ভালো লাগে আমরা শুনেছি, এর বাইরে আর কি করতে ইচ্ছে করে?
প্রথমত ভ্রমণ করতে আমার ভীষণ ভালো লাগে,
ঘুরে বেড়াতে ইচ্ছে করে,
ঘুরে বেড়াতে ভীষণ ইচ্ছে করে, এবং এটা আমি ভীষণ পছন্দ করি, ছবি তুলতে ভালো লাগে। আর অনেক কিছুর পরে আমি যাকে খুব বেশি পছন্দ করি, তার সাথে আমার সময় কাটাতে ভীষণ ভালো লাগে।
আচ্ছা আচ্ছা, কোথায় কোথায় ঘুরতে যেতে ভালো লাগে?
আমি প্রায়ই ছোটবেলায় ইন্ডিয়া ভালো লাগতো না, বাট এখন যখন আমি বড় হয়েছি ইন্ডিয়ার বিভিন্ন স্টেট আমি ঘুরছি, ঘুরতে ভালো লাগে আমার।
ইন্ডিয়া তো আসলে ঘুরতে
অনেক জায়গা আছে,
অনেক জায়গা আসলে,
আর আমার তো অত টাকা পয়সা নেই, আমি হুট করে ইউরোপে যেতে পারি না, চাইলে আমি ইউরোপের বিশেষ বিশেষ সুইজারল্যান্ড আমার ভীষণ ভালো লাগে, ইচ্ছে আছে এরপরে সুইজারল্যান্ডে যাব। আর যদি ভাগ্য আর একটু ভালো হয়, হয়তো আমার আমেরিকা যাওয়ার ইচ্ছা আছে।
আচ্ছা, আপনি ফেসবুক ব্যবহার করেন?
জি হ্যাঁ।
বন্ধুদের সঙ্গে সময় দেন কি? মানে
অফিসের পর যতটুকু সময় পাই চেষ্টা করি সময়
ফেসবুকে তাদের সঙ্গে যুক্ত হতে। আর সিনেমা দেখতে পছন্দ করেন?
না, সিনেমা দেখতে পছন্দ করি না।
কেন?
কেন মানে আমার জীবনটা তো একটা সিনেমা, সিনেমাতে থাকে কি ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স থাকে কিছু প্রেম, সোশ্যাল টানাপোড়েন, সামাজিক টানাপোড়েন থাকে, পরিবারের দ্বন্দ্ব থাকে,
এর বাইরেও তো অনেক কিছু থাকে, যেমন
থ্রিলার টাইপের কিছু থাকে, কমেডি থাকে, কমেডি ছবিগুলো ভালো লাগে আমার কাছে, অ্যাডভেঞ্চারগুলো ভালো লাগে।
রাইট, এই যে এটাই আমি জানতে চাইছিলাম যে সাধারণত যে যেই জনরার ছবিগুলো আমরা সচরাচর দেখে থাকি, যেমন ড্রামা, রোমান্স, এইগুলি খুব একটা আপনার পছন্দ করে না? আপনি ওয়ার, থ্রিলার, তারপর অ্যাডভেঞ্চার, কমেডি
ভীষণ পছন্দ করি। আর আমার যে কথাটা বলেন, আমার ইচ্ছে কি ভবিষ্যতে, আমি আবার বলতে চাই, চল্লিশের উপরে যে হিজড়া বাংলাদেশে আছেন, অবহেলিত ভাবে জীবনযাপন করছেন, খুব অসুস্থ হয়ে আছেন, তাদের সেবার মানটাকে ঠিক করার জন্য এবং সেবা নিশ্চিত করার জন্য কাজ করব আমি।
অবশ্যই আমরা চেষ্টা করবো আপনার পাশে দাঁড়াতে, এবং আমাদের মধ্যে করে অনেকে আগ্রহ দেখাবেন এই কাজের সঙ্গে, আপনার সঙ্গে সাপোর্ট দিতে।
ধন্যবাদ।
আরো কিছু প্রশ্ন করতে ইচ্ছে করছে, জানি সময় একেবারে শেষের দিকে, আর মাত্র 10 মিনিট আমাদের হাতে সময়। কার গান সবচেয়ে ভালো লাগে? যেহেতু রেডিওতে এসছেন, রেডিওতে সারাদিন গান বাজে, গান নিয়ে একটু প্রশ্ন করি, কার গান খুব বেশি পছন্দ আপনার?
দেশে হচ্ছে গিয়ে সুবীরনন্দের গান ভালো লাগে, সাবিনা ইসমিনের গান ভালো লাগে, সম্প্রতি মমতা জাপার গানও খুব ভালো লাগে।
আচ্ছা আচ্ছা,
উনি খুব মাটির সুরে গান গায়। আর হচ্ছে গিয়ে দেশের বাইরে হচ্ছে আশা ভোসলের গান ভীষণ পছন্দ করি।
আচ্ছা আচ্ছা, আমি দুঃখিত, আপনি আশা ভোসলে একটা গানের রিকোয়েস্ট করেছিলেন, এই মুহূর্তে আমাদের আজকে প্লেলিস্টে গানটি নেই, তবে আমরা আরো কিছু গানের রিকোয়েস্ট আপনার কাছ থেকে পেয়েছি, অবশ্যই আমরা চেষ্টা করবো সেগুলি প্লে করতে। ঠিক আছে, আর
আমার মনে হচ্ছিল বেশ কিছু প্রশ্ন আমি পাচ্ছিলাম প্রথম থেকেই, যে এখন আমাদের যে অনন্যা বণিক, আপনি আসলে কি করছেন এটা অনেকেই জানতে চাচ্ছেন, আমাদের যদি একটু বলেন।
এই মুহূর্তে আমার একটা প্রতিষ্ঠান আছে সাদা কালো, ওইটা নেটওয়ার্কিং এর উপরে কাজ করছে, আমি কিছুক্ষণ আগে বলেছি। সাভার উপজেলা থেকে শুরু করে একদম মানিকগঞ্জের শেষ পর্যন্ত এখানে যতগুলো হিজা আছে তাদের নেটওয়ার্কিং বিল্ড আপ করার চেষ্টা করছি।
নেটওয়ার্কিং মানে তাদের একসঙ্গে আনা,
একসঙ্গে আনা, তাদের সাথে যোগাযোগটা বাড়ানো, যেহেতু বাংলাদেশ সরকার এবং বিভিন্ন এনজিও গুলো হিজা থেকে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী হিসেবে চিহ্নিত করেছেন, এইচআইভির জন্য ঝুঁকিপূর্ণ।
কিন্তু এখন তো বর্তমানে অনেকগুলো এনজিও আপনাদেরকে নিয়ে কাজ করছেন, যেমন আপনাদের হেলথের জন্য ওনারা কাজ করছেন,
কিছু এনজিও কাজ করতে, এখন কিছু এনজিও কে বন্ধ করে দেয়, ফান্ডিং সমস্যার কারণে বন্ধ করে দেওয়া হচ্ছে। এবং আমি যেটা করছি, আমার স্বেচ্ছাপ্রণোদিত হয়ে নিজের খরচে ওদের বাড়ি বাড়ি যে ওদেরকে অ্যাওয়ারনেস বিল্ডিং করাচ্ছি, এবং ওরা যদি কেউ স্বেচ্ছাপ্রণোদিত হয়ে এইচআইভি টেস্ট করতে চায় এবং এইচআইভি সম্পর্কে জানতে চায়, সেগুলো বলছি, বিভিন্ন লিফলেট দিচ্ছি এবং কোথায় এইচআইভি টেস্ট করতে হবে বিনা পয়সায়, কোথায় টাকা পয়সা লাগবে না, তাদেরকে সাথে নিয়ে যাচ্ছি।
এই অ্যাওয়ারনেস এর
কাজগুলো আমি করছি।
বর্তমানে আপনার এই নেটওয়ার্কিং এ কতজন সদস্য আছেন?
আমার টোটাল 165 জন সদস্য আছে।
আচ্ছা, এটা কি আপনি ডে বাই ডে আরো
বাড়ছে? অবশ্যই বাড়বে।
আচ্ছা, আপনার এই কাজটা আপনি এখন বর্তমানে করছেন?
এটা নিয়ে আমি হ্যাপি এবং ভীষণ ব্যস্ততার মধ্যে দিন কাটছে। আমার পাশাপাশি একটা প্রতিষ্ঠান, রূপবান নামে একটা প্রতিষ্ঠান ফ্যাশন শো করবে খুব সামনেই, অতি সম্প্রতি 28 তারিখ একটা শো আছে আমার, শিল্পকলাতে হবে এটা, আমার পারফরমেন্স নাচ আছে এবং আমার ক্যাটওয়াক আছে এখানে।
আচ্ছা, আগামী 24 তারিখ
28 তারিখ শিল্পকলা একাডেমি,
এই মাসের
হ্যাঁ,
তো আমরা যেতে পারি সাই ভাই?
হ্যাঁ, আমার মনে হয় আমরা সেখানে
সবাই মিলে সেখানে যাব। আমি ভীষণ আগ্রহী যে আপনার পারফরমেন্স দেখব, দারুণ নাচতে পারেন, আমি দেখিনি, ইউটিউবে কি পাওয়া যাবে আপনার?
ইউটিউবে আমার একটা ডকুমেন্টারি ফিল্মের একটা
শেষের
দিকে আমরা যেহেতু প্রোগ্রামে চলে এসেছি, এই যে আরেকটা বিষয় হয়তো আমরা শেষের দিকে বলে কিছু ছোট ছোট প্রশ্ন করে যেতে চাই, যে আমাদেরকে একজন এসএমএস করেছেন, উনি ওনার নাম হলো সবুজ, উনি জানতে চেয়েছেন যে এই যে বাচ্চা নাচানো, এই ব্যাপারটাতে আসলে কতজন যান, মানে সাধারণত কতজন যান এবং কি পরিমাণ টাকা আসলে পাওয়া যায় এখান থেকে?
এটা এলাকা থেকে এলাকা,
চাহিদা আসলে কি
এলাকা থেকে এলাকা ভ্যারি করে, এবং একটা বাসায় যে যখন দেখি যে তার দেয়ার ক্ষমতা আছে 2000, সে তার থেকে আমরা 2000ই নিই, যার 5000 ক্ষমতা আছে তাকে 5000, আবার কারো কাছ থেকে চাইতে হয় না, সে এমন লোক আছে 20,000 টাকা দিয়ে দেয়, 5টা শাড়ি দিয়ে দেয়,
আচ্ছা,
যে আমার 5 বছর পর বা 10 বছর পর একটা নাতি হয়েছে, আমি খুশি হয়েছি, তোমার এটা নিয়ে যাও, আমি খুব খুশি। এটা আসলে যখন নাকি ঢোল নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতে বের হয়ে একটা মহল্লাতে একটা বাচ্চা হইলে পরে বাড়ি দারণ বলে দেয়, বা তার পাশের বাড়ির লোক বা তার পাশের ফ্ল্যাটের লোক আমাদেরকে বলে দেয় বাসা বাচ্চা আছে, তোমরা বাসা যাও, ওনারা তোমাদের খুঁজতেছে, বা
মানে ইনফরমেশনটা আশেপাশের লোকজনই দেয়,
বা আমরা তো সমাজেরই অংশ, তাই না? সবাই দেখতে পারেন আবার কেউ আমাদের ঠিক আদর করে।
আচ্ছা আচ্ছা, মানে এই বিষয়টা কিন্তু খুব
আমি খুব মজা পাই।
আচ্ছা আচ্ছা, এই যে আপনাদের কিন্তু বিভিন্ন নাচের কিন্তু স্কুল আছে, আমি যতটুকু জানি আপনাদের বিভিন্ন আপনাদের মধ্য থেকেই পরিচালনা করেন সেগুলো একটু বলবেন।
আমাদের মধ্য থেকে পরিচালনা করেন বলতে ভুল হবে, ওরা ছেলে হিসেবে পরিচালনা করেন স্কুলগুলো, কারণ হিজড়া একটা হিজড়া যদি রাস্তার পাড়ে হোটেল দিয়ে বসে প্রথম দুই চার দিন কিছু কিছু ড্রাইভাররা বা রিক্সাওয়ালারা বসবে খেতে, তারপর দিন কোনো স্বাভাবিক লোকজন বা ভালো কোনো লোক ওই দোকানে খেতে যাবে না। আমি দেখছি একটা হিজড়া বিউটি পার্লার দিয়েছিলেন, অনেক টাকা খরচ করে ডেকোরেশন করে, একটা পার্লার তো অনেক টাকা লাগে, প্রথম এক মাস খুব ভালো কাজ হয়েছে, যখন এলাকা জানাজানি হয়ে গেছে একটা হিজড়া পার্লার দিয়েছে, প্রত্যেকটা বাড়ির কর্তা তাদের গিন্নেদের বসে সব করে হিজড়া পার্লারে যাও না, শেষে হিজড়াটা বাধ্য হয়েছে পার্লারটা বন্ধ করে দিতে।
আচ্ছা, মানে কিন্তু এর মধ্যে আমি বলে রাখি যে একজন হিজড়াকে আমি চিনি যিনি পার্লারে বর্তমানে কাজ করছেন কিন্তু পরিচয়টা গোপন রেখে,
বাধ্য হয়ে গোপন রাখতে হচ্ছে তাকে, আমি জানি আমি তাকে চিনি, সে গীতি সে কাজ করতো।
আচ্ছা, আমরা নামটা অবশ্যই বলতে চাই না, আমরা নামটা বলতে চাই না, আমি ওনার সঙ্গে
এবং ওই ট্রেনিংটাতে তাকে আমি অ্যারেঞ্জ করে দিই, আমি নিজে অ্যারেঞ্জ করে দিয়েছিলাম ট্রেনিংটাতে, ওই ট্রেনিংটা সে গীতি থেকে পেয়েছে এবং এখানে চাকরি।
আচ্ছা আচ্ছা, এরকম ভাবে এরকম হাতের কাজ আপনি বলতে চাচ্ছেন, কেউ না কেউ এরকম যদি কয়জন করে এরকম কাজগুলো করাচ্ছে তাহলে হয়তোবা আপনি যেমন বলছেন যে প্ল্যাটফর্ম আসলে কেউ কাউকে তৈরি করে দেয় না,
তৈরি করে নিতে হয়, তৈরি হচ্ছে, তৈরি হচ্ছে হাওয়া বদলের পরি।
কি কি করছেন আপনারা যেরকম? এই
যেমন এটিএন বাংলায় আমাদের তিনজন হিজড়া চাকরি পেয়েছে, একজন মেকআপ ম্যান আর দুজন কম্পিউটারে এডিটিং প্যানেলে কাজ করে।
আচ্ছা,
বিরাট একটা ইম্পর্টেন্ট কাজ, নিউজ এডিটিং প্যানেলে কাজ করেন কম্পিউটারে, একজন আছে মেকআপ ম্যান, তিনজন। আর বিভিন্ন এনজিও তে টুকটাক আমরা যারা কাজ করছি তাদের সংখ্যা নেহায়ত কম না সারা বাংলাদেশ মিলায়। এর মধ্যে থেকে কিছু বিউটিফিকেশন কোর্স করেছেন, গীতিশ করিয়েছে কিছু বন্ধু, সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে বন্ধুকে যেন ধন্যবাদ দিতেই হয়, বন্ধু ধন্যবাদ পাওয়ার যোগ্যতা রাখে, তো বন্ধু তো অবশ্যই ভালো কিছু করছে বাংলাদেশে হিজড়াদের জন্য।
মানে আপনাদের যতগুলো সংগঠন আছে এর মধ্যে আমার মনে হয় বন্ধু সবচেয়ে বড় এবং তারা খুব ভালো অ্যাক্টিভিটিস তাদের, এরকম কয়টা সংগঠন আপনাদের?
বন্ধু, বাঁধন, সুস্থ জীবন। সুস্থ জীবন আপাতত বন্ধ হয়ে গেছে ফান্ডিং প্রবলেমের কারণে, বন্ধু খুব বড় পরিসরে কাজ করছে এবং আমি যাচ্ছি অনন্যা, এটা বন্ধুর অবদান অনেকখানি।
আচ্ছা,
আমাকে বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধিমূলক কাজ করানোর জন্য, কাজ শেখানোর জন্য বন্ধুর এক্সিকিউটিভ ডিরেক্টর জনাব সালে আহমেদ, এই প্রতিষ্ঠানের চেয়ারম্যান জনাব হিরু আনিসুল ইসলাম হিরু, বাংলাদেশের একজন বড় নৃত্যশিল্পী, এবং আরেকজনের নাম না বললি না, উনি হচ্ছে ফারহানা জেরিফ কান্তা, আর একজনের নাম বলবো পরে, এই জন্য বলছি পরে, ও হচ্ছে রফিকুল ইসলাম রয়েল, আমার ছোটবেলার বন্ধু।
আচ্ছা,
এদের সাহায্য না পেলে আজকে আমি অনন্যায় চেয়ারে বসে এফএম এর মতো একটা ইম্পর্টেন্ট জায়গায় বসে কথা বলছি এটা বোধহয় সম্ভব হতো না। এরা আমাকে জীবনের পড়তে পড়তে প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে শিখিয়েছে, বাংলা টাইপটাও না আমাকে শিখিয়েছে।
আচ্ছা,
এটা আমার জন্য বিরাট একটা অপরচুনিটি এবং আমি আজকে অনন্য ওনাদের জন্য, অনন্য বন্ধুর প্রত্যেকটা মানুষের কাছে আমি কৃতজ্ঞ।
আচ্ছা, আপনি যেমনটা হবে হয়তো বা বিভিন্ন এনজিওর মাধ্যমে হোক বা দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যাওয়ার সূত্রেই হোক, আপনি অনেক কিছু জানেন বা অনেক কিছু বুঝেন বলে হয়তো আপনি বলতে পারছেন যে আপনি একটা জরিপের কথা বলেছেন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন WHO একটি জরিপ করেছে যেখানে আপনি বলেছেন যে কোন প্রত্যেক হিজড়াই জীবনের কোন না কোন অংশে উনি আত্মহত্যা করতে চান। আপনি আসলে আজকে এত বড় একটা প্ল্যাটফর্ম পেয়েছেন, আপনি আপনার যে গোত্রীয় উনাদেরকে হয়তো বা প্রত্যেকের সঙ্গে আপনার কন্ট্যাক্ট করা সম্ভব হয়নি, কিন্তু আজকের এই প্ল্যাটফর্মে আপনি উনাদেরকে কি মেসেজটুকু দিতে চান যে কোন কাজটি আসলে উনাদের করা উচিত?
প্রত্যেকে প্রত্যেকের মনের যে অবচেতনের কথাগুলো আছে, মনের গোপনে যে কথাগুলো আছে, আমি আসলে কি করতে পারি, আমার আসলে কি করা উচিত, সেই অনুযায়ী কাজ করা উচিত। তাহলে মনে মনের যে চিন্তা, মনের যে শক্তি এবং সেই চাহিদা অনুযায়ী যদি কাজটা করি সেটার ফলাফল অনেক ভালো হবে। যেমন আমি ভালো মেকআপ করতে পারি, ঘরে বসে না থেকে আমার মেকআপের যে আমার যে করার যে দক্ষতাটা সেটা যদি আমি প্রকাশ করতে পারি আমি একজন ভালো মেকআপ ম্যান হব। আমি ভালো নাচতে পারি, এটাকে ঘরের মধ্যে বন্ধ করে না রেখে, ড্রয়িং রুমের মধ্যে বন্ধ করে না রেখে এই প্রতিভাটাকে বিকশিত করতে হবে, জানাতে হবে যে আমি দেখো আমি একজন ভালো নৃত্যশিল্পী হয়েছি আজকে এলাকায়, কালকে ন্যাশনালি, তারপর ইন্টারন্যাশনালি। এটা হলে পরেই আস্তে আস্তে আমাদের এই সংখ্যাটা বাড়বে, প্রতিভাবানদের সংখ্যা বাড়বে।
আমরা মনে হয় প্রোগ্রাম একদমই শেষের দিকে, একদম শেষে আপনি যদি আসলে কিছু বলতে চান।
অনেক কিছু বললেন, একেবারে সব শেষে সবার
কোনো মেসেজ বা কারো নাম, কারো কোনো কৃতজ্ঞতা?
আমি কৃতজ্ঞতা আমার বন্ধুদের কথা বলবো, আবার বলছি ধামরাইয়ের কিছু বন্ধু আছে আমার, আমার খুব কাছের একজন আছেন গোবিন্দ, প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি, ধামরাইয়ের যারা বন্ধুরা আছেন প্রত্যেককে আমি ধন্যবাদ জানাতে চাচ্ছি আমাকে ভালোবাসার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য প্রত্যেকটা কাজে। আমার ছোটবেলা যতগুলো বন্ধু আছেন সবার নাম হয়তো মুহূর্তে নিতে পারবো না, আমি অতটা সময় আমার নেই। সুমি আমার ভাগ্নি যে সনি, আমাকে যথেষ্ট শ্রদ্ধা এবং ভালোবেসে আমাকে এত রাত পর্যন্ত শুনছে এখনো, প্রত্যেককে শ্রদ্ধা করি এবং প্রত্যেকের জন্য শুভকামনা রইল এবং সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের সমাজের জন্য, দেশের জন্য কিছু করতে পারি, আমি আমার এই জনগোষ্ঠীর জন্য কিছু করতে পারি মরার আগে।
জি অবশ্যই,
একদম শেষ সময় আমি কিছু একটা এসএমএস আমার খুব আকর্ষণ করলো, অনেক এসএমএস এরকম পেয়েছি, অনেকে আপনার নাম্বার ওনারা চান, আমি একজন সুরভীর আম্মু উনি আপনার নাম্বারটা চেয়েছেন, এরকম অনেকেই ওনার আপনার নাম্বারটি হয়তো উনি সরাসরি কথা বলতে চাননি কারণ আপনার নাম্বারটি ওনারা চেয়েছেন। আমরা চেষ্টা করবো প্রোগ্রামের কোনো না কোনো একটি পর্যায়ে বা কোনো না কোনো দিন ওনাদের সঙ্গে একটি যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য। চলবে একদম শেষের দিকে,
আজকের মতো বিদায় নিব এবং সবাইকে ধন্যবাদ আমাদের সঙ্গে যারা ছিলেন, যারা পুরোটা মিস করেছেন, পুরোটা শুনতে পাননি, তাদেরকে বলবো যে এই এপিসোডটি কিন্তু আপনি আমাদের ওয়েবসাইট থেকে দু একদিনের মধ্যেই হয়তো বা আগামীকালই সেটা আপলোড করে দেবো, সেখান থেকে ডাউনলোড করে শুনতে পারেন, যারা শোনেননি তাদেরকেও পৌঁছে দিতে পারেন সেই কপিটি একেবারে সম্পূর্ণ ফ্রি বিনামূল্যে আপনি সেটা ডাউনলোড করতে পারেন। সো আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.dhakafm904.com, যে কোনো এপিসোড যে কোনো অন্ধকারের গল্প যে কোনো অনুষ্ঠান ঢাকা ফেমের বিশেষ যে আয়োজনগুলি থাকে সবকিছুই কিন্তু রয়েছে আমাদের ওয়েবসাইটে আপলোড করা, সেখান থেকে আপনি ডাউনলোড করে শুনে নিতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকুন সুস্থ থাকুন, শেষ হচ্ছে আজকের মতো অন্ধকারের গল্প, কথা হবে আগামী রোববার ঠিক রাত 10:30 সে পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, শুভরাত্রি।